কত দূর চালান যায় আপনাদের বিড়ি?
উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সব জায়গাতেই মাল যায়, এমনকি বাংলাদেশেও এক্সপোর্ট হয় প্রচুর। আপনি বিড়ি সিগারেট খান তো? আমাদের বিড়ি একটা খেয়ে দেখুন না।
বেশ, দিন একটা।
ওই যে কোটো থেকে নিন, আমিও নিচ্ছি। আমি নিজের ফ্যাক্টরির বিড়ি ছাড়া অন্য কিছু খেতে পারি না, বুঝলেন তো। বিদেশি সিগারেটও আমাদের বিড়ির কাছে হার মানবে।
আপনার এত বড় একটা অসুখ গেল, এখনো খাচ্ছেন দেখে একটু অবাক লাগছে।
অসুখটার পরে ডাক্তার আমাকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে বলেছিল, কিন্তু সে কি ছাড়া যায় বলেন? সে ক্লাস সিক্স থেকে খেয়ে আসছি।
আপনাদের জেনারেল ম্যানেজার তারকবাবু বলছিলেন ফ্যাক্টরিতে নাকি বছরে 50-60 কোটি টাকার বিড়ি প্রোডাকশন হয়।
আগে আরো বেশি হতো। এসালা নোট বাতিলের ঝামেলা এসে ব্যবসার একেবারে 12টা বাজিয়ে দিল।
সে তো প্রায় বছর তিনেক আগের কথা, তার প্রভাব এখনো আছে?
ব্যবসায় একবার চোট লাগলে সারতে সময় লাগে আদিত্যবাবু। আর নোট বাতিল তো ছোটখাটো নয়, বিরাট একটা চোট।
আপনাদের লেনদেন তো প্রায় পুরোটাই ক্যাশে হয়।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। দেখুন, যেসব মেয়ে বউরা বিড়ি বাঁধে তাদের বেশিরভাগেরই তো ব্যাংক অ্যাকাউন্টে নেই, তারা চেক নিয়ে কি করবে?
হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, নোট বাতিলের সময় আপনাদের কাছে যে ক্যাশগুলো ছিল সেগুলো কি করলেন? সব ব্যাংকে জমা দিয়ে দিলেন?
আসলে কাজটা করতে গেলে আপনাকে পুরো ব্যাপারটা জানতে হবে, তাই খুলে বলছি। দেখুন, আমাদের ব্যবসায় নগদের লেনদেন হওয়ার ফলে তার অনেকটাই সরকারি খাতায় দেখানো হয় না। আয় ছাড়াও যে নগদটা রোজকার লেনদেনের জন্য হাতে রাখতে হয় সেটাও খাতায় নেই। তো যে রাত্রিরে হঠাৎ নোট বাতিল ঘোষণা করা হল, সে রাতে আমার হাতে কয়েক কোটি টাকা ছিল, আর আপনাদের ভাষায় তার অনেকটাই ছিল দু নম্বরই।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিরূপ সরকারের আদিত্য মজুমদার সিরিজের কাহিনী কুমুদিনী বিত্ত নিগম রহস্য, ডিটেকটিভ আদিত্য মজুমদারের চরিত্রে তথাগত চৌধুরী। শুরু হচ্ছে কুমুদিনী বিত্ত নিগম রহস্য প্রথম পর্ব।
আমি তো ফতুর হয়ে গেলাম, ব্যবসা তবে লাঠি উঠবে। কি অবস্থা তারক? জগৎ মাতা টোব্যাকো কোম্পানি এই যাত্রা কি আদৌ ভাঙবে? কি মনে হয় তোমার?
সেই চেষ্টাতেই তো আছি স্যার, সকাল থেকে হিসেব করে ফুল পাচ্ছি না। এখনো 5.5-6 কোটির মতো ম্যানেজ করা যাচ্ছে না। হিসেব না দেখানো এতগুলো লিকুইড ক্যাশ রাতারাতি কিভাবে ম্যানেজ করা সম্ভব? আপনি বলুন মালিক।
আরে জানলে তো এতক্ষণে বলেই দিতাম। সরকার হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়ে নেবে তা কি ভেবেছিল?
হাতে মাত্র 2-3 দিনই আছে, এর মধ্যে যে কি ব্যবস্থা করব কিছুই মাথায় আসছে না।
ফুফাজি আছেন? ব্যস্ত নাকি?
আরে ফেরদৌস, কখন এলে তুমি?
এই তো ঘন্টাখানেক আগে, এই এতক্ষণ ফুফিজির সাথে বসে কথা বলছিলাম। কিন্তু ফুফাজি, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন বলুন তো? কি হয়েছে?
হবে আবার কি, আমার ব্যবসা মনে হচ্ছে এবার লাঠি উঠবে।
সে কি, কেন?
কেন নোটবন্দির খবর রাখো না নাকি? এই চাকরে মনে হচ্ছে সব নিয়ে ডুবতে হবে। সরকার হঠাৎ করে এমন একটা স্টেপ নিয়ে নেবে ভাবতে পারেনি।
ও বুঝেছি, আচ্ছা ফুফাজি, বলছি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো?
হ্যাঁ বলো বলো।
আপনাকে হেল্প করতে পারেন এমন একজন মানুষকে আমি চিনি, মানে আপনি যদি তার সঙ্গে একবার দেখা করেন তাহলে
আমাকে সাহায্য করতে পারবেন?
হ্যাঁ।
এই পরিস্থিতিতে কিভাবে, আর তুমি তাকে কিভাবে চেনো?
আসলে আমি তো আজকাল ওই ভদ্রলোকের কোম্পানিতে কাজ করি, ওই কুমুদিনী বিত্ত নিগম।
কুমুদিনী বিত্ত নিগম? এই নাম তো কখনো শুনিনি। কিসের কোম্পানি এটা?
স্টক ব্রোকার ফুফাজি, স্টক ব্রোকার। এদের অফিস হচ্ছে কলকাতার ওই গণেশ এভিনিউতে, ওই বিবাদীবাগের খুব কাছেই।
আচ্ছা, কিন্তু এরকম একটা সিচুয়েশনে স্টক ব্রোকার কোম্পানি কিভাবে সাহায্য করবে?
আসলে ব্যাপারটা একটু খুলে বলছি আপনাকে।
হ্যাঁ বলো।
কুমুদিনী বিত্ত নিগম এমনিতে একটা রেজিস্টার্ড স্টক ব্রোকার ফার্ম হলেও ওদের আসল ব্যবসা হলো টাকা তুলে খাটানো।
কাদের টাকা?
এই তো আপনাদের মতো বড় বড় ব্যবসাদারদের টাকা, বিশেষ করে যাদের অতিরিক্ত ব্ল্যাক মানি আছে। কুমুদিনী তাদের কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় খাটায় আর কি।
আচ্ছা।
ঠিক
কোথায় খাটায়?
মূলত বাংলা সিনেমা, টালিগঞ্জের অনেক প্রডিউসারই তো বটুকবাবু, মানে আমাদের সত্যজিৎ সামন্তকে এক ডাকে চেনে।
সত্যজিৎ সামন্ত মানে কোম্পানি মালিক?
হ্যাঁ হ্যাঁ। তবে ওনাকে সবাই বটুকবাবু নামেই বেশি চেনে। সিনেমা ছাড়াও প্রচুর যাত্রা কোম্পানি, বার আর ওই নাইট ক্লাবে কুমুদিনী টাকা কাটে। তবে সব জায়গার খবর আমি অবশ্য জানি না। মালিক বটুকবাবুর কয়েকটা দিকে কিন্তু কড়া নজর আছে। প্রথমত, কুমুদিনী কখনো বেআইনি ব্যবসায় টাকা খাটায় না। আর দু নম্বর হল, ইনভেস্টরের টাকার সঙ্গে কুমুদিনী 50-50 হিসেবে শেয়ার করে। যেহেতু এইসব ইনভেস্টমেন্টের রিস্ক স্বাভাবিকের থেকে অনেক বেশি, তাই না?
বুঝলাম। কিন্তু আমাকে সত্যি করে বলো তো ফিরদৌস, তোমার এই বটুকবাবুকে কি বিশ্বাস করা যায়?
দেখুন ফুফাজি, কাঁচা রসিদের উপর ভরসা করে এতগুলো টাকার লেনদেন কি আর এমনিতে হয়? কিন্তু আপনার সব টাকাই যখন ব্ল্যাক, তখন তো অন্য কোনো উপায়ও নেই। এক্ষুনি টাকাগুলোর একটা ব্যবস্থা করতে না পারলে সব কিন্তু তামাদি হয়ে যাবে ফুফাজি। তাছাড়া ওই বটুকবাবুর মুখের কথাতেই ব্যবসা চলে, আর এখানে তো গুডউইলটাই সব, বুঝতেই তো পারছে। আপনাকে এটুকুই বলতে পারি, আজ পর্যন্ত কোনো পাওনাদার ওনার কাছে ঠকেনি।
বেশ, বলছো যখন তোমাদের অফিসে একবার গিয়েই দেখি।
ঠিক আছে ফুফাজি, আমি কালকেই আপনাকে নিয়ে যাব।
ঠিক আছে। তারক, তুমি 1000 টাকার নোটে 5 কোটি টাকা একটা ব্যাগে ভরে রেডি করে রেখো, ঠিক আছে? কাল সকালে আমি ফেরদৌসের সঙ্গে কুমুদে নিতে যাব।
ঠিক আছে স্যার, আমি রেডি করে রাখব।
কিছুক্ষণ আগেই আদিত্য এসে বসেছে নিজের অফিসে, শ্যামল গেছে চা আনতে। যাওয়ার সময় শ্যামল দরজাটা ভেজিয়ে দিয়ে গিয়েছিল। সেই ভেজানো দরজা ঠেলে বিনা নোটিশে ঢুকে পড়েছে এক দীর্ঘদেহী মানুষ, হাতে নীল রঙের বড় ব্যাগ, সঙ্গে আর একজন বেঁটে মতো লোক। লম্বা লোকটি নমস্কারের ভঙ্গি করে বলল,
নমস্কার, আমার নাম তারক দাস, গতকাল আপনাকে ফোন করেছিলাম, বসব?
হ্যাঁ বসুন বসুন, আপনিও বসুন।
বেঁটে লোকটি অবশ্য বসল না, সম্ভবত তারক দাসের পাশে বসার পদাধিকার নেই। একটু পরে শ্যামল চা নিয়ে ঘরে ঢুকল, হাতে কেটলি আর ভাঁড়। আদিত্যর ঘরে কাচের কাপ মাত্র 2টি অবশিষ্ট আছে, বাকিগুলো ভেঙে গেছে। ভাগ্যিস শ্যামল সঙ্গে করে কিছু ভাঁড় এনেছিল। সবাইকে চা দিয়ে শ্যামল বেরিয়ে যেতেই তারক দাস নড়ে চড়ে বসে বলল,
আমার আসার কারণটা এবার বলি।
এক মিনিট, একটা সিগারেট ধরিয়ে নি, আপনার চলবে?
তা দিন একটা।
আসুন। হ্যাঁ এবার বলুন।
আমরা জগৎ মাতা টোবাকো কোম্পানি থেকে আসছি, নিশ্চয়ই নাম শুনেছেন। ওই হালি শহরের কাছে আমাদের কারখানা। আমি কোম্পানির জেনারেল ম্যানেজার।
জগৎ মাতা, আপনাদের কোম্পানি বিড়ি তৈরি করে?
তৈরি করে মানে, পুরো সাউথ বেঙ্গলে আমাদের মতো বড় বিড়ির ফ্যাক্টরি আর নেই। মনমোহন বিড়ি অবশ্য দাবি করে ওরা আমাদের থেকেও বড়, কিন্তু ওদের হিসেবে অনেক জল আছে। আমরা বছরে অন্তত 50-60 কোটি টাকার বিড়ি তৈরি করি।
50-60 কোটি?
হ্যাঁ,
বলেন কি মশাই,
তার থেকে বেশি বই কম নয়। আমাদের ফ্যাক্টরিতে কতজন কাজ করে জানেন? সরাসরি কাজ করে 5,000, আর বাইরে বিড়ি বাঁধার কাজ করে আরো 1,000-20,000। এতগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থা করে যে কোম্পানি, তার গুরুত্বটা বুঝতে পারছেন?
হ্যাঁ, তা পারছি বই কি। যাক, এবারে বলুন তো সমস্যাটা কি?
সমস্যা বেশ গুরুতর। আসলে বেশ কিছুদিন হলো টাকা পয়সা নিয়ে কোম্পানিতে একটা বড় রকমের গণ্ডগোল বেঁধেছে। একটা বড়সড় অ্যামাউন্ট উধাও হয়ে গেছে।
ও,
তারই হদিশ করার জন্য আমাদের কোম্পানির মালিক আপনাকে নিয়োগ করতে চান।
আই সি, ব্যাপারটা আরেকটু ভেঙে বলবেন।
দেখুন, সবচেয়ে ভালো হয় যদি আপনি মালিকের সঙ্গে সরাসরি কথা বলেন। কেসের সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের ব্যাপারটা নিয়েও না হয় তখনই আলোচনা করে নেবেন। আপনি রাজি থাকলে আপনাকে নিয়ে এখনই হালি শহর চলে যাব।
এখনই?
হ্যাঁ,
কিন্তু
খুব বেশি সময় লাগবে না, আমাদের সঙ্গে গাড়ি আছে, ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাব। ধরুন এখন বেরোতে পারলে আপনি সন্ধ্যে 6-7টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারবেন।
হুম, ঠিক আছে, চলুন।
তারক দাসের নির্দেশ মতো বেঁটে লোকটি ওদের ড্রাইভারকে ফোন করে গাড়ি আনতে অফিস থেকে বেরিয়ে গেল। ওর চলে যাওয়ার দিকে নির্দেশ করে আদিত্য জিজ্ঞেস করল,
আপনার এই সঙ্গীটিকে?
ও হল সহদেব, মালিকের বডিগার্ড। আসলে কলকাতায় কয়েকটা বড় পেমেন্ট নেওয়ার ছিল, তো সেই সব সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছি। এই এদিকে আমাদের ব্যবসায় ক্যাশটাই বেশি চলে।
ও,
এই যে নীল ব্যাগটা দেখছেন, এতে কিছু টাকা আছে, তাই সহদেবকে সঙ্গে রেখেছি।
ও, তাই বলুন। ভদ্রলোকের কোমরের কাজটা কেমন যেন ফোলা ফোলা মনে হল, এখন বুঝলাম ওটা বোধ হয়।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওর সঙ্গে বন্দুক আছে, অবশ্যই লাইসেন্স।
এয়ারপোর্ট পেরিয়ে যশোর রোডে পড়ে গাড়িটা জ্যামে আটকে গেল। আগামীকাল দোলযাত্রা, তাই হয়তো খাসির মাংস আর বিলিতি মদের দোকানের সামনে লম্বা লাইন। একটা টয়োটা ইনোভা গাড়ির সামনে ড্রাইভার রবির পাশের সিটে বসে আছে সহদেব, আর পেছনে আদিত্যর পাশে তারক দাস, তার পায়ের কাছে সেই নীল রঙের টাকার ব্যাগ। একটা সিগারেট শেষ করে গাড়ির কাঁচ তুলে দিয়ে আদিত্য তারকের সঙ্গে আলাপ জমাল।
ভালো কথা, আপনাদের বর্তমান মালিকের নাম কি?
জাহাঙ্গীর খান।
জাহাঙ্গীর খান মানে মুসলিম?
হ্যাঁ।
মুসলিম মালিকের কোম্পানির নাম জগৎমাতা টোব্যাকো?
হ্যাঁ, শুনে অনেকেই অবাক হয়। আসলে কোম্পানিটা শুরু করেছিলেন মালিকের বাবা আজগার খান আর তার বন্ধু শ্যামাপদ হাজরা। শ্যামাপদবাবু ছিলেন শাক্ত বাড়ির মানুষ, ওর ইচ্ছাতেই কোম্পানির নাম হয়েছিল জগৎমাতা টোব্যাকো।
ও,
উনি মারা যাওয়ার পর ওর অংশটা কিনে নেন আজগার সাহেব, তবে পুরনো বন্ধুর কথা ভেবে কোম্পানির নামটা আর বদলাননি।
বুঝলাম। তা মিস্টার জাহাঙ্গীর খানের বয়স এখন কত?
এই সবে 60 পেরিয়েছেন। জন্মদিন পালন করার কয়েকদিন পরেই তো মালিকের স্ট্রোক হল।
স্ট্রোক? সে কি, এখন কেমন আছেন?
ভালো না, প্রাণটা যায়নি বটে, কিন্তু শরীরের একদিকটা পড়ে গেছে, এখন হুইল চেয়ারেই চলাফেরা। তাই তো আপনাকে ডেকে পাঠিয়েছেন, না হলে নিজেই আসতেন।
আচ্ছা।
নৈহাটির মোড় পেরিয়ে আরো খানিকক্ষণ চলার পর গাড়ি বাঁদিক নিল। মিনিট দশেক পর একটা লেভেল ক্রসিং পেরোতেই গঙ্গা দেখা গেল। নদীর ধারে জগৎমাতা বিড়ি কোম্পানির কারখানাটা একটু পরেই স্পষ্ট হয়ে উঠল। পৌঁছতে সত্যি সত্যি ঘন্টা দুয়েকের বেশি লাগেনি। গাড়ি যখন কারখানার গেট দিয়ে ঢুকছে তখন আদিত্য জিজ্ঞেস করল,
আপনাদের মালিক যদি এত অসুস্থ হন তাহলে কোম্পানি দেখাশোনা করে কি? মালিকের ছেলেমেয়েরা?
না, ওর তো কোনো ছেলেমেয়ে নেই। মালকিনের এক অকাল কুষ্ণাণ্ড ভাইপো আছে, তাকে বিশ্বাস করে একসময় অনেক দায়িত্ব দিয়েছিলেন মালিক, কিন্তু ছোকরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। পুরো ব্যাপারটা জানি না, তবে আমাদের ওপর কড়া হুকুম আছে কেউ যেন মালকিনের ভাইপোকে পয়সা করে দিয়ে বা অন্য কোনোভাবে সাহায্য না করে।
ও,
তাই এখন কোম্পানিটা বলতে গেলে আমরাই চালাই। অবশ্য হুইল চেয়ারে থাকলেও মালিকের মাথা একেবারে পরিষ্কার, ব্যবসার সব সিদ্ধান্ত এখনো উনি নেন।
আই সি। মালকিনের সেই ভাইপোর নাম কি?
ফিরদৌস, ফিরদৌস রহমান। এই এসে গিয়েছি। আদিত্যবাবু, অনেক বেলা হয়ে গেছে, আপাতত আমাদের গেস্ট হাউসে আপনি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, মালিক আপনার সঙ্গে বিকেলে দেখা করবেন।
আচ্ছা, সেই ভালো।
জাহাঙ্গীর খানের বাড়ির অতিথিশালায় ডাল ভাত উচ্ছে আলু ভাজা কাতলা মাছের ঝোল আর টমেটো চাটনি দিয়ে মধ্যাহ্ন ভোজনটা মন্দ হল না আদিত্যর। খাওয়া দাওয়ার পর অতিথিশালার ভৃত্যটি তাকে দোতলায় নিয়ে গিয়ে একটা ঘর খুলে দিল। ঘরটা একটা ভ্যাপসা গন্ধ, মনে হয় অনেকদিন কেউ থাকেনি। ঘর সংলগ্ন বাথরুমে হাত মুখ ধুয়ে নিয়ে জামা খুলে বিছানায় লম্বা হল আদিত্য।
কে? কি ব্যাপার, কে আপনি, কাকে খুঁজছেন?
আপনার সঙ্গে খুব দরকারি কথা আছে, একটু ভেতরে আসতে দেবেন? কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে।
ঠিক আছে, আসুন।
খাটে বসে জামার বোতাম লাগাতে লাগাতে আদিত্য ভালো করে দেখে নিল মেয়েটিকে। খুব বেশি হলে বছর ত্রিশেক বয়স হবে। ছিপছিপে ছোটখাটো চেহারা, শ্যামলা রং, চোখের মণি ঈষৎ কটা। এবার সোজাসুজি মেয়েটির দিকে তাকিয়ে আদিত্য একটু কড়া গলাতেই বলল,
হুট করে আমার ঘরে ঢুকে এলেন কেন, সমস্যাটা কি?
আমার নাম সাবিনা, সাবিনা খাতুন। আমার হাজবেন্ডের ফুফু, মানে পিসি আর কি, উনি এই কোম্পানির মালিক জাহাঙ্গীর খানের ওয়াইফ।
ও, মানে আপনার স্বামী এই কোম্পানির মালকিনের ভাইপো, অর্থাৎ ফিরদৌস রহমান, তাই তো?
হ্যাঁ, কিন্তু আপনি ওর নামটা কোত্থেকে জানলেন?
আসবার পথে তারকবাবু নামটা বলেছিলেন। এবার বলুন তো কি হয়েছে?
আসলে আমরা দুজন ফুফাজিদের সঙ্গে এই কম্পাউন্ডেই থাকি। ফিরদৌস নিজের কাজের সঙ্গে সঙ্গে এই কোম্পানির কাজও করে। আগে অবশ্য পুরোটাই অন্য কাজ করত, তারপর ফুফাজি আমাদের এখানে নিয়ে এলেন। ওদের তো ছেলে মেয়ে নেই, তাই ফিরদৌসকে তিনি নিজের ছেলের মতোই দেখতেন।
দেখতেন মানে? এখন আর দেখেন না?
সেটা বলতেই তো আশা, কিছুদিন আগে কোম্পানিতে একটা মোটা টাকার গড় মিল ধরা পড়েছে। ফুফাজির ধারণা হয়েছে টাকাটা ফিরদৌসই সরিয়েছে।
ধারণা মানে সত্যি নয়?
একেবারেই নয়, আল্লাহ জানেন। ফিরদৌস বেকসুর, আমাদের নিকা হয়েছে আজ 15 বছর। ফিরদৌস যদি চোর হতো আমি এতদিনে ঠিকই বুঝতে পারতাম। আমাদের দুটা বাচ্চাও আছে, ওদের নিয়ে যে আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না দাদা।
কেন, ফিরদৌস এখানে নেই?
না নেই, সে পালিয়ে গিয়ে কোথাও লুকিয়ে আছে, আমাকেও কিচ্ছু বলে যায়নি।
কিন্তু ফিরদৌস যদি নির্দোষী হবেন তাহলে পালালেন কেন?
ভয় দাদা, ভয়। ফুফাজিকে তো আপনি এখনো দেখেননি, দেখলে বুঝবেন কি খতরনাক লোক। আসলে ভালো মানুষ হলে তো আবার এত বড় কোম্পানি চালানো যায় না। ঠিকাদার ওয়ার্কার দুই দিকই তো সামলাতে হয়, তার জন্য সব বড় বিড়ি কোম্পানির মালিকরাই গুন্ডা পোষে। ফুফাজিরও সেসব আছে। ফিরদৌস তো তাই ভয় পেয়েছিল, উনি হয়তো গুন্ডা লাগিয়ে ওকে জানেই মেরে দেবেন।
নিজের ভাইপোর পিছনে গুন্ডা লাগিয়ে দেবেন?
হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি, ফিরদৌস বেকার ভয় পায়নি। গা ঢাকা দেওয়ার পর ও কোথায় আছে তা জানার জন্য আমার উপরও অনেক উৎপাত হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে। কিন্তু আল্লাহ কসম দাদা, আমি জানি না ফিরদৌস কোথায়, কি করে বলবো বলুন।
বুঝলাম, তা আপনি আমার কাছে এলেন কেন?
আমি জানি আপনাকে ডাকা হয়েছে হারানো টাকা উদ্ধারের জন্য, হয়তো ফিরদৌসকেও খুঁজে বার করতে বলবে। আমি হাত জোর করে বলছি দাদা, ফিরদৌসকে আপনি বাঁচান।
দেখুন দেখুন, এভাবে তো বলা সম্ভব নয়। ফিরদৌস দোষী হলে ওকে কি করে বাঁচাবো?
ফিরদৌস দোষী নয় দাদা, তবু বলছি, ও যদি সত্যিই টাকা নিয়ে থাকে তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেবেন। কিন্তু ফুফাজি যদি ওর নাগাল পান তাহলে ওকে জানেই মেরে ফেলবেন। উনি নিজে তো আর পুলিশের কাছে যাবেন না, যে টাকাটা পাওয়া যাচ্ছে না তার পুরোটাই তো দু নম্বরই, তাই তো আপনাকে ডেকে পাঠিয়েছেন।
বেশ, আপনি বরং এবার আসুন, এক্ষুনি আমাকে ডাকতে লোক আসবে, তখন আপনাকে দেখলে আমরা দুজনেই বিপদে পড়ব।
কিন্তু আপনি তো কিছু বললেন না।
বললাম যে এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয়।
প্লিজ দাদা,
এইটুকুই বলতে পারি, আজ পর্যন্ত কোনো ধরনের বেআইনি কাজকে আমি সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। আর ফিরদৌসকে আপনাদের মালিকের হাতে তুলে দিলে যদি সত্যি তার প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে তাহলে আমি কখনোই সে কাজ করব না।
ঠিক আছে, আপনার এইটুকু কথাই যথেষ্ট।
আপনি প্লিজ এবার আসুন। নমস্কার।
হ্যাঁ হ্যাঁ, খুদা হাফিজ, আসছি দাদা।
গঙ্গার তীরে জাহাঙ্গীর খানের বিরাট দালান কোঠা। তার মস্ত বারান্দায় বসে নিজের বিড়ি ব্যবসার খুঁটিনাটি বৃত্তান্ত শোনাচ্ছিল জাহাঙ্গীর খান। কথা শুনতে শুনতেই ওকে ভালো করে লক্ষ্য করছিল আদিত্য। তারক দাসের কথাই ঠিক, হুইল চেয়ারে বসা লোকটার শরীরে জড়তা থাকলেও চিন্তায় কোনো জড়তা নেই। চেহারার গড়ন দেখলে অবশ্য মনে হয় এক সময় তার গায়ে বেশ জোর ছিল, সম্ভবত নিয়মিত শরীরচর্চাও করত। চৌকো মুখটা কঠোর, অভিব্যক্তিহীন।
কতদূর চালান যায় আপনাদের বিড়ি?
উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সব জায়গাতেই মাল যায়, এমনকি বাংলাদেশেও এক্সপোর্ট হয় প্রচুর। আপনি বিড়ি সিগারেট খান তো? আমাদের বিড়ি একটা খেয়ে দেখুন না।
বেশ, দিন একটা।
ওই যে কোটো দেখে নিন, আমিও নিচ্ছি। আমি নিজের ফ্যাক্টরির বিড়ি ছাড়া অন্য কিছু খেতে পারি না, বুঝলেন তো। বিদেশি সিগারেটও আমাদের বিড়ির কাছে হার মানবে।
আপনার এত বড় একটা অসুখ গেল, এখনো খাচ্ছেন দেখে একটু অবাক লাগছে।
হ্যাঁ, অসুখটার পরে ডাক্তার আমাকে বিড়ির সিগারেট ছেড়ে দিতে বলেছিল, কিন্তু সে কি ছাড়া যায় বলেন? সে ক্লাস সিক্স থেকে খেয়ে আসছি।
আপনাদের জেনারেল ম্যানেজার তারকবাবু বলছিলেন ফ্যাক্টরিতে নাকি বছরে 50-60 কোটি টাকার বিড়ি প্রোডাকশন হয়।
আগে আরো বেশি হত। এ সালা নোট বাতিলের ঝামেলা এসে ব্যবসার একেবারে 12টা বাজিয়ে দিল।
সে তো প্রায় বছর তিনেক আগের কথা, তার প্রভাব এখনো আছে?
ব্যবসায় একবার চোট লাগলে সারতে সময় লাগে আদিত্যবাবু। আর নোট বাতিল তো ছোটখাটো নয়, বিরাট একটা চোট।
আপনাদের লেনদেন তো প্রায় পুরোটাই ক্যাশে হয়।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। দেখুন, যেসব মেয়ে বউরা বিড়ি বাঁধে তাদের বেশিরভাগেরই তো ব্যাংক অ্যাকাউন্টে নেই, তারা চেক নিয়ে কি করবে?
হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, নোট বাতিলের সময় আপনাদের কাছে যে ক্যাশগুলো ছিল সেগুলো কি করলেন? সব ব্যাংকে জমা দিয়ে দিলেন?
আসলে কাজটা করতে গেলে আপনাকে পুরো ব্যাপারটা জানতেই হবে, তাই খুলে বলছি। দেখুন, আমাদের ব্যবসায় নগদের লেনদেন হওয়ার ফলে তার অনেকটাই সরকারি খাতায় দেখানো হয় না। আয় ছাড়াও যে নগদটা রোজকার লেনদেনের জন্য হাতে রাখতে হয় সেটাও খাতায় নেই। তো যে রাত্রিরে হঠাৎ নোট বাতিল ঘোষণা করা হল, সে রাতে আমার হাতে কয়েক কোটি টাকা ছিল, আর আপনাদের ভাষায় তার অনেকটাই ছিল দু নম্বরই।
ও বাবা, এতগুলো টাকার কি ব্যবস্থা হলো তাহলে?
দেখুন, কিছু টাকা এর ওর নামে ব্যাংকে জমা দিলাম, তারপরেও বেশ কিছু রয়ে গেল, হাতে তখন মাত্র কয়েকটা দিন। দুশ্চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। এমন সময় আমার বড় সালার ছেলে ফেরদৌস এসে হাজির, বলল ও যে কোম্পানিতে কাজ করে তার মালিকের সঙ্গে দেখা করলে আমার কিছু সুবিধা হতে পারে। কলকাতার গণেশ এভিনিউতে অফিস।
ও, এই কোম্পানির নামটা কি?
কুমুদিনী বিত্ত নিগম স্টক ব্রোকার। কিন্তু ওদের আসল ব্যবসাটা কিন্তু প্রাইভেট ক্লায়েন্টদের টাকা ধার দেওয়া, শেয়ার নয়।
কুমুদিনী বিত্ত নিগম, নামটা কোথায় যেন।
আচ্ছা, কিছুদিন আগে এই কোম্পানির মালিককে পুলিশ ধরেছিল না?
ঠিক ধরেছেন, একদম ঠিক। কুমুদিনীর মালিক অ্যারেস্টেড হয়েছে, কোম্পানিটাও বন্ধ। কিন্তু তিন বছর আগে প্রথম যখন কুমুদিনীর মালিকের সঙ্গে আমার আলাপ হল, তখন ওদের ব্যবসা রমরমিয়ে চলছিল।
বুঝলাম, তারপর বলুন।
ফেরদৌসের সঙ্গে পরদিনই ওদের অফিসে দেখা করতে গেলাম। সাজানো অফিস, 10-12 জন কাজ করছে। মালিকের সেক্রেটারিকে আমাদের নাম বলতে দিব্যি খাতির করে নিয়ে গেল ভিতরে। ফেরদৌস আমাকে মালিকের সঙ্গে আলাপ করিয়ে দিল।
স্যার, ইনি হলেন জাহাঙ্গীর খান, ওই জগৎমাতা টোব্যাকো কোম্পানির মালিক। আর ফুফাজি, ইনি হচ্ছেন মিস্টার সত্যজিৎ সামন্ত।
আরে আসুন আসুন জাহাঙ্গীর সাহেব, ফেরদৌসের মুখে শুনেছি আপনার কথা। হ্যাঁ, বসুন বসুন।
হ্যাঁ, নমস্কার মিস্টার সামন্ত।
আমাকে সবাই বটুক নামে ডাকে, আপনিও তাই ডাকবেন। এবার বলুন, কিভাবে আপনার সেবা করতে পারি?
ফেরদৌস আপনাকে আমার সমস্যার ব্যাপারটা বলেছে নিশ্চয়ই?
হ্যাঁ শুনলাম, তবে আপনি কি ভরসা করে আমাদের হাতে পুরো টাকাটা দিতে রাজি আছেন?
না হয় উপায় কি বলুন, আমার তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তবু আপনাদের ইনভেস্টমেন্ট পলিসিটা একটু ভালো করে বুঝে নিতে চাই।
হ্যাঁ অবশ্যই, পলিসি একেবারে সহজ, বুঝলেন? বুঝিয়ে দিচ্ছি, এই ধরনের ইনভেস্টমেন্টের তো প্রচুর রিস্ক। সে কথা মাথায় রেখেই আমরা টাকার মালিকের সঙ্গে লাভ বা ক্ষতি যাই হোক তা 50-50 শেয়ার করি, বুঝলেন?
না, সবটা ঠিক।
আচ্ছা ঠিক আছে, ধরুন 100 টাকা খাটিয়ে যদি 50 টাকা ফেরত পাওয়া যায়, তাহলে যিনি টাকা ইনভেস্ট করেছেন তিনি 75 টাকা ফেরত পাবেন। আর ধরুন যদি ইনভেস্টরের পুরো টাকাটাই লস হয়, তাহলেও কিন্তু কুমুদিনীর তরফ থেকে ইনভেস্টরকে 50 টাকা ফেরত দেওয়া হবে। আর যদি ব্যবসা ঠিকঠাক চলে, তাহলে টাকার মালিক মাসে 1% সুদ সহ টাকা ফেরত পাবেন, আর কুমুদিনীর হাতেও 1% ফেরত আসবে।
আচ্ছা, হ্যাঁ এবারে বুঝলাম, কিন্তু এই সিস্টেমের তো অনেক রিস্ক আছে, তাই না?
তবে কুমুদিনী কিন্তু খুব দেখে শুনে টাকা ধার দেয় জাহাঙ্গীর সাহেব, তাই খাটানো টাকা এত সহজে মার যায় না।
আমার মাথায় অবশ্য নানা রকম প্রশ্ন ছিল, কুমুদিনীর টাকা খাটানোর ব্যবসায় কতটা লাভ বা ক্ষতি হচ্ছে তার হিসেবটা ওরা কিভাবে করে, আর লাভ ক্ষতির সঠিক অঙ্কটা ওরা ইনভেস্টরদের জানাচ্ছে তার গ্যারেন্টি কি আছে, ওদের যে স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে কুমুদিনী তো ইনভেস্টরকে ঠোকাতেই পারে, এরকম একটা প্রশ্ন যে আসতে পারে সেটা আজ করে বোধহয় বেটুকবাবু বললেন।
দেখুন জাহাঙ্গীর সাহেব, আমি 30 বছরেরও বেশি কুমুদিনী চালাচ্ছি,
আমাদের পুরো ব্যবসাটাই চলে বিশ্বাসের উপর। যারা আমাকে টাকা দেয় বা আমার থেকে নেয়, তারা সকলেই আমাকে বিশ্বাস করে, আমিও তাদের বিশ্বাস করি। আমার সঙ্গে কারবার করতে চাইলে আমাকে বিশ্বাস করতেই হবে। আমার মা কুমুদিনী আমার ছোটবেলায় মারা গেছেন, সেই মায়ের নাম নিয়ে আমি অবিশ্বাসের ব্যবসা করি না। অবশ্য আপনি আমাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।
মাথার উপর নোটবন্দির চাপটা তো ছিলই, সেই সঙ্গে বটুকবাবুর সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছিল লোকটাকে বিশ্বাস করা যায়। আমিও তো ব্যবসা করে খাই, তাই লোক দেখে মোটামুটি বুঝতে পারি কে ইমানদার আর কে জোচ্চর। তো টাকাটা সঙ্গে ছিল, লেনদেনের ব্যাপারটা ভালো করে বুঝে নিয়ে শেষ পর্যন্ত বটুকবাবুর হাতে টাকাটা তুলে দিলাম। তিনিও একটা কাঁচা রসিদ কেটে দিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম,
আচ্ছা এতগুলা কেস আপনি পাল্টাবেন কি করে?
ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না জাহাঙ্গীর সাহেব, অনেক রাস্তা আমার জানা আছে। আপনি প্রথমবার এসেছেন, তাই এটুকু বলে রাখছি যে টাকাটা আমি টালিগঞ্জে খাটাবো।
আচ্ছা,
রোহিত ধামানি নাম শুনেছেন? ওই নামে একজন প্রডিউসার আছেন মাঝারি মাপের।
আচ্ছা আচ্ছা।
একটা প্রজেক্ট হাতে নিয়ে লাস্ট মোমেন্টে ওর কিছু টাকা শর্ট পড়ে গেছে, আপনার টাকাটা পেলে ওর সুবিধেই হবে।
ওই টাকাটা এক বছরের মধ্যে মাসিক 1% সুদ সমেত ফেরত পেয়ে গিয়েছিলাম। তারপরে আরো কয়েকবার কুমুদিনীতে ইনভেস্ট করেছি, প্রতিবারই টাকার পরিমাণ একটু একটু করে বেড়েছে। কুমুদিনী আমাকে কোনোবারে নিরাশ করেনি। তারপর বছর দেড়েক আগে হঠাৎ করে আমার একটা স্ট্রোক হলো, মাস তিনেক বিছানায় শুয়ে থাকতে হলো। দেখছেন তো, আজও পুরাপুরি সুস্থ হতে পারিনি। স্ট্রোকের পরেও কুমুদিনীতে টাকা দিয়েছি দুবার, কিন্তু এই দুবারই ফিরদৌস টাকা নিয়ে গেছিল। ওর বিবি আর বাচ্চারা আমাদের বাড়িতেই থাকত, কিন্তু ফিরদৌস কলকাতা থেকে আসা যাওয়া করত, কারণ ও তখনও কুমুদিনীর কাজ ছাড়েনি। ফলে টাকা লেনদেনের ব্যাপারে আমি ওর উপরে পুরাপুরি ভরসা করতাম। ফিরদৌসও ঠিক সময়ে সুদ সময় টাকা দিয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। হঠাৎ মাস দুয়েক আগে, মানে লাস্ট জানুয়ারির মাঝামাঝি, আমার কাছে কুমুদিনীর মালিক বটুকবাবুর একটা ফোন এলো।
নমস্কার জাহাঙ্গীর সাহেব, সব ভালো তো?
হ্যাঁ হ্যাঁ, এই সব চলে যাচ্ছে। বলুন কি করতে পারি?
হ্যাঁ, আপনার রোহিত ধামানির কথা মনে আছে, ওই যে ফিল্ম প্রোডিউসার?
হ্যাঁ হ্যাঁ, আছে বই কি, আমার টাকা তো বেশ কয়েকবার ওনার প্রজেক্টে খেটেছে। হ্যাঁ তো কেন বলুন দেখি?
ধামানি একটা 50 কোটির প্রজেক্ট হাতে নিয়েছে, ফরেনে শুটিং, নাম করা সব আর্টিস্ট থাকবে। আপনি চাইলে 20 কোটি ইনভেস্ট করতে পারেন, একেবারে শিওর রিটার্ন।
আচ্ছা,
এক বছরে টাকা শোধ করে দেবো, নেবেন নাকি একটা চান্স?
আমি একটু লোভে পড়ে গেলাম, অত টাকা অবশ্য এমনি পড়ে থাকে না। 20 কোটি দিতে গেলে ব্যবসা থেকে কিছু টাকা তুলে নিতে হবে, কিন্তু কুমুদিনীর কোন প্রজেক্টে ইনভেস্ট করলে সেটা লাভের মাত্রাটা অনেক বেশি হয়, তাই ভাবলাম খারাপ কি আছে। টাকাটা জোগাড় করতে অবশ্য কটা দিন লেগে গেল। ফেব্রুয়ারি 8 তারিখ আমি ফিরদৌসের হাতে টাকাটা পাঠালাম বটুকবাবুকে দিয়ে আসার জন্য। এতগুলা টাকা, তাই প্রোটেকশনের জন্য আমি 2 বডিগার্ড সহদেব আর জামিলকে সঙ্গে দিয়েছিলাম। সেদিন সন্ধ্যেবেলা সহদেব আর জামিল ফিরে এলো, কিন্তু ফিরদৌস এলো না। সহদেব জানালো কি একটা দরকারি কাজে ফিরদৌস কলকাতাতেই থেকে গেছে। পরদিন সকালবেলায় অবশ্য ফিরদৌস ফোন করেছিল।
হ্যালো ফুফাজি।
হ্যাঁ বলো।
হ্যাঁ, আরে চিন্তা করবেন না, টাকাটা বটুকবাবুর কাছে পৌঁছে গেছে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ হ্যাঁ, আমার একটু কাজ ছিল বলে কলকাতায় আটকে গেলাম, তবে দিন দুয়েকের পরেই ফিরে আসবো।
হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
আমি তখন ফিরদৌসকে এতটাই বিশ্বাস করি যে বটুকবাবুকে ফোন করে টাকাটা সত্যি পৌঁছেছে কিনা সেটা যাচাই করে দেখার কথা মাথাতেও আসে নাই। কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও ফিরদৌস বাড়ি ফিরল না। ওকে অনেকবার ফোন করেও পেলাম না, নেটওয়ার্ক কভারেজ ছিল না।
ফেরদৌসের বিবি সাবিনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সেও কিছু বলতে পারল না। আমি এবার বেশ চিন্তায় পড়লাম। বটক বাবুর মোবাইলে ফোন করলাম, কিন্তু সেটা সুইচ অফ। কুমোদিনীর অফিসের ল্যান্ডলাইন ফোনটা বেজে গেল, কেউ ধরল না। সাহদেব আর জামিলকে ডেকে পাঠিয়ে যখন সেদিন কি ঘটেছিল তা জিজ্ঞেস করলাম, তখন ওরা বলল যে কুমোদিনীর অফিসে ফেরদৌস ওদের সঙ্গে ঢুকেছিল, কিন্তু তারপর ওদের ওয়েটিং রুমে বসিয়ে রেখে বটুকবাবুর ঘরে একাই ঢুকেছিল, ফলে সেখানে কি ঘটেছে তা ওরা জানে না। এদিকে দুশ্চিন্তায় যখন আমার একেবারে দিশেহারা অবস্থা, তখন হঠাৎ মনে পড়ল এমার্জেন্সির জন্য বটুকবাবু আমাকে আরেকটা নাম্বার দিয়েছিলেন। সেই নম্বরে ফোন করতে এক মহিলা ফোন ধরল।
হ্যালো, কে বলছেন?
নমস্কার, আমার নাম জাহাঙ্গীর খান, আমি জগৎমাতা টোবাকো কোম্পানির মালিক। তো বটুকবাবু আছেন? ওনার সঙ্গে কিছু দরকারি কথা ছিল, অন্য কোনো নম্বরে ফোন করে পাচ্ছি না।
বটুকবাবু? ও, আপনি শোনেননি? ওকে পুলিশে ধরে নিয়ে গেছে।
হ্যাঁ,
বেশ কিছুদিন হল। কুমুদিনীর অফিসটাও সিল করে দেওয়া হয়েছে।
কি সর্বনাশ! কিন্তু কিন্তু ফেরদৌসের হাত দিয়ে ওকে যে 20 কোটি টাকা পাঠিয়েছিলাম সেটা কি বটুকবাবু পাননি?
না।
হ্যাঁ,
তো টাকা যদি বটুকবাবু পেতেন তাহলে আমি অবশ্যই খবর পেতাম।
আপনি জানতেন কিভাবে? কে আপনি?
আমি কুমোদিনীতে কাজ করি, এর বিষয়ে আর কিছু বলতে পারবো না।
ওই নম্বরে আরো বার দুয়েক ফোন করেছিলাম, কিন্তু আর কেউ ধরে নাই। এর দুদিন পরে কুমোদিনীর ব্যাপারটা বড় করে কাগজে বেরোল, কিন্তু অনেক চেষ্টা করেও বটুকবাবু কিংবা ফেরদৌস কারোর সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। এখন আপনাকে দুটো কাজ করতে হবে। এক, বটুকবাবু সত্যি টাকাটা পেয়েছেন কিনা সেটা আপনাকে সঠিকভাবে জানতে হবে। দুই, ফেরদৌসকে খুঁজে বার করতে হবে, যেখানেই লুকিয়ে থাকুক ওর ঠিকানাটা আমার চাই। আমার সঙ্গে কেউ নির্মল খারামি করলে তাকে শাস্তি পেতেই হবে।
দীর্ঘ বক্তব্য শেষ করে থামল জাহাঙ্গীর খান। শেষ কথাগুলো বলবার সময় জাহাঙ্গীরের গলায় এক অদ্ভুত নিষ্ঠুরতার আভাস ছিল। ফেরদৌসের স্ত্রী সাবিনা কেন এত ভয় পেয়েছে এবার বুঝতে পারল আদিত্য। সে আরো খানিকক্ষণ সময় নিয়ে তারপর জাহাঙ্গীরকে জিজ্ঞেস করল,
আপনি মোটামুটি ডিটেলেই সব বলেছেন, কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন আছে।
বেশ তো, জিজ্ঞাসা করুন।
ফেরদৌস যেদিন আপনার থেকে টাকাটা নিয়ে গেল সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল আর একটু ভেঙে বলতে পারবেন? এই যেমন, সেদিন আপনি ফেরদৌসকে কটার সময় ডেকে পাঠিয়েছিলেন?
সকালবেলায়, ওই 9:30 হবে। টাকাটা একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, ওই বড় ট্রাভেল ব্যাগগুলো যেমন হয় না সেরকম। তো ফেরদৌসকে বললাম যে টাকাটা গুনে নিতে, ফেরদৌস গুনে নিল।
তারপর
ফেরদৌস,
হ্যাঁ,
টাকাটা যে আজ নিয়ে যাচ্ছ সেটা বটুকবাবুকে ফোন করে বলে দিয়েছ তো?
কাল রাতেই জানিয়ে দিয়েছি। তাও দাঁড়ান, আর একবার ফোন করে বলে দিচ্ছি। ফোন কি এ যা, আরে মোবাইলটা তো ঘরেই ফেলে চলে এলাম। ফুফাজি, বলছি আপনার মোবাইলটা থেকে একটা ফোন করবো?
হ্যাঁ, করো না। এলাম।
আরে শুক্রিয়া শুক্রিয়া। সুইচ অফ বলছে। ওহ, আমারই তো ভুল। আরে এই সময় তো বটুকবাবু ফোন অফ করে পুজোয় বসেন, ভুলেই গেছি। দাঁড়ান, আমি বরং ওর সেক্রেটারি ওই সৌভিক নন্দকে ফোন করে বলে দিই।
তাই করো, কেউ একজন জানলেই হলো।
হ্যাঁ সেটাই তো। দাঁড়ান দাঁড়ান। হ্যালো সৌভিক, এই আমি ফিরদোস বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোনো না, আরে আমার ফোনটা সঙ্গে নেই, তাই ফুফাজির ফোন থেকে ফোন করছি। হ্যাঁ শোনো, হ্যালো, বলছি যে তুমি একটা কাজ করবে প্লিজ, ওই বটুকবাবু অফিসে ঢুকলে ওনাকে একটু বলে দিও না, ওই আজ দুপুরের মধ্যে আমি টাকাটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটুকু বললেই হবে। ওকে, শুক্রিয়া শুক্রিয়া, হ্যাঁ ঠিক আছে, রাখি।
আদিত্য সব শুনে বেশ কিছুক্ষণ কোনো কথা না বলে সিগারেট টানল, তারপর জিজ্ঞেস করল,
সকালের ফোনটা ফিরদৌস সেক্রেটারিকেই করেছিল কিনা আপনি পরে চেক করেছিলেন তো?
নিশ্চয়ই, ফোনটা তো আমার মোবাইল থেকে করা হয়েছিল, ওর কলার আইডিটা আমার ফোনে চলে এসেছিল।
আচ্ছা, আপনার দুই বডিগার্ড জামিল আর সহদেব তো ফিরদৌসের সঙ্গে ছিল বললেন, তাহলে আপনি শুধু ফিরদৌসকে কেন সন্দেহ করছেন?
দেখুন আদিত্যবাবু, সহদেব আর জামিল বহুদিন ধরে আমার সঙ্গে আছে, ওরা টাকা চুরি করার লোক না। আমি ওদের এমন সব কাজে পাঠিয়েছি যেখানে বেমানি করলে ওদের অনেক লাভ হতো, ওরা কিন্তু করেনি, ওরা আমার জন্য জানও দিতে পারে।
বেশ, আপনি বরং এক কাজ করুন, আমি যে আপনার কাছ থেকে আসছি সেটা জানিয়ে বটুক সামন্তকে একটা চিঠি লিখে দিন, যেটা আমি ওর কাছে নিয়ে যেতে পারি। কোনো পরিচয় প্রমাণ ছাড়া ওর সঙ্গে দেখা করতে গেলে উনি বিশ্বাস করবেন কেন যে আপনি আমাকে পাঠিয়েছেন?
চিঠি? হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, তবে কি না, লোকটা হওয়ার পর থেকে আমি ভালো করে লিখতে পারি না, তো কষ্ট করে একটু সইটা করতে পারি শুধু। দাঁড়ান, আমি তারককে ডাকি। এ তারক!
জাহাঙ্গীর খান তারক দাসকে ডেকে তাকে দিয়ে একটা চিঠি লেখাল, তারপর কাঁপা হাতে চিঠির তলায় নিজের নাম সই করে আদিত্যর হাতে তুলে দিল। তাতে লেখা রয়েছে,
প্রিয় বটুক বাবু, আপনার ফোন বন্ধ, তাই সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এই চিঠিটা সঙ্গে নিয়ে যিনি যাচ্ছেন তার নাম আদিত্য মজুমদার, উনি আমারই লোক, আপনার সঙ্গে আমার যে আলোচনা করবার ছিল সেটা উনি আপনাকে বলবেন, আপনিও যা বলবার ওকে বলে দেবেন, তাহলে আমার কাছে খবর পৌঁছে যাবে। আশা করি ওদিকে সব ভালো। এটি জাহাঙ্গীর খান।
বাহ, ঠিক আছে। আর একটা ব্যাপার, ফিরদৌসের একটা ছবি পাওয়া যাবে কি?
ওরা তারুককে বলছে হোয়াটসঅ্যাপ করে দিতে, তাতে হবে তো?
হ্যাঁ হ্যাঁ, আজ তাহলে উঠি, কেমন?
হ্যাঁ হ্যাঁ, আসুন। ও, তার আগে এই খামটা ধরুন। এই যে,
এটা কি ব্যাপার?
ও আপনার পারিশ্রমিকের একটা অ্যাডভান্স আছে, তদন্তের খরচ তো আছে।
ও আচ্ছা, ধন্যবাদ।
হ্যাঁ নমস্কার।
টাকাটা পকেটে ঢুকিয়ে আদিত্য উঠে পড়ল, তারক দাস তাকে সঙ্গে নিয়ে গাড়ি বারান্দার নিচে এসে দাঁড়াল। সহদেব গেছে ড্রাইভার রবিকে খবর দিতে, এমন সময় বাড়ির ভেতর থেকে একজন অল্প বয়সী মেয়ে এসে জানাল, মালকিন অর্থাৎ জাহাঙ্গীর খানের স্ত্রী আদিত্যর সঙ্গে দেখা করতে চান। তার পেছন পেছন একতলার একটি নিরাবরণ ঘরে ঢুকল আদিত্য, তাকে অপেক্ষা করতে বলে মেয়েটি চলে গেল। একটু পরেই সুন্দরী দীর্ঘাঙ্গী পঞ্চাশোর্ধ এক মহিলা ঘরে ঢুকে বললেন,
আদাব, আমি নুসরাত বেগম, জাহাঙ্গীরের বিবি। সাবিনাকে আপনার কাছে আমিই পাঠিয়েছিলাম, আপনি ফিরদৌসকে আমার স্বামীর হাতে তুলে দেবেন না বলে যে কথা দিয়েছেন, শুনে মনে হল আমি যা জানি সেটুকু আপনাকে জানিয়ে দেওয়াই ভালো।
আচ্ছা বেশ, বলুন।
দেখুন, আমার নিজের বিশ্বাস হয় না যে ফিরদৌস আমার স্বামীর টাকা নিয়ে পালিয়েছে, তবু ইনসাফের দিকটাও তো বাদ দেওয়া যায় না। যে কথাটা আপনাকে বলবো সেটা আমার স্বামী বা সাবিনা কেউই জানে না, কিন্তু আমার মনে হয় তদন্তের খাতিরে বিষয়টা আপনার জেনে রাখা দরকার।
কি বিষয়?
19-20 বছর বয়সে ফিরদৌস একটা চুরির কেসে জড়িয়ে পড়ে, ওর আব্বু মানে আমার ভাইজান হাবিবুর রহমান বহরমপুরের খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিলেন, এমএলএও ছিলেন কিছুদিন। ভাইজান ওর ইনফ্লুয়েন্স খাটিয়ে ফিরদৌসকে সেবারে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু ছেলের এই আচরণে তিনি এতটাই কষ্ট পান যে বেশি দিন বাঁচেননি, কিছুদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। ফিরদৌস কিন্তু তারপর নিজেকে শুধরে নিয়েছিল। দেখুন, ওকে আমি নিজের ছেলের মতো ভালোবাসি, তবু মনে হল ওর হিস্ট্রিটা আপনার জেনে রাখা দরকার।
বুঝলাম, অনেক ধন্যবাদ ম্যাডাম, এই ইনফরমেশনটা সত্যিই গুরুত্বপূর্ণ। বাকি খোঁজ আমি নিয়ে নেব, আর চিন্তা করবেন না, ফিরদৌস নির্দোষ হলে ওর কোনো ভয় নেই। হাজ উঠি।
আকাশে দোল পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। রবি একমনে গাড়ি চালাচ্ছে, পেছনের সিটে আদিত্য একা। অন্য সময় হলে এমন মায়াবী পূর্ণিমার আলোতে সে হয়তো ভালোবাসার কোনো গান গুনগুন করত, কিন্তু এই মুহূর্তে তার মনের মধ্যে জগৎ মাতা টোব্যাকো কোম্পানি, মালিক জাহাঙ্গীর খান, মালকিন নুসরত, অভিযুক্ত ফিরদৌস এবং তার স্ত্রী সাবিনা, আজকে দেখা সমস্ত চরিত্রগুলো ভেসে বেড়াচ্ছে। সন্ধে 8:30 নাগাদ মেসে ঢোকার সময় আদিত্যর মনে হল জাহাঙ্গীর খানের গল্পে কি যেন একটা অসঙ্গতি আছে, কিন্তু এই মুহূর্তে সেটা ধরা যাচ্ছে না। দোলের দিন আদিত্যর মেসের এই অবাঙালি পাড়ায় বাইরে বেরোনো দায়। রং, নোংরা জল এবং ততোধিক নোংরা তরল বেলুনে ভরে ছোঁড়াছড়ি চলে সারাদিন। এমন দিনে বুদ্ধিমানের মতো নিজের ঘরে বসে গান শুনছে আদিত্য। গতকালের কেসটা নিয়ে ভাবতে ভাবতে মোবাইলটা তুলে নিয়ে আনমনেই ইন্টারনেট সার্ফ করতে শুরু করেছিল। কুমুদিনী বৃত্ত নিগম টাইপ করতেই অনেক তথ্য ভেসে উঠল। সংস্থার অফিসে পুলিশের রেড এবং কুমুদিনীর মালিক বটুক সামন্তকে নিয়ে অনলাইন নিউজ পেপারে বেশ কিছু প্রতিবেদন বেরিয়েছে। আদিত্য ভাবল,
কুমুদিনী বৃত্ত নিগম ও তার মালিক সম্বন্ধে ভালো করে হোমওয়ার্ক করতে হবে। রোহিত ধামানি নামের ওই ফিল্ম প্রডিউসারের বিষয়েও একটু জানা দরকার। দেখি, আর গৌতমের কাছ থেকেও কিছু ইনফরমেশন চাই। খেয়ে দিয়ে এসে একটু গড়িয়ে নিয়ে তো আবার বেরোতে হবে। কিয়াকে একবার, যাই হোক, আগে হোমওয়ার্ক।
ইন্টারনেটে সত্যজিৎ ওরফে বটুক সামন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেল। বংশ পরিচয় থেকে শুরু করে স্টক ব্রোকার কোম্পানির নামের আড়ালে ধারের ব্যবসার বিবরণ, এমনকি ব্যক্তিগত জীবনও বাদ দেয়নি সাংবাদিকরা। জরুরি তথ্যগুলো নিজের ডায়েরিতে লেখা শেষ করে একটা আড়মোড়া ভেঙে আদিত্য তার পুলিশ বন্ধু গৌতম দাশগুপ্তকে ফোন করল। কিছুদিন আগেই পদোন্নতি হয়ে এখন সে লালবাজারের অ্যাডিশনাল কমিশনার হয়েছে। তাদের কলেজের বন্ধু অমিতাভ আর রত্না সেই আনন্দে সন্ধেবেলায় ডিনারের আয়োজন করেছে। সন্ধেবেলার প্ল্যানটা গৌতমের সঙ্গে আর একবার কনফার্ম করে নিয়ে আদিত্য বলল,
শোন না, একটা ব্যাপারে তোর সঙ্গে কথা আছে।
হ্যাঁ, কি কথা রে?
কুমুদিনী বৃত্ত নিগম কোম্পানি আর তার মালিক বটুক সামন্তর উপর কিছু ইনফো দরকার। পুলিশ তো বটুককে গ্রেপ্তার করেছে, তুই জানিস ব্যাপারটা?
সে কি, কুমুদিনী বৃত্ত নিগম?
হ্যাঁ।
তা তুই আবার এর মধ্যে কি করে ঢুকলি?
আরে, আমার এক ক্লায়েন্ট কুমুদিনীকে টাকা ধার দিয়েছিল, সে জানতে চায় টাকাটা কুমুদিনী অবধি আদৌ পৌঁছেছিল নাকি যার হাত দিয়ে পাঠানো হয়েছিল সেই টাকাটা মেরে দিয়েছে।
দেখ, এটা তো একমাত্র বটুক সামন্তই বলতে পারবে। যতদূর জানি গতকাল বিকেলে লোকটা বেলে ছাড়া পেয়েছে, তবে খবরটা কিন্তু এখনো মিডিয়ার কানে পৌঁছয়নি। কোর্টের নির্দেশ অনুযায়ী সামন্ত এখন ওর ভবানীপুরের বাড়িতে আছে, আবার লোকাল থানায় ওকে নিয়মিত হাজিরাও দিতে হবে। তুই একটা কাজ কর, তুই বরং আগামীকাল একবার ভবানীপুর থানায় খোঁজ খবর কর, আমি ওখানকার বড়বাবুকে বলে রাখবো, বুঝলি? আর বল, আর কিছু?
হ্যাঁ, আর একটাই খটকা আমাকে ভাবাচ্ছে। এতদিন তো বেশ নির্বিঘ্নেই ব্যবসা করছিল বটুক সামন্ত, হঠাৎ এতদিন পর ওকে পুলিশ ধরতে গেল কেন?
দেখ, আমি পার্সোনালি এই কেসটায় খুব একটা ইনভেস্টেড নই, কিন্তু ধরপাকড়ের কারণটা আমি জানি।
তাই নাকি, কি কারণ?
দিল্লি থেকে ইনস্ট্রাকশন এসেছে, এখানকার সব বেআইনি ফাইন্যান্স কোম্পানিগুলোর উপর ক্র্যাক ডাউন করতে হবে। কুমুদিনী ছাড়াও বেশ কয়েকটা কোম্পানিকে এইভাবে সিল করে দেওয়া হয়েছে।
আই সি, এরকম ইনস্ট্রাকশনের কি বিশেষ কোনো কারণ আছে?
সে তো আছেই, এইসব ফাইন্যান্স কোম্পানিগুলো তো অনেক সময় স্যাম অর্গানাইজেশন হয় না, মানে একটা ভুয়ো আইডেন্টিটির আড়ালে কোম্পানিগুলো নানা ধরনের সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা আবার ন্যাশনাল সিকিউরিটির পক্ষেও থ্রেট হয়ে দাঁড়ায়। তবে সব কোম্পানি নয় অবশ্য, কিন্তু এসব হাই লেভেল ক্রাইম থামাতে হলে রাঘব বোয়ালদের সঙ্গে অনেক সময় চুনোপুটকিও ধরতে হয়।
তা অবশ্য ঠিক।
যাই হোক, কুমুদিনীর কেসটা ইনভেস্টিগেট করছে সুদর্শন শিকদার, তোর সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি, কেমন?
হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব সুবিধা হয়।
ওকে, আমি কাল অফিসে গিয়ে ওর নাম্বারটা তোকে পাঠিয়ে দিচ্ছি।
থ্যাংকস ভাই, আজ সন্ধ্যেবেলা অমিতাভদের বাড়িতে দেখা হচ্ছে তাহলে।
একদম, চল রাখলাম, বাই।
এতক্ষণে বাইরে হোলির উচ্ছলতা কিঞ্চিত কমে এসেছে। ইতিমধ্যে মেসের কাজের লোক বলরাম এসে ওর পায়ে গোলাপি আবির দিয়ে একটা মস্ত পেন্নাম ঠুকল।
দাদাবাবু, দেখি পা দুটা।
ওর হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিয়ে আদিত্য বলল,
তোর বাড়ির সব খবর ভালো তো?
আর বল কেন গো দাদাবাবু, কতগুলান টাকা চোট হইন গেল।
যা চলে, কাল থেকে তো শুধু টাকা চোট হওয়ার খবরই পাচ্ছি, তোর আবার কি হলো?
আমাদের গিরামে তো কোনো ব্যাংক নাই গ, বিপদে আপদে ধার কর্জ করবারও কোনো জায়গা ছিল নি, শুধু ওই নবোদয় কোম্পানি লোকজনকে ধার টার দিত। সেই নবোদয় কোম্পানির কর্তাদের পুলিশ ধরি লিয়ে গেল।
কেন রে?
বলে নাকি বেআইনি ব্যবসা, সব পুলিশের টাকা খাওয়ার মতলব বুঝলে কেনে, গায়ে কতরে খেটে 1000 কয়েক টাকা তুলে ও নবোদয় কোম্পানিতে রেখেছিলেন, বলে সেটা নাকি আর পাওয়া যাবেনি।
আর যারা টাকা ধার নিয়েছিল তাদের কি হলো?
তাদের আর কি, তাদের তো ভারী মজা গো, সবাই বলছে তাদের টাকা নাকি শোধ দিতে হবেনি।
ওই কোম্পানিতে যে তোদের টাকা জমা আছে সে কথা পুলিশকে বলিসনি?
পঞ্চায়েতকে বলিছি, পঞ্চায়েত নাকি সরকারের কাছে লিস্টই জমা দিছে, কি হবে জানিনি। আচ্ছা, তুমি তো অনেক বড় বড় পুলিশকে চিন গ, তা পারবে গো আমার টাকা কটা ফিরাইন দিতে? হ্যাঁ
দেখছি, তবে তার আগে তোর থেকে পুরো ব্যাপারটা আরো ভালো করে জানতে হবে, এখন খুব খিদে পাচ্ছে, পরে একদিন আসিস কেমন?
আচ্ছা আচ্ছা দাদাবাবু, তাই বরং আসবো, যাও যাও তুমি খেয়ে এসো কেনে, যাও।
আদিত্যদের মেসের মালিক গিরিধারী দাস ছিলেন ঘোর বৈষ্ণব, তাঁর আমল থেকেই দোলের দিন দুপুরের মেনুতে খিচুড়ি আর বেগুনি চালু হয়েছে। খাবার পর ঘরে ফিরে এসে আদিত্য সবে একটা সিগারেট ধরানোর মতলব করছে, অমনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এল। কেয়া বাগচি তার হস্টেলের বান্ধবীদের সঙ্গে দোল খেলার ছবি পাঠিয়েছে। কলেজের বন্ধু চন্দ্রলেখার হারিয়ে যাওয়ার তদন্তের সময় কেয়ার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, যেটা ক্রমে আরো ঘনীভূত হচ্ছে। কেয়া লিখেছে,
দোল খেলেছ?
ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে আদিত্য কেয়াকে সরাসরি ফোন করল।
কি ব্যাপার, একেবারে ফোন যে?
এমনি ইচ্ছে হলো, দুপুরে খাওয়া হয়েছে?
হ্যাঁ, এই তো একটু আগে খেয়ে উপরে উঠলাম, তুমি খেলে?
আমিও একটু আগেই খেয়ে ঘরে এসেছি, খিচুড়ি আর বেগুনি।
ও মাসি, কি আজ নিরামিষ কোন দুঃখে, দোলের দিন মাংস ছাড়া হয়?
মেসের মালিক বৈষ্ণব কিনা, এই প্রথা অনেকদিন ধরেই চলে আসছে।
তাহলে কি রাত্রে বৈষ্ণব মালপোয়া নাকি লুচি মোহনভোগ?
রাত্রে আমি মেসে খাচ্ছি না, অমিতাভর বাড়ি নেমন্তন্ন আছে।
ও, তার মানে তুমি সন্ধ্যেবেলা বালিগঞ্জের দিকে যাচ্ছ?
হ্যাঁ, কেন বলো তো?
আরে, আজ তো আমারও গোলপার্কে এক কলিগের বাড়িতে ডিনারের নেমন্তন্ন, ওই 7টা নাগাদ পৌঁছানোর কথা ওখানে, সেই জন্যই তো একটা গাড়িও বুক করে রেখেছি।
ও,
যদি বলো তোমাকেও তুলে নিয়ে যেতে পারি, আর ইয়ে ফেরার সময়ও চাইলে আমার সঙ্গেই আসতে পারো, ছুটির দিনে তো মেট্রো বেশিক্ষণ চলবে না। তুমি যা কিপটে, ট্যাক্সি ধরবে বলে তো মনে হয় না, সেই বাসের জন্যই দাঁড়িয়ে থাকতে হবে।
তুমি তুলে নিলে তো ভালোই হয়। আর শোনো,
হ্যাঁ
পারলে একটু আগে এসো, একসঙ্গে বসে কোথাও কফি খাওয়া যাবে।
ওরে বাবা, আদিত্য মজুমদার আমার সঙ্গে নিজে থেকে কফি খেতে চাইছে? আজ সূর্য কোন দিকে উঠল?
ওই কথাই রইল তাহলে, আমি 4 নাগাদ কলেজ স্ট্রিটের মোড়ে ওয়েট করব।
আচ্ছা বেশ।
কেয়া প্রায় আদিত্যরই বয়সী, অর্থাৎ মধ্য 40, কিন্তু আজ দুপুরে খেলা রঙের আভা মিশে ওর মুখটা এক নবযৌবনা তরুণীর মতো হয়ে উঠেছে। শ্যাম্পু করা চুল হাওয়ায় উঠছে। এসপ্লানেড পেরোতে পেরোতে আদিত্য গাড়ির কাঁচ তুলে দিয়ে ড্রাইভারকে এসি চালাতে বলল। অমনি গাড়ির ভেতরটা কেয়ার চুলের গন্ধ আর পারফিউমের সুবাসে ভরে উঠল। পূর্ণদাস রোডের একটা নতুন ক্যাফেতে যাচ্ছে তারা। আদিত্য অবশ্য ক্যাফের খবরাখবর কমই রাখে, কেয়াই ওকে নিয়ে যাচ্ছে। সেখানে পৌঁছে দেখা গেল ভিড় উপচে পড়ছে, ভেতরে বাইরে কোথাও বসার জায়গা নেই। কপাল ভালো, মিনিট দুয়েক রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করার পর বাইরের একটা টেবিল খালি হল। চট করে সেই টেবিলটা দখল করে বসে কেয়া বলল,
আচ্ছা দোল তো খেলো না বুঝলাম, তাহলে আজ সারা সকাল কি করলে?
কি আর করব, গান শুনলাম, তারপরে একটা সিনেমা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুক্ষণ দেখে আর ভালো লাগলো না।
কি সিনেমা?
ওই পুরনো হলিউড। ও, সিনেমার কথায় মনে পড়ল, তোমাকে একটা ব্যাপার জিজ্ঞেস করার ছিল।
সিনেমার ব্যাপারে?
হ্যাঁ, বাংলা সিনেমার অনেক খবরই তো তুমি রাখো। সুমনা ঘোষাল বলে কোনো অভিনেত্রীর কথা মনে পড়ে? মেনলি বাংলা সিনেমায় সাইড রোল করতেন, মাঝে দু একটা বি গ্রেড বাংলা ছবিতে নায়িকা হয়েছিলেন, হিন্দি সিরিয়ালও করেছেন কিছু কিছু।
হ্যাঁ, সুমনা ঘোষালের ব্যাপারে জানি, কিন্তু খুব বেশি কিছু নয়। যতদূর মনে পড়ছে, ওই 80-এর গোড়ার দিকে সুমনা ঘোষালের প্রথম ছবি রিলিজ করেছিল, তারপরে বোধহয় প্রায় 10-12 তেমন কোনো কাজ করেননি। নায়িকা হিসেবে ওর প্রথম সিনেমাটা রঙিন স্বপ্ন না কি যেন একটা নাম, ওটা কলেজের বন্ধুদের সঙ্গে দেখেছিলাম, একেবারে বাজে ছবি।
ও আচ্ছা, ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু জানো নাকি?
যতদূর মনে পড়ছে, সুমনা ঘোষাল হলেন ডিরেক্টর অজয় ঘোষালের মেয়ে।
ও,
ওর মাও মঞ্চাভিনেত্রী ছিলেন, কিন্তু ওর ছোটবেলাটা খুব একটা স্টেবল ছিল না। অজয় ঘোষালের 2 সংসার ছিল, ফলে বুঝতেই পারছ। এছাড়া, ও হ্যাঁ, সুমনা ঘোষাল এককালে রোহিত ধামানি বলে একজন প্রডিউসারের সঙ্গে থাকতেন, তবে ধামানি বোধহয় ওর একমাত্র পার্টনার ছিলেন না। অন্তত গসিপ ম্যাগাজিনগুলো তো সুমনাকে অনেকের সঙ্গেই কানেক্ট করত। সুমনার একটা ছেলেও আছে, তার বাবা যে কে তা কেউ জানে না। কেউ বলে সে রোহিত ধামানিরই ছেলে, আবার কেউ বলে অন্য কারুর। সুমনা ঘোষাল নিজেই ব্যাপারে কোনোদিনই মুখ খোলেননি অবশ্য। ছেলেটার নামটা না মনে করতে পারছি না।
নয় নয় করে তো অনেক খবরই রাখো।
ওই আর কি।
আচ্ছা, ছেলেটার বয়স কিরকম হবে?
সঠিকটা জানি না, কত হবে, ওই 24-25 হবে। ও জানো, কয়েকদিন আগে একটা ম্যাগাজিনে দেখছিলাম, রোহিত ধামানি একটা নতুন ছবি প্রডিউস করছে, নাম হলো ফেরারি, বিগ বাজেট ফিল্ম, আর সেই প্রজেক্টে সুমনার ছেলে নাকি একজন প্রোডাকশন ম্যানেজার।
আচ্ছা, তুমি বটুক সামন্ত বলে কারো নাম শুনেছ? ভালো নাম সত্যজিৎ সামন্ত, কিন্তু সবাই বটুক নামেই চেনে।
না তো, কি লোকটা?
বর্তমানে এই বটুক সামন্তর সঙ্গেই সহবাস করেন সুমনা ঘোষাল।
ও তাই নাকি? আসলে সুমনা ঘোষাল সম্পর্কে গসিপ ম্যাগাজিনগুলোর আর কোনো ইন্টারেস্ট নেই এখন। তা কে এই বটুক সামন্ত, কোনো প্রডিউসার?
না, ঠিক প্রডিউসার নয়, তবে পরোক্ষভাবে সিনেমায় টাকা ঢালে।
সেটা কিরকম?
আসলে লেট 80s বটুক সামন্ত একটা স্টক ব্রোকার এজেন্সি খুলেছিল, তার নাম কুমুদিনী বিত্ত নিগম।
বাবা,
কুমুদিনীর আসল ব্যবসাটা অবশ্য বড়লোক ক্লায়েন্টদের টাকা ধার দেওয়া, আর কোম্পানির সবচেয়ে বেশি টাকা সিনেমায় খাটে। গত 9ই ফেব্রুয়ারি বটুক সামন্তকে পুলিশ বেআইনি ব্যবসার দায়ে অ্যারেস্ট করেছে, কোম্পানিটাও সিল করে দিয়েছে। প্রাথমিক হিসেব করে দেখা গেছে বাজারে কুমুদিনীর দেওয়া ধারের পরিমাণ 100 কোটি টাকারও বেশি।
100 কোটি টাকা? ও বাবা, লোকটা তো বেশ ঘোরেল মনে হচ্ছে গো।
তা তো বটেই, শুনলাম ওর ব্যক্তিগত জীবনও বেশ ঘাঁটা, নিজের স্ত্রী আর ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাগজে কলমে ডিভোর্স না হলেও ছেলেকে নিয়ে স্ত্রী আলাদা থাকেন, ছেলে নাকি বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার।
আচ্ছা, এই সুমনা ঘোষালের সঙ্গে লোকটার আলাপ হলো কিভাবে?
ইন্টারনেট ঘেটে ভাষা ভাষা একটা ইতিহাস পেলাম। বটুক সামন্ত নাকি একবার একটা বাংলা ছবিতে কিছু টাকা লগ্নি করেছিল, আর সেই ছবির সহনায়িকা ছিলেন সুমনা ঘোষাল। তখন বটুক আর সুমনা দুজনেরই বয়স 30-এর কোঠায়। তারপর মুম্বাইতে সিরিয়ালের কাজ করতে গিয়ে বাংলা ছবিতে নিজের জায়গাটা হারালেন সুমনা। বছর 2 পরে যখন ফিরে এলেন তখন তার একেবারে পড়তী দশা, এদিকে যৌবনও ফুরিয়ে আসছে। এই সময় বটুকের সঙ্গে তাঁর দেখা হয়। অন্যদিকে বটুকের ব্যক্তিগত জীবনও তখন বিধ্বস্ত, ফলে যা হয় আর কি, দুজনে একে অপরের কাছে আশ্রয় খুঁজে নেয় বলা যায়। বটুক টালিগঞ্জ এলাকায় সুমনাকে একটা ফ্ল্যাট কিনে দেয়, মাঝে মাঝে নিজেও গিয়ে থাকত। এসব প্রায় 12-13 বছর আগের ঘটনা।
ইন্টারেস্টিং, কিন্তু এখানে তোমার ইনভলভমেন্টটা ঠিক কোথায় বলতো?
ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, আমার একজন ক্লায়েন্ট কুমুদিনীকে মানে বটুক সামন্তকে বেশ কিছু টাকা ধার দিয়েছিল, সেই টাকাটা মিসিং, উদ্ধার করতে হবে।
কেয়া যখন আদিত্যকে অমিতাভ আর রত্নাদের বাড়ির সামনে নামিয়ে দিল তখন 7:15। গৌতম কিছুক্ষণ আগেই একটা দামি হুইস্কির বোতল সহ উপস্থিত হয়েছে। আদিত্য পৌঁছানোর অল্প কিছুক্ষণ পরেই ওদের আর একজন বন্ধুর আগমনে আড্ডা সরগরম হয়ে উঠল। সুপর্ণ রায় পেশায় অর্থনীতিবিদ, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সম্প্রতি অল্প কিছুদিনের জন্য একটি বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সংস্থায় চাকরি নিয়েছে। গৌতম আর অমিতাভর সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ চললেও আদিত্যর সঙ্গে সুপর্ণর বহু বছর পর দেখা হল।
কি ব্রাদার, প্রায় এক যুগ পর দেখা হচ্ছে তো। অমিতাভর কাছে তোর খবর কম বেশি পাই বটে, কিন্তু আজকাল তুই কি করছিস বলতো?
কেন, গোয়েন্দাগিরি? আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। অমিতাভ বলেনি নাকি?
না, বলেছে, কিন্তু আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি।
তা তুই হঠাৎ দেশে ফিরলি যে, কিসব চাকরি টাকরি নিয়ে এসেছিস শুনলাম, মার্কিন দেশে কি কাজের অভাব হয়েছে নাকি?
আরে না রে আদিত্য, এটা ঠিক ওই রেগুলার চাকরির মতন নয়, বুঝলি। আসলে আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হয়ে একটা বড় প্রজেক্ট করছি। কাজটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর শ্রীলঙ্কা, এই 4টি দেশের ইনফর্মাল ক্রেডিট মার্কেটের উপর।
ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো।
আরে ব্রাদার, খুবই সিম্পল। জানিসই তো, এখনও আমাদের দেশের সব জায়গায়, ওই বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোয়, বেসিক ব্যাংক সার্ভিসেস পৌঁছতে পারেনি। আর এই সব জায়গায় ইনফর্মাল লেন্ডার মানে ওই মহাজনরা সাধারণ মানুষদের ইচ্ছে মতো চড়া সুদে ধার দেয়, আবার সেই সুদ আদায়ের জন্য নানা রকম অনৈতিক কাজকর্মও করে।
দ্যাটস ট্রু।
আমরা এটাই বোঝার চেষ্টা করছি যে ভারতে ইনফর্মাল লেন্ডিং এর উপর মানুষ ঠিক কতটা নির্ভর করে।
বাহ, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এই ইনফর্মাল লেন্ডাররা যে টাকা ধার দেয়, সেই টাকাগুলো আসে কোত্থেকে?
নানা জায়গা থেকে আসতে পারে। দেখ, পারিবারিক টাকা জেনারেশন ওয়াইজ খাটছে এরকম যেমন আছে, তেমনই আবার চড়া সুদে বাজার থেকে টাকা তুলে আরও চড়া সুদে ধার দিচ্ছে, আমি এরকমও দেখেছি।
দেখ, এই ধরনের বেআইনি লেন্ডার কোম্পানিগুলোর ওপর আমরা সারা দেশ জুড়ে ক্র্যাকডাউন করছি, সেটা তুই জানিস তো। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোকে যে অ্যাডভাইজারি পাঠিয়েছে তাতে বলা হয়েছে এই ভুয়ো কোম্পানিগুলো সারা দেশের পাবলিকের কাছ থেকে প্রায় 1,00,000 কোটি টাকা তুলেছে, আর প্রতারণার শিকার হয়েছে প্রায় 7 কোটি মানুষ। ভাবতে পারছিস? এইসব এজেন্সির বেশিরভাগই আসলে পনজি স্কিম।
হ্যাঁ, ঠিক বলেছিস গৌতম। তবে আমাদের রিসর্চ যেসব লেন্ডিং কোম্পানিগুলো নিয়ে, তার কোনোটাই পনজি নয়। হ্যাঁ, বাজার থেকে টাকা তোলার লাইসেন্স এদেরও নেই, কিন্তু এটাও ঠিক যে ওরা লোক ঠকাবে বলে বাজারে নামেনি। এমন অনেক কোম্পানি আছে যারা গত 30-40 বছর ধরে ব্যবসা করছে, আর দেখলি তো ওদের ধরপাকড় করতে গিয়ে বেশ কিছু সাধারণ মানুষেরই ক্ষতি হল।
তার প্রমাণ আমি আজকেই পেয়েছি,
তাই নাকি?
আমাদের মেসে বলরাম বলে একটি ছেলে কাজ করে, ওদের গ্রামেও কোনো ব্যাংক নেই।
আচ্ছা।
ও এরকমই একটা কোম্পানিতে জমানো টাকা রাখত, এদিকে কয়েকদিন আগে পুলিশ ওই কোম্পানি বন্ধ করে দিয়েছে।
হ্যাঁ রে, এরকম কেস প্রচুর আছে। তবে আশা করি এইসব সৎ ইনফর্মাল লেন্ডারদের ব্যাপারে সরকারের কি পলিসি হওয়া উচিত সেটা আমাদের রিসার্চ থেকে উঠে আসবে।
আচ্ছা, এই রিসার্চগুলো করার জন্য তোদের প্রফেশনাল টিম আছে তাই না?
অবশ্যই, তা তো থাকতেই হবে। এমন লোকজনকে এই টিমে রাখা হয় যারা গ্রাউন্ড রিয়ালিটিটা খুব ভালো করে বোঝে।
আচ্ছা, আমাদের রাজ্যে যারা এই সার্ভেটা করছে তাদের সঙ্গে আমাকে একটু কথা বলিয়ে দিতে পারবি?
অবশ্যই পারব। কিন্তু ব্রাদার, তোর ইন্টারেস্টটা ঠিক কোন জায়গায় সেটা স্পেসিফিক্যালি বললে তোকে সাহায্য করতে আর একটু সুবিধে হতো।
আমি একটা বিশেষ কোম্পানি সম্বন্ধে জানতে চাই, একটা কেসের সূত্রে। নাম হচ্ছে কুমুদিনী বিত্ত নিগম।
আচ্ছা।
আর মালিকের নাম সত্যজিৎ সামন্ত। এই কদিন আগেই পুলিশ লোকটিকে অ্যারেস্ট করেছে।
ও, আই সি। দাঁড়া, আমি তোকে আমাদের একজন সুপারভাইজারের ফোন নাম্বার দিচ্ছি, বুঝলি? ছেলেটার নাম হচ্ছে সোমনাথ গুই। পশ্চিমবঙ্গের ইনফর্মাল লেন্ডারদের সম্বন্ধে ওর থেকে ভালো খুব কম লোকই জানে। ওয়েট।
থ্যাংকস আ লট।
ওয়েলকাম ব্রাদার।
দশটার দিকে ডিনার শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরালো আদিত্য। আজ অমিতাভর বাড়িতে এসে তদন্তের ব্যাপারে এমন অযাচিত লাভ হবে তা সে ভাবেনি। একটু আগে কেয়া ফোন করে জানিয়েছে রাত 11টার সময় ওকে তুলে নেবে। কেয়াকে হস্টেলে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে মেসে ফিরে যাবে আদিত্য। ধোঁয়ার ঋণ ছাড়তে ছাড়তে আর অন্ধকার শহরের গায়ে আলোর নকশা দেখতে দেখতে সে অনুভব করল, কেয়ার সঙ্গে আরো খানিকটা সময় কাটাতে পারবে ভেবে তার মনটা বেশ ফুরফুরে লাগছে। কলেজে পড়ার সময় যখন আদিত্য ভবানীপুরে আসত, তখন পুলিশ স্টেশনের বাইরেটা লাল রঙের ছিল, এখন সেটা নীল সাদা হয়েছে। সকালে তাড়াহুড়ো করে বেরোনোর ফলে কিছু খাওয়া হয়নি, কিন্তু থানায় ঢুকতেই একজন সাদা পোশাকের পুলিশ তাকে জানালো, বড়বাবু এখন নেই, আধ ঘন্টার মধ্যে ঢুকবেন বলে মনে হয় না। সেই আশ্বাসবাণী শুনেই আদিত্য থানা থেকে বেরিয়েছে। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে কচুরি জিলিপি খেয়ে রাস্তার ওপারের দোকানটায় বসে চা পানও সেরে ফেলেছে। এখন অনন্ত অপেক্ষা। আদিত্য গাছের ছায়ায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, হঠাৎ চোখে পড়ল লম্বা চওড়া কালো চেহারার এক ভদ্রলোক একটা গাড়ি থেকে নেমে থানায় ঢুকলেন। না, কোনো ভুল নেই, গত কয়েকদিনই লোকটাকে অনেক ছবিতে দেখেছে, ইনি সেই বটুক সামন্ত। সিগারেটটা চট করে ফেলে দিয়ে আদিত্য থানায় ঢুকল। বটুক সামন্ত সাদা পোশাকের পুলিশটিকে বলছিল,
আচ্ছা, এই হাজিরাটা আপনার কাছে দিয়ে গেলে হবে না?
না, ওটা বড়বাবুকেই দিতে হবে, এত তাড়া কিসে, বসুন না 5 মিনিট।
সামনের বেঞ্চিটায় বসে পড়ল বটুক সামন্ত। আদিত্য একটু দূরত্ব রেখেই তার পাশে বসে খবরের কাগজটা খুলে পড়তে লাগল। কিছুক্ষণ পর পুলিশটি উঠে দাঁড়িয়ে ধীর পায়ে থানার বাইরে বেরিয়ে গেল। এই সুযোগে আদিত্য বটুক সামন্তর দিকে সরে এসে চাপা গলায় বলল,
আপনি কি সত্যজিৎ সামন্ত?
হ্যাঁ, আমি সত্যজিৎ সামন্ত, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কি মিডিয়ার লোক নাকি?
আজ্ঞে না, আমাকে জাহাঙ্গীর খান পাঠিয়েছেন।
জাহাঙ্গীর খান?
হ্যাঁ, হালিশহরের জাহাঙ্গীর খান। আপনার সঙ্গে ওর কিছু কথা ছিল।
ও আচ্ছা, হ্যাঁ আমি ওর সঙ্গে ফোনে কথা বলতে পারছি না, কারণ পুলিশ আমার ফোনটা ওই ট্যাপ করে রেখেছে বুঝলেন। কিন্তু
আপনার বাড়িতে কি দেখা করা যেতে পারে? এখানে কথা বলা মুশকিল।
বাড়িতে? আচ্ছা, জাহাঙ্গীর যে আপনাকে পাঠিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে?
হ্যাঁ আছে, এই যে জাহাঙ্গীর সাহেবের চিঠি, সইটা দেখে নিন।
ঠিক আছে, আপনি আমার বাড়ি আসুন, তখন কথা হবে। আমার ঠিকানা 234 নম্বর প্রিয়নাথ মল্লিক রোড, নীল রঙের দোতলা বাড়ি, আজ বিকেল 5টা।
বেশ।
এই বলে জাহাঙ্গীর খানের চিঠিটা পকেটস্থ করে ফেলল বটুক সামন্ত। প্রায় সঙ্গে সঙ্গে সেই সাদা পোশাকের পুলিশ ফিরে এসে জানালো, বড়বাবু জরুরি কাজে আটকে পড়েছেন, আজ হয়তো আসতে পারবেন না। বটুকবাবুকে ছোটবাবুর অফিসে গিয়ে হাজিরা খাতায় সই করে যেতে হবে। ছোকরাটির সঙ্গে ভেতরে ঢুকে গেল বটুক, আদিত্য থানা থেকে বেরিয়ে এল। ওপারের চায়ের দোকানে আরও এক কাপ চায়ের ফরমাশ দিতে দিতেই দেখল গৌতম মেসেজ করেছে। বটুকবাবুর কেসটার চার্জে থাকা অফিসার সুদর্শন শিকদারের নাম্বার পাঠিয়েছে। দেরি না করে আদিত্য শিকদারকে ফোন করল।
হ্যালো, অফিসার শিকদার বলছেন?
হ্যাঁ বলছি।
নমস্কার, আমার নাম আদিত্য মজুমদার। অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত সম্ভবত আমার কথা আপনাকে বলেছেন।
হুম, বুঝেছি, স্যার আমাকে বলেছেন। অবশ্য না বললেও হতো, লালবাজারে আপনাকে মোটামুটি সবাই চেনে। ওই কুমুদিনীর কেসের ব্যাপারে জানতে চাইছেন তো?
হ্যাঁ।
কবে আসবেন বলুন।
কবে এলে আপনার সুবিধা হবে?
এখন যদি ব্যস্ত না থাকেন, আধ ঘন্টার মধ্যে লালবাজারে আসতে পারবেন? ওই তিনতলায় ইকোনমিক অফেন্সের যে নতুন ডিপার্টমেন্ট হয়েছে, আমি সেখানেই বসি।
ঠিক আছে, আসছি।
লালবাজারের তিনতলায় সুদর্শন শিকদারের অফিসে পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে গেল। চেয়ার টেনে বসতে বসতে আদিত্য দেখল, সুদর্শন শিকদারকে যতটা কম বয়সী ভেবেছিল ততটাও সে নয়। ঈষৎ স্থূলকায় চেহারা, কিন্তু হাবে ভাবে আত্মবিশ্বাসী। শিকদার আর্দালিকে চা আনতে পাঠিয়ে বলল,
বলুন, কি জানার আছে?
আমার এক ক্লায়েন্টের নাম জাহাঙ্গীর খান, হালি শহরে তাঁর একটা বিড়ির ফ্যাক্টরি আছে। তিনি কুমুদিনীতে 20 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন, কিন্তু টাকাটা বটুকবাবুর কাছে সম্ভবত পৌঁছয়নি, অন্তত জাহাঙ্গীর খানের তাই ধারণা।
আই সি। টাকা কিভাবে পাঠানো হয়েছিল? ইন ক্যাশ?
আগে হ্যাঁ, যার হাত দিয়ে টাকাটা পাঠানো হয়েছিল সে কুমুদিনীর একজন বড় এজেন্ট, আবার জাহাঙ্গীরের আত্মীয় বটে, সেই জন্যই বিশ্বাস করে ওর হাতে ক্যাশটা দিয়েছিলেন ক্লায়েন্ট।
কি নাম ওই এজেন্টের?
ফিরদৌস রহমান।
ও হ্যাঁ হ্যাঁ, নামটা আমাদের পরিচিত। কুমুদিনীর মোট 3 জন এজেন্ট, এদের মধ্যে গোবিন্দ রায় আর শিবেন মাইতি কুমুদিনীতে প্রায় শুরু থেকেই আছে। ফেরদৌস এসেছে অনেক পরে, তার বয়সও বাকি দুজনের থেকে অনেক কম।
কুমুদিনীর সব টাকা কি এই 3 জনেই কালেক্ট করতেন?
কালেক্ট বলতে, দেখুন, কুমুদিনীর বিজনেস মডেলটা এই ধরনের অন্যান্য কোম্পানি থেকে অনেকটাই আলাদা। এরা আমজনতার থেকে টাকা তোলে না, এদের ক্লায়েন্ট সবসময় 2-4 জন বড় লোক পার্টি। এদের কাছ থেকে একসঙ্গে অনেক টাকা তোলা হয়, অবশ্য সেসব বেশিরভাগই ব্ল্যাক মানি।
হ্যাঁ সেইটুকু জানি, কিন্তু টাকাটা তোলার পরের প্রসেসটা ঠিক কি?
প্রথমে ইনভেস্ট করবার মতো একটা প্রজেক্ট আইডেন্টিফাই করা হয়। এই প্রজেক্টগুলো কিন্তু বেআইনি নয়, তবে প্রত্যেকটা ইনভেস্টমেন্টেই প্রচুর ঝুঁকি। এরপর কুমুদিনীর এজেন্টরা ফাইন্যান্সার খুঁজে, যারা এইসব প্রজেক্টগুলোতে টাকা ঢালেন।
আচ্ছা, একসঙ্গে কটা প্রজেক্টে ধার দেয় কুমুদিনী?
এত টাকার প্রজেক্ট তো, তাই একসঙ্গে 4-5টার বেশি প্রজেক্টে ধার দেয় না। এটা অবশ্য সরাসরি কেউ বলেনি, কিন্তু তদন্ত করতে গিয়ে আমাদের তাই ধারণা হয়েছে।
আচ্ছা, কুমুদিনীর বর্তমান ফাইন্যান্সার কারা, অথবা এই মুহূর্তে কাকে কাকে ধার দিয়েছে কুমুদিনী, এসব কিছু জানতে পেরেছেন?
না, অনেক চেষ্টা চলছে কিন্তু এখনো ক্র্যাক করতে পারিনি। এমনিও বটুক সামন্ত তার ক্লায়েন্টদের প্রোটেক্ট করবার আপ্রাণ চেষ্টা চালাবে।
আর কুমুদিনীর বাকি এজেন্টরা?
আর বলবেন না, নিন চা খান।
হ্যাঁ,
এই বটুক সামন্তকে গ্রেফতার করবার সঙ্গে সঙ্গে ওর সবকটা এজেন্ট গা ঢাকা দিয়েছেন। খোঁজ চলছে অবশ্য, আর অফিসের অন্যান্য স্টাফদের বেশিরভাগকেই জেরা করে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত কুমুদিনীর চারজন কর্মচারী আমাদের কাস্টডিতে আছে, কিন্তু কেউ মুখ খোলেনি। ইকোনমিক ক্রাইমে থার্ড ডিগ্রি ইউজ করার অসুবিধে আছে, তা না হলে।
শুনেছি বটুকবাবুর একজন সেক্রেটারি ছিল।
হ্যাঁ, সৌভিক নন্দ এখনো কাস্টডিতে, সেও কিছু বলছে না।
কুমুদিনীর অফিসের কম্পিউটারগুলো ঘেঁটে কিছু পাওয়া যায়নি?
অফিসে 10-12টা ডেস্কটপ ছিল, কিন্তু সেগুলোতে কাজের কিছু পাওয়া যায়নি। একটাতে স্টাফদের মাইনে আর ছুটির হিসেবপত্র আছে, আর অন্য একটাতে কিছু পুরনো চিঠিপত্র সেভ করা আছে। সবই স্টক ব্রোকিং সংক্রান্ত চিঠি, বাকি কম্পিউটারগুলোতেও শুধু স্টক কেনা বেচা করা হয়।
আচ্ছা, ল্যাপটপ বা ট্যাব জাতীয় কিছু ছিল না? বা ধরুন বটুকবাবুর নিজস্ব কোনো কম্পিউটার?
না, তেমন কিছু এখনো পাইনি। আর বটুকবাবুর ক্যাবিনে আলাদা কোনো ডেস্কটপও ছিল না, সবই স্টাফদের কম্পিউটার।
আচ্ছা, আর কুমুদিনীর ওই তিনজন এজেন্টের বিষয়ে আপনারা কিছু জানেন না?
আরে মশাই, পুলিশ রেডের সময় তাদের অস্তিত্বের কথাই তো জানতাম না। বটুকবাবুর মুখে প্রথম তাদের নাম শুনলাম। সে তো এজেন্টদের ঠিকানাও দিয়েছে, কিন্তু সেখানে ওদের তিনজনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
বুঝলাম। অফিসের বাকি স্টাফদের ঠিকানাগুলো আপনার কাছে আছে তো? মানে যাদের ছেড়ে দেওয়া হয়েছে?
তা আছে, কিন্তু সেগুলোর আসল নকল যাচাই করা হয়নি। আসলে এই কয়েকদিনের মধ্যে কুমুদিনীর মতো অনেকগুলো কোম্পানিতে রেড হয়েছে, আরও কয়েকটা হবে, তাই ম্যান পাওয়ারের একটু শর্টেজ আছে।
আদিত্য আর কিছু না বলে উঠে পড়ল। শিকদার লোকটা হয় অতি সাবধানী, আর না হলে ধূর্ত। নিজের সংগ্রহ করা খবরগুলো বাইরের লোককে জানাতে চায় না। লালবাজার থেকে আদিত্যর অফিস মিনিট সাতেকের হাঁটা পথ। অফিসে ঢুকে শ্যামলকে ফোন করে লাঞ্চ আনার কথা জানিয়ে সে বসে পড়ল। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার আছে, কিন্তু তার আগে একটা জরুরি ফোন করা দরকার। কেয়া জানিয়েছিল ওর হস্টেলের বন্ধুদের সঙ্গে ডুয়ার্সে বেড়াতে যাচ্ছে। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ব্যস্ততার মধ্যে একটা মেসেজও করতে পারেনি সে। ফোন করতেই কেয়া অভিযোগের সুরে বলল,
ঠিকমতো পৌঁছলাম কিনা একবার খোঁজ পর্যন্ত নিলে না তো?
আসলে সকাল থেকে কাজের খুব চাপ ছিল, বিশ্বাস করো। ভবানীপুর থানা থেকে লালবাজার হয়ে এই সবে অফিসে এসে বসেছি।
ও, আড়াইটে বেজে গেছে তো, লাঞ্চ করনি এখনো?
লাঞ্চ আনতে পাঠিয়েছি, তুমি কোথায় এখন?
এই বাগডোগরা থেকে গাড়িতে উঠেছি, এখনো জঙ্গলে ঢুকিনি। ভালো সময় ফোন করেছ, এরপরে হয়তো সিগন্যাল পেতে না।
যাক, তবু ভালো। আমি রাতের দিকে আরেকবার ফোন করব, যদি নেটওয়ার্ক থাকে তখন কথা হবে।
ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু, এখন রাখছি।
কেয়া ফোনটা রেখে দিতেই আদিত্য বিমলকে ফোন করল। প্রথমবার ফোনটা বেজে বেজে কেটে গেল। একটু পরেই অবশ্য বিমল কল ব্যাক করে ঘুম ঘুম গলায় বলল,
জোর ঘুমিয়ে পড়েছিলাম স্যার, নাইট ডিউটি চলছে তো। বলুন, কোনো কাজ আছে নাকি?
হ্যাঁ, আসলে সিনেমা পাড়ায় মানে টালিগঞ্জে একটু খোঁজ খবর করতে হবে, পারবে তো?
হ্যাঁ নিশ্চয়ই স্যার, কি জানতে হবে বলুন।
ওখানে রোহিত ধামানি নামের একজন প্রডিউসার আছে, তার সম্বন্ধে যত পারো খবর জোগাড় করে আনো।
হ্যাঁ,
ধামানি এখন যে ছবিটা করছে সেটার মতো অত টাকার ছবি নাকি টালিগঞ্জে আগে হয়নি। এই ছবিটা সম্পর্কেও আমার জানা দরকার, যেমন ধরো ছবির কাজ কতটা বাকি, যদি কাজ এখন আটকে গিয়ে থাকে তাহলে কেন আটকেছে, এই সব আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এ তো সহজ ব্যবস্থা। শুটিংটা কোথায় হচ্ছে জানেন?
হ্যাঁ, খোঁজ নিয়ে দেখলাম আপাতত টালিগঞ্জের ছায়া ছবি বলে একটা নতুন স্টুডিওতে শুটিং হচ্ছে, তুমি ওখানে গিয়ে খোঁজ করো।
ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি দু একদিনের মধ্যেই খবর জোগাড় করে ফেলবো। এখন রাখি?
হ্যাঁ রাখো।
আচ্ছা আচ্ছা।
প্রিয়নাথ মল্লিক রোডের উত্তর প্রান্তে 234 নম্বর বাড়িতে যখন আদিত্য এসে পৌঁছল, তখনও বিকেল 5টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। গাঢ় নীল রং করা ছিমছাম দোতলা বাড়িটার নাম কুমুদিনী। রাস্তা থেকে দেখা যায় দোতলার বারান্দায় ক্যাকটাস, অর্কিড, পাতাবাহার সহ নানান গাছের ভিড়। লোহার গেট পেরিয়ে ঢুকেই একটা ড্রাইভওয়ে, তার অন্য পারের গ্যারাজে দুটো গাড়ি পার্ক করা, একটা অ্যাকর্ড, অন্যটা বিএমডাব্লিউ। বেল বাজাতে একজন বেয়ারা এসে বসার ঘরে নিয়ে গেল। ড্রয়িং রুমটা রীতিমতো বড়, দামি আসবাবে সাজানো, কিন্তু তাতে রুচি আর শৌখিনতার অভাব আছে। বেশিক্ষণ বসতে হল না, একটু পরেই সিল্কের গেরুয়া লুঙ্গি এবং সাদা ফতুয়া পরে নেমে এল বটুকবাবু। ভনিতা না করে সরাসরি বলল,
তা জাহাঙ্গীর কি বলে পাঠিয়েছে? আর ফিরদৌসি বা গেল কোথায়? জাহাঙ্গীর তো খবর, টাকা পয়সা সব ওর মারফতই পাঠাত। সে কি এখন পুলিশের হেফাজতে আছে নাকি?
ফিরদৌসকে পাওয়া যাচ্ছে না, পুলিশ বা জাহাঙ্গীর সাহেব কেউই তার হদিশ জানেন না।
সে কি কথা, আমি তো ভাবলাম ওকে পুলিশে ধরেছে। কিন্তু তাহলে জাহাঙ্গীর কি নিয়ে আমার সঙ্গে?
গত 8ই ফেব্রুয়ারি রোহিত ধামানির নতুন ছবিতে ইনভেস্ট করার জন্য 20 কোটি টাকা ফিরদৌসের হাত দিয়ে আপনার কাছে পাঠিয়েছিলেন জাহাঙ্গীর খান। উনি জানতে চান সেই টাকাটা কি আপনি পেয়েছেন।
প্রশ্নটা শুনে বটুকবাবুর মুখে পরপর বেশ কয়েকটি অভিব্যক্তি খেলে গেল, বিস্ময়, অবিশ্বাস, দুশ্চিন্তা, ভয়। এই অভিব্যক্তি যদি নকল হয় তাহলে বটুকবাবু খুব উঁচু দরের অভিনেতা। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বটুক সামন্ত বলল,
কিছুদিন আগে ফিরদৌস আমার কাছে টাকা এনে দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা একজন অন্য ইনভেস্টরের টাকা, আর তাও 1 কোটি। 20,000খানা 500 টাকার নোট ছিল, কিন্তু 20 কোটি টাকা তো ফিরদৌস আমাকে দেয়নি।
আই সি, ওই 1 কোটি টাকাটা সে কবে দিয়েছিল?
ওই তো কুমুদিনীতে যেদিন রেড হল ঠিক তার আগের দিন, মানে ফেব্রুয়ারির 8 তারিখেই।
জাহাঙ্গীর সাহেব বললেন 20 কোটি টাকাটা পাঠানোর আগে ওর ফোন থেকে ফিরদৌস আপনার সেক্রেটারিকে কল করে ওর আসার খবর দিয়েছিল।
হ্যাঁ, সেটা আমার সেক্রেটারি জানিয়েছিল, তবে ও শুধু বলেছিল ফিরদৌস টাকা নিয়ে আসবে, কার কাছ থেকে আসবে, কত টাকা নিয়ে আসবে সেসব কিছু বলেনি। আমিও ধরে নিয়েছিলাম যে আমার সেক্রেটারি 1 কোটি টাকার কথাই বলছে, কারণ ওই টাকা নিয়ে ঠিক তার আগের দিন রাতে আমার সঙ্গে ফিরদৌসের কথা হয়েছিল।
তাহলে তো ধরে নিতে হয় যে সেই 20 কোটি টাকাটা ফিরদৌসের কাছেই আছে।
হ্যাঁ, তাই তো মনে হয়, কিন্তু যদি কোনো পুলিশি ঝামেলার কারণে টাকাটা আমার কাছে পৌঁছে দিয়ে থাকতে না পারে, সেক্ষেত্রে টাকাটা আবার জাহাঙ্গীরকে ফেরত দিল না কেন ফিরদৌস?
এমনও তো হতে পারে জাহাঙ্গীর খান টাকাটা আদৌ ফিরদৌসকে দেয়নি, আমাদের বিপদ দেখে জাহাঙ্গীর সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
পর্দার আড়ালে কখন যে একজন মহিলা এসে দাঁড়িয়েছেন আদিত্য টের পায়নি। এবার তাদের সামনে এগিয়ে আসতে আদিত্য ভালো করে দেখল মহিলার মুখটা পরিচিত। বিগত 2-1 দিনে ইন্টারনেট, খবরের কাগজ, পুরনো ফিল্মি গসিপ ম্যাগাজিনে একে অনেকবার দেখেছে সে, সুমনা ঘোষাল। তাকে দেখে বটুক সামন্ত একটু বিরক্ত হয়ে বলল,
আহ, তুমি আবার নিচে নামতে গেলে কেন?
তোমাদের কথা শুনে আসতে বাধ্য হলাম। জাহাঙ্গীর খান কাকে পাঠালো সেটা দেখতে হবে তো।
শোনো সুমনা, জাহাঙ্গীর আমার সঙ্গে অনেক দিন ধরে লেনদেন করছে, আমাকে ঠকানোর মতো মানুষ সে নয়। তাছাড়া ইনি জাহাঙ্গীর খানের চিঠি নিয়েই এসেছেন,
সে আনতেই পারেন, কিন্তু আপনার পরিচয়টা কি? আপনি কি জাহাঙ্গীর খানের কোম্পানিতে কাজ করেন?
আগে না, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। জাহাঙ্গীর সাহেব ওর 20 কোটি টাকার সন্ধান করার জন্য আমাকে নিয়োগ করেছেন।
আপনি আপনি গোয়েন্দা?
দেখুন, পুলিশের সঙ্গে আপনার যে সমস্যাটা চলছে তাতে আমার কোনো ভূমিকা নেই। আমার শুধু একটাই উদ্দেশ্য, আমার মক্কেলের 20 কোটি টাকা কোথায় গেল সেটা খুঁজে বার করা।
আমি তো বললাম ফিরদৌস আমায় টাকাটা দেয়নি।
ঠিক আছে, আপনি যা যা বললেন আমি সেসব জাহাঙ্গীর খানকে জানিয়ে দেব। আমার শুধু আর একটা প্রশ্ন ছিল, আপনার অন্য দুই এজেন্ট মানে গোবিন্দ রায় আর শিবেন মাইতির খবর জানেন?
গোবিন্দ আর শিবেন কই না তো, কি খবর?
ফিরদৌসের মতো এই দুজনও নিখোঁজ, পুলিশ এখনো তাদের খুঁজছে।
সেটা আপনি জানলেন কি করে?
লালবাজারে আমার কিছু চেনাশোনা আছে, সেই সোর্স থেকেই জেনেছি। কিন্তু অবাক হচ্ছি খবরটা বটুকবাবু এতদিনেও পাননি কেন।
বটুক, এ কিন্তু পুলিশের লোক, তোমাকে সাবধান করে দিচ্ছি, লোকটার সঙ্গে ভেবে চিনতে কথা বলো।
আহ, আমি ব্যাপারটা দেখছি তো, এর মধ্যে তুমি না থাকলেও চলবে, যাও উপরে যাও। সুমনা আসলে এসব গন্ডগোলের কারণে একটু নার্ভাস হয়ে আছে, আপনি কিছু মনে করবেন না। আর আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে।
না না, হ্যাঁ আমি বুঝতে পারছি, প্রস্তাবটা কি?
আপনি নিশ্চয়ই জাহাঙ্গীরের হয়ে টাকা আর ফিরদৌসের সন্ধান করবেন, যদি ফিরদৌসের খোঁজ পেয়ে যান তাহলে প্লিজ আমাকে আগে জানাবেন, তার জন্য আমি আপনাকে আলাদা করে পারিশ্রমিক দেব। আর সেই সঙ্গে গোবিন্দ আর শিবেনের সন্ধান দিতে পারলে আরও কিছু পাবেন, কিন্তু একটাই শর্ত, এদের কারোর খোঁজ পেলে সেই তথ্য পুলিশকে জানানো চলবে না।
কিন্তু তার আগে আপনার ব্যবসা সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর আমাকে দেবেন কি?
ব্যবসা সংক্রান্ত?
হ্যাঁ,
দেখুন সব প্রশ্নের উত্তর তো দিতে পারবো না, আপনি প্রশ্ন করুন, যদি উত্তর দিতে পারি তাহলে নিশ্চয়ই দেব।
বেশ, প্রথম প্রশ্ন, এই মুহূর্তে আপনার টাকা কোন কোন প্রজেক্টে খাটছে? অর্থাৎ আপনার ব্যবসা হঠাৎ উঠে গেলে কোন কোন পার্টিকে আর টাকা ফেরত দিতে হবে না?
পুলিশ আমাকে বারবার এই প্রশ্ন করছে, কিন্তু আদিত্যবাবু, ক্লায়েন্টদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে, তাছাড়া আপনার সঙ্গে আজ আমার প্রথম দেখা, আপনাকে কতটা বিশ্বাস করা যায় সেটা তো আমি এখনো জানি না।
তার মানে সেই একই যুক্তিতে জাহাঙ্গীর খান ছাড়া আপনার অন্যান্য ফাইন্যান্সারদের নামও নিশ্চয়ই বলবেন না?
না, বলবো না।
বেশ, 8ই ফেব্রুয়ারি ফিরদৌস আপনাকে যে 1 কোটি টাকা দিয়েছিল সেই টাকাটা এখন কোথায় জানতে পারি কি?
না, এটাও আমি বলতে পারবো না।
আর একটাই প্রশ্ন করব, জাহাঙ্গীর খান যখন হারানো টাকার খোঁজে আপনার দেওয়া একটা এমার্জেন্সি নাম্বারে ফোন করেছিলেন, তখন একজন মহিলা ফোন ধরে বলেছিলেন আপনি ওই টাকাটা পাননি, এই মহিলাটি কে ছিলেন সেটা জানেন?
মহিলা? দেখুন, এটুকু বলতে পারি ওই এমার্জেন্সি নম্বরটা আমার সেক্রেটারি সৌভিক নন্দর আর একটা নম্বর, ওকে আমার সঙ্গেই পুলিশে ধরেছিল, সে এখনো কাস্টডিতে আছে। তার মোবাইলটা কোথায় আমি জানি না, ফলে সেদিন ফোনটা কে ধরেছিল তাও বলতে পারব না।
বেশ, যেহেতু আপনি আমার একটা প্রশ্নেরও উত্তর দিলেন না, তাই আপনার প্রস্তাবটাও আমি গ্রহণ করব না। অবশ্য যে কাজে আমি এসেছিলাম সেটা হয়ে গেছে, আমাকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ, চললাম, নমস্কার।
মেসে ফিরে একটু ঘুমিয়ে পড়েছিল আদিত্য, সাধারণত এরকম অবেলায় ঘুমানোর অভ্যেস ওর নেই, কিন্তু আজ খুব ক্লান্ত লাগছিল, কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই।
দাদা বাবু!
হঠাৎ বলরামের ডাকাডাকিতে ঘুম ভাঙল।
ও দাদা বাবু!
কি হয়েছে রে?
একটা লোক এসে তোমারে খুঁজছে।
আমাকে খুঁজছে?
হ্যাঁ গো।
কে, কিরকম দেখতে?
রোগা পারা, চোখের রংটো কটা,
আর মাথায় ফেজ টুপি আর চোখে কাজল বটে।
চোখে কাজল?
হ্যাঁ।
আচ্ছা চল তো দেখি গিয়ে।
এসো।
রুমের বাইরে খুলে রাখা জুতোটা পায়ে গলিয়ে মেসের সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো আদিত্য। বলরামের বিবরণে ভুল নেই, মাথায় ফেজ টুপি পরা, চোখে সুরমা টানা একটা রোগামতো লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে বলল,
সালাম সাব, আপ আদিত্য মজুমদার হ্যায়?
হ্যাঁ নমস্কার, কি ব্যাপার?
সাব, আপনি কি আমার সঙ্গে একবার নাখোদা মসজিদের কাছে আসবেন?
মানে? হঠাৎ আপনার সঙ্গে কেন যেতে যাব? কে আপনি?
ওখানে আপনার জন্য একজন ইন্তজার করছেন সাব, বহুত জরুরি বাত আছে।
কে অপেক্ষা করছে? এত দরকার যখন নিজে আসতে পারেন না?
সাব, ওর নাম ফিরদৌস রহমান, এখানে আসাটা উনকে লিয়ে সেফ নয় সাব, তাই আমাকে পাঠিয়েছে আপনাকে লিয়ে যাবার জন্য।
ফিরদৌস? একা যাওয়াটা রিস্ক, কি আর করা যাবে। ঠিক আছে, আপনি আগে আগে চলুন, আমি ফলো করছি।
জি সাব, আই।
কলেজ স্ট্রিট মোড়ের কাছে এসে লোকটা রাস্তা পেরিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর ক্রসিং এর দিকে এগোতে লাগল। মাঝে মাঝে পেছন ফিরে ফিরে দেখছে আদিত্য আসছে কিনা। জাকারিয়া স্ট্রিটের ওপর রাস্তার বাঁদিকে সিতারা নামের একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো সে। আদিত্য পৌঁছলে ইশারায় তাকে ঢুকতে বলে নিজেও ঢুকল। দুপুরবেলায় লাউঞ্জটা ফাঁকাই ছিল। একটা ছোকরা রিসেপশনিস্ট চেয়ারে বসে মোবাইলে হিন্দি সিনেমা দেখছে। তার থেকে রুম নম্বর 307 এর চাবি নিয়ে অচেনা লোকটি লিফটে উঠল। তিনতলায় উঠে একটা বড় সড় ঘরে আদিত্যকে বসিয়ে লোকটি বলল,
থোড়া ওয়েট কিজিয়ে সাব, আমি ফিরদৌস সাবকে লিয়ে আসছি।
একটু পরেই লোকটি আর একজনকে সঙ্গে নিয়ে ফিরে এল। সন্দেহ নেই, এই ফিরদৌস রহমান। তারক দাসের হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। অন্য লোকটিকে চলে যেতে বলে আদিত্যর উল্টো দিকের সোফায় বসল ফিরদৌস। চোখের নিচে কালি আর গালে কয়েকদিনের না কামানো দাড়ি জানিয়ে দিচ্ছে ইদানিং সে খুব একটা শান্তিতে নেই। একটু কেশে নিয়ে ফিরদৌস বলল,
আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে স্যার, কিন্তু কিন্তু বিশ্বাস করুন স্যার, আমার আর কোনো উপায় ছিল না। সাবিনা আমাকে আপনার কথা বলেছে, আমার ফুফিজিও বললেন আপনার ন্যায় অন্যায় জ্ঞান আছে, আপনাকে ব্যাপারটা বললে হয়তো আপনি বুঝবেন। এতদিন ধরে তারা খাওয়া কুত্তার মতো পালিয়ে বেড়াচ্ছি স্যার, অথচ বিশ্বাস করুন আমার কোনো কসুর নেই।
আমাকে পুরোটা খুলে বলবেন, ফেব্রুয়ারির 8 তারিখে ঠিক কি হয়েছিল?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলছি। সেদিন সকালবেলা ফুফাজি আমাকে ডেকে একটা টাকার প্যাকেট দিয়ে গুনে নিতে বললেন, আর তারপর জানালেন ওই দুপুরের মধ্যে সেটা বুটুকবাবুর কাছে পৌঁছে দিতে হবে। অতগুলো টাকার ব্যাপার বলে ওই সহদেব আর জামিলও আমার সঙ্গে গেল।
রওনা হওয়ার আগে আপনি আপনার ফুফাজির ফোন থেকে বটুকবাবুকে একটা ফোন করেছিলেন?
হ্যাঁ হ্যাঁ করেছিলাম স্যার, করেছিলাম, কিন্তু ওই বটুকবাবু ফোন ধরলেন না বলে ওর সেক্রেটারি ওই সৌভিক, হ্যাঁ সৌভিককে ফোন করে খবরটা জানালাম।
আচ্ছা, গাড়িতে উঠে কি আবার ফোন করেছিলেন বটুকবাবুকে? আর যাতায়াতের পথে কোনো ফোন এসেছিল?
না না স্যার, বটুকবাবুকে আর ফোন করিনি, আর অন্য কোনো ফোন? না 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 স্যার, তেমন কিছু তো মনে পড়ছে না।
আচ্ছা, তারপর?
তারপরে আমরা দুপুরের আগে কুমুদিনীর অফিসে পৌঁছে গেলাম, আর তখন অফিসের মধ্যে 4-5 জন কাজ করছিল স্যার, সবাই না আমাকে ওই ব্যাগটা হাতে নিয়ে ঢুকতে দেখেছে, আর সেক্রেটারি সৌভিক, সৌভিক নন্দ বটুকবাবুর ঘরের বাইরে বসেছিল, আমাকে দেখে বলল ঘরের ভেতর ঢুকে যেতে। তা আমি সহদেব আর জামিলকে বাইরে বসিয়ে টাকার ব্যাগটা নিয়ে তো ভেতরে গেলাম। আসলে কি জানেন তো, ওই বাইরের কারোর সামনে বটুকবাবু টাকার লেনদেনটা করেন না।
তারপর
বটুকবাবু আমাকে টাকাগুলো টেবিলে সাজিয়ে দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করতে বললেন। খুব সম্ভব উনি হয়তো টাকাগুলো সিন্ধুকে তুলবেন, তাই আমিও সব টাকা ওর টেবিলে রেখে বাইরে সৌভিকের ডেস্কের কাছে বসলাম।
টাকা রাখার সিন্দুকটা কি বটুকবাবুর ঘরেই থাকে? আপনি সেটা দেখেছেন? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, সেফটা সাহেবের ঘরেই কোথাও আছে, কিন্তু স্যার সঠিক কোথায় আছে আমি জানি না। শুনেছি কোনো একটা ছবির পেছনে দেয়ালের সঙ্গে লাগানো আছে। সিন্দুকের চাবি শুধু সাহেবের কাছেই থাকে।
পুলিশ সিন্দুকটা খুঁজে পেয়েছে কি? জিজ্ঞেস করতে হবে। ও ভালো কথা।
হ্যাঁ স্যার,
একটা ব্যাপার একটু বুঝিয়ে বলুন তো। 20 কোটি টাকা যদি 2000 টাকার নোটেও হয়,
হ্যাঁ,
তাহলে ও 100টা করে নোটের 1000টা বান্ডিল লাগবে।
হ্যাঁ,
1000টা বান্ডিল মানে 1,00,000 নোট। আপনি এতক্ষণ একটাই ব্যাগের কথা বলছিলেন, কিন্তু এতগুলো নোট তো একটা ব্যাগে ধরবে না। তাছাড়া এক একটা নোটের যদি 1 গ্রাম করে ওজন হয়, তাহলেও 1,00,000 নোটের ওজন হবে 100 কেজি। সেটা তো একজনের পক্ষে বই নিয়ে যাওয়া অসম্ভব। অতগুলো টাকা একা একা ঘরে নিয়ে গেলেন কি করে?
স্যার, ফুফাজি আপনাকে বলেননি? আসলে আমি তো টাকাটা ইন্ডিয়ান রুপির নোটে নিয়ে যাইনি, আমি নিয়ে গিয়েছিলাম ওই US ডলারে।
US ডলার?
হ্যাঁ স্যার, US ডলার। $100 20,000টা নোট মানে হচ্ছে $2,00,000, আর হাওয়ালা বাজারে $1 দাম হচ্ছে 100 টাকা, তাই $20,000 নোটের দাম হবে 20 কোটি টাকা।
সেদিন জাহাঙ্গীর খানের বাড়ি থেকে ফেরার পথে আদিত্যর মনে যে খটকাটা লেগেছিল সেটা এতদিনে পরিষ্কার হল। এক একটা নোটের ওজন 1 গ্রাম করে হলে 20,000 নোটের ওজন হবে 20 কেজি। একটা 20 কেজির ব্যাগ অনায়াসেই বয়ে নিয়ে যাওয়া যায়। তাছাড়া 20,000টা নোট একটা ব্যাগে সহজে ধরেও যাবে। আদিত্য তাও একবার যাচাই করে নেওয়ার জন্য জিজ্ঞেস করল,
টাকাটা কি ধরনের ব্যাগে ক্যারি করছিলেন?
একটা ওই নীল রঙের বড় ট্রাভেল ব্যাগে।
ও বুঝলাম।
তারপর
কি হলো?
তারপরে একটু পরে ওই বটুকবাবু আমাকে ঘরে ডাকলেন। দেখলাম নোটগুলো আর টেবিলের উপরে নেই, শুধু ফাঁকা ব্যাগটা মাটিতে পড়ে আছে। সাহেব বললেন রাতের দিকে ফুফাজিকে টাকা পাওয়ার কথাটা জানিয়ে দেবেন। তা আমি তখন খালি ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম।
আচ্ছা, অর্থাৎ আপনার টাকার ব্যাগ নিয়ে বটুক সামন্তর অফিসে ঢোকা আর খালি ব্যাগ নিয়ে বেরিয়ে আসাটা সেক্রেটারি সৌভিক নন্দ সমেত অফিসের আরো 4-5 জন দেখেছে, তাই তো?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। আর তাছাড়া ব্যাগে কত টাকা ছিল সেটা তো ওই সহদেব আর জামিল ভালো করেই জানে স্যার, কারণ নোটগুলো তো ওরাই ব্যাগে ভরে দিয়েছিল।
টাকাটা পৌঁছে দেওয়ার পর আপনি কি করলেন?
ফাঁকা ব্যাগটা গাড়িতে তুলে দিয়ে সহদেব আর জামিলকে রবির গাড়িতে হালি শহরে পাঠিয়ে দিলাম। আমার এক ছোটবেলার বন্ধু খুব অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটা নার্সিংহোমে ভর্তি ছিল, তো তাকে দেখে আসবো বলে আমি কলকাতায় থেকে গেলাম। এদিকে ঠিক তারপরের দিনই কুমুদিনীতে রেড হলো, অফিসও সিল হয়ে গেল। তা খবরটা পাওয়ার পর আমি আর ওদিকে যাইনি স্যার।
অফিস রেডের খবরটা পেলেন কি করে?
পাশের অফিসের একজন ফোনে খবর দিয়েছিল স্যার, তার নামটা কিন্তু বলতে পারবো না।
বেশ, সেই রাতটা কোথায় কাটালেন?
আমার এক বন্ধুর বাড়িতে, ইনফ্যাক্ট এখনো সেখানেই আছি। নিজের সেফটির জন্য ঠিকানাটা আপনাকে বলতে পারবো না, মাফ করবেন।
তাহলে জাহাঙ্গীর সাহেবের টাকাটা এখন কোথায় আছে বলে মনে করেন?
কোথায় আবার স্যার? বটুকবাবুর কাছেই আছে আমি শিওর। উনি টাকাটা মেরে দেওয়ার জন্য মিথ্যা কথা বলছেন।
অন্য একটা পসিবিলিটিও তো আছে, ওই টাকাটা যার প্রজেক্টে ধার দেওয়ার কথা ছিল তার কাছেও তো চলে গিয়ে থাকতে পারে।
না 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 স্যার, দেখুন তাই যদি হতো তাহলে সেদিনই কাউকে এসে ওই টাকার ব্যাগটা তো নিয়ে যেতে হতো। পরদিনই তো অফিসে রেড হয়ে গেল, তখন আর টাকা অন্য কোথাও যাবে কি করে বলুন তো আপনি।
কিন্তু এতদিন ধরে বিশ্বাসযোগ্য ব্যবসা করার পর হঠাৎ করে বটুকবাবু লোক ঠকাবেন কেন?
স্যার পরিস্থিতি তো আর আগের মতো নেই, দেশ জুড়ে ইল্লিগাল ফাইন্যান্স কোম্পানিগুলোর উপরে চড়াও হচ্ছে পুলিশ। আর বটুকবাবু হয়তো ভেবেছিলেন ওই বিপদের মুখে কোম্পানি থেকে যেটুকু পারা যায় তা নিংড়ে নিয়ে কেটে পড়তে হবে। কুমুদিনীর যখন ফিউচারই নেই তখন আর সৎ থেকে কি হবে আপনি বলুন।
আচ্ছা, আর একটা প্রশ্ন, জাহাঙ্গীর সাহেব টাকাটা US ডলারে পাঠালেন কেন? এই ধরনের ডলার ট্রানজাকশন কি কুমুদিনীতে প্রায়ই হতো?
না, আসলে ডলারে টাকা পাঠানোর কারণটা আমিও ঠিক বলতে পারবো না। যারা টাকাটা ধার চেয়েছিল তাদের হয়তো ডলারের দরকার ছিল, কিংবা হয়তো বটুকবাবুই ডলার চেয়েছিলেন। মানে উনি যদি টাকাটা আগে থেকে সরিয়ে ফেলার প্ল্যান করে থাকেন তাহলে তো স্যার সেটা ডলারে সরানোটাই অনেকটা সহজ, তাই না?
বেশ, এবার একটা অন্য কথা জিজ্ঞেস করছি। আপনি না হয় জাহাঙ্গীর খানের ভয় লুকিয়ে রয়েছেন, কিন্তু কুমুদিনীর অন্য দুজন এজেন্ট মানে গোবিন্দ রায় আর শিবেন মাইতি, ওরাও গা ঢাকা দিয়েছেন কেন বলতে পারেন?
নিশ্চয়ই পুলিশের ভয় স্যার, কিন্তু ওদের সঙ্গে না আমার বহুদিন যোগাযোগ নেই। রেড হওয়ার খবরটা ওরা কোত্থেকে পেলেন আমি সেটাও জানি না স্যার।
বেশ, এবার আপনাকে একটা কথা জানাই। বটুকবাবু আমাকে বলেছেন যে 8ই ফেব্রুয়ারি দুপুরে আপনি ওর কাছে টাকা নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা 20 নয়, 1 কোটি, আর অন্য এক ক্লায়েন্টের টাকা, 500 টাকার 20,000 খানা নোট ছিল। এই বিষয়ে আপনার কি বক্তব্য?
মানে আপনি দেখুন দেখুন স্যার, আমি ওই রেড হওয়ার আগের দিন শুধু ফুফাজির টাকাটাই বটুকবাবুর কাছে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ কসম বলছি স্যার, অন্য কোনো ক্লায়েন্টের টাকা আমার হাত দিয়ে অন্তত সেদিন ওই অফিসে ঢোকেনি। আপনি বিশ্বাস করুন স্যার।
বুঝলাম, ঠিক আছে, আমি কাল পরশুর মধ্যে জাহাঙ্গীর সাহেবের কাছে আমার রিপোর্ট দিয়ে দেব। আপনার ফুফাজি বুদ্ধিমান লোক, আমার মনে হয় তিনি সব বুঝতে পারবেন।
বহুত শুকরিয়া স্যার, বহুত শুকরিয়া, আপনার এহসান আমি কোনোদিন ভুলবো না স্যার, কোনোদিন না।
মেসে ফিরে তারক দাসকে ফোন করে পরের দিন হালি শহর যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলল আদিত্য। বেলা 3টে নাগাদ ওরা গাড়ি পাঠিয়ে দেবে। সন্ধেটুকু ফেরদৌসের সঙ্গে কথাবার্তার ব্যাপারে চিন্তা করতে করতে কাটল। আদিত্যর মনে হতে লাগল ফেরদৌস কিছু একটা গোপন করেছে, কিন্তু সেটা টাকা চুরি করার অপরাধ নাকি অন্য কিছু তা বোঝা যাচ্ছে না। পরদিন সকালে ঘুম ভাঙতে ভাঙতে 9:45 বেজে গেল। বাইরে তখন অসময়ের নিম্নচাপের বৃষ্টি। ঘরের ভেতরটা অন্ধকার হলেও আদিত্য আলো জ্বালাল না। কেসটার নানান রকম সূত্র তার মাথায় ভিড় করে আসছে। কুমুদিনীর অফিসে বটুক সামন্ত যে একটা প্রাইভেট সেফ আছে সেটা অফিসার ইনচার্জ সুদর্শন শিকদার তাকে জানায়নি। লোকটা মোটেই কোঅপারেটিভ নয়, তাই সিন্ধুকে কিছু পাওয়া গেলেও তাকে খবর দেবে বলে মনে হয় না। অন্যদিকে ইউএস ডলারে লেনদেনের ব্যাপারটাও বেশ ভাবাচ্ছে। টিপটে গরম জল ঢেলে দার্জিলিং চা ভিজিয়ে কেয়াকে ফোন করল আদিত্য। ভেবেছিল নট রিচেবল থাকবে, কিন্তু আশ্চর্য, একবারের চেষ্টাতেই ফোনটা লেগে গেল।
হ্যালো, কি খবর?
আজ বেড়াতে বেরোনি?
আর বলো না, জলদাপাড়ায় প্রবল বৃষ্টি নেমেছে, হাতির পিঠে জঙ্গল সাফারিটা ক্যান্সেল হয়ে গেছে।
এ হে, বেড়াতে গিয়ে হোটেলে বসে থাকতে হচ্ছে।
তা হচ্ছে, কিন্তু মন্দ লাগছে না। কফি আর পকোড়া খেতে খেতে 4 বন্ধু মিলে জমি আড্ডা মারছি। ও ভালো কথা, একটা ইনফরমেশন দেওয়ার ছিল, হয়তো তোমার কাজে লাগতে পারে।
তাই নাকি? কি ইনফরমেশন?
সেদিন ক্যাফেতে বসে সুমনা ঘোষালের কথা হচ্ছিল না?
হ্যাঁ।
তখন ওর ছেলের নামটা মনে করতে পারছিলাম না, মনে আছে?
হ্যাঁ আছে, নামটা মনে পড়লো নাকি?
ইয়েস, ছেলেটার নাম হলো রনি ঘোষাল, আর সে এখন রোহিত ধামানির প্রোডাকশন ম্যানেজার।
আই সি, থ্যাংক ইউ কিয়া, আমার সত্যি উপকার হলো।
ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার।
বৃষ্টির মধ্যেই হালি শহরে পৌঁছল আদিত্য। আজ জাহাঙ্গীর খানের বারান্দার চারিদিকটা ত্রিপল ফেলে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির ছাঁট না আসে। আগের দিনের মতো সেখানেই হুইল চেয়ারে বসে আছে জাহাঙ্গীর। আদিত্য বসতে একটা বিড়ি ধরিয়ে এসে জিজ্ঞেস করল,
বলুন কি জানতে পারলেন? বটুকবাবুর সঙ্গে দেখা হলো?
আগে হ্যাঁ, ওর বাড়িতে অনেকক্ষণ ধরেই কথা হলো। ওর বক্তব্য হলো যে আপনার পাঠানো 20 কোটি টাকাটা উনি পাননি।
হ্যাঁ, আমি এটাই সন্দেহ করেছিলাম। আচ্ছা, আপনাদের কথাবার্তার সময় আর কেউ সেখানে ছিল না তো?
অভিনেত্রী সুমনা ঘোষাল কিছুক্ষণের জন্য নেমে এসেছিলেন, পরে অবশ্য বটুকবাবু ওকে আবার ভেতরে পাঠিয়ে দেন। তবে উনি আড়াল থেকে পুরো আলোচনাটা শুনেছেন কিনা তা বলতে পারি না।
মহা খতরনাক মেয়ে ছেলে। বটুকবাবু যে কি করে ওকে এত বিশ্বাস করেন আমি জানি না।
খতরনাক কেন?
আপনি ওর হিস্ট্রি জানেন না? এক কালে কতগুলো পুরুষের মাথা গেজ আপনি শোনেননি? তারপর একটা বাস্টার্ড অলাদ আছে, সেটাকে তো আদর দিয়ে একদম বাদর বানিয়েছে শুনেছে।
ওর সঙ্গে আপনার আলাপ আছে?
পাগল নাকি? সামনাসামনি কখনো দেখিনি, আর যা শুনেছি তাই যথেষ্ট।
সুমনা দেবীরও আপনার প্রতি সন্দেহ আছে কিন্তু। বলছিলেন এমনও তো হতে পারে যে জাহাঙ্গীর খান আসলে টাকাটা পাঠায়নি।
হ্যাঁ, সে তো বলবেই, সে তো বলবেই। যজ্ঞে সুমনা ঘোষালের সঙ্গে আমি পরে বোঝাপড়া করে নেব। আপনি বাকিটা বলুন।
ফিরদৌসকে যে পাওয়া যাচ্ছে না সেটা বটুকবাবু সম্ভবত জানতেন না। ওর কথা শুনে মনে হল উনি ভেবেছিলেন অন্তত আপনি জানেন ফিরদৌস কোথায়। ওদিকে কুমুদিনীর বাকি দুজন এজেন্টও নিখোঁজ, সে খবরও বটুকবাবু রাখেন না দেখলাম।
আরে সেটা তো আমিও জানতাম না, তার যা ব্যাপার। আর কিছু জানতে পারলেন?
হ্যাঁ, আর একটাই খবর আছে, ফিরদৌসের সঙ্গে আমার দেখা হয়েছে।
হোয়াট? কিভাবে? ওকে পেলেন কোথায়?
উনি নিজেই লোক পাঠিয়ে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।
আচ্ছা,
বর্তমান ঠিকানাটা অবশ্য দিলেন না। আমার সঙ্গে দেখা হলো জাকারিয়া স্ট্রিটের হোটেল সিতারাতে।
নিজে থেকে আপনার সঙ্গে দেখা করল? অদ্ভুত। তা সে বললটা কি?
বললেন উনি যে টাকাটা বটুকবাবুকে পৌঁছে দিয়েছেন তার অন্তত 6-7 জন সাক্ষী আছেন।
কারা?
সহদেব, জামিল আর বটুকবাবুর সেক্রেটারি সৌভিক নন্দ ছাড়াও কুমুদিনী অফিসের 4-5 জন এমপ্লয়ি ওকে আপনার টাকার ব্যাগ নিয়ে কুমুদিনীতে ঢুকতে এবং খালি ব্যাগ নিয়ে বটুকবাবুর অফিস থেকে বেরিয়ে যেতে দেখেছেন।
আচ্ছা, লেকিন টাকাটা গেল কোথায় তাহলে?
আমার তো মনে হয় টাকাটা বটুকবাবুই আত্মসাত করেছেন। ভেবে দেখুন, কুমুদিনীর অফিস সিলড হয়ে গেছে, সম্ভবত আর কোনোদিনই খুলবে না, তাই কোম্পানির গুডউইল নিয়ে আর মাথা না ঘামালেও চলবে, বটুকবাবুরও আর সততার প্রয়োজন নেই।
বুঝলাম।
জাহাঙ্গীর খান কেমন যেন ঘুম মেরে গেল, তার মুখের ভাবটা বেশ কিছুক্ষণ পড়ার চেষ্টা করল আদিত্য। তারপর যেন কিছুটা চমকে দিতেই হঠাৎ প্রশ্ন করল,
ওই 20 কোটি টাকাটা যে আপনি ডলারে দিয়েছিলেন সেটা তো আমাকে বলেননি।
আমি বলার দরকার মনে করিনি তাই বলিনি।
কেন ডলারে দিয়েছিলেন সেটা বলা যায় কি?
আমি দেখুন, আসলে বটুকবাবুই ডলারে চেয়েছিলেন, আমি আর কারণ জিজ্ঞেস করিনি।
আই সি। যাই হোক, আপনার যা যা জিজ্ঞাসা ছিল আশা করি সবকিছুর উত্তর দিতে পেরেছি। আমার অনুরোধ, কেসটার থেকে আমাকে এবার ছুটি দিন। আর হ্যাঁ, অ্যাডভান্স হিসেবে যে টাকাটা দিয়েছিলেন তার খরচের হিসেবটা এনেছি, বাকি টাকাটা আপনি ফেরত পাবেন।
না না না, আপনাকে কিছু ফেরত দিতে হবে না, হিসাব দেওয়ার দরকার নাই, ওটা আপনার পারিশ্রমিক আছে। তবে আপনার সাহায্য আর লাগবে বলে মনে হয় না, যতটুকু কাজ করেছেন তার জন্য শুকরিয়া।
বেশ, আজ তাহলে আসি।
হ্যাঁ, আসুন।
বৃষ্টি থামার নামগন্ধ নেই। ফেরার পথে গাড়িতে বসে বসেই আদিত্য ভাবছিল রহস্যটা যেন শেষ হয়েও হল না। গাড়িটা এয়ারপোর্ট পেরোতে না পেরোতেই আদিত্যর ফোনটা বেজে উঠল, সুপর্ণর কল।
হ্যালো, এই কোথায় রে তুই, ফ্রি আছিস?
হ্যাঁ, গাড়িতে। কেন রে, কি হয়েছে?
না না, তেমন কিছু নয়। আসলে তুই সেদিন আমাদের ওই সার্ভে টিমের সুপারভাইজার সোমনাথ গুহিয়ার সঙ্গে কথা বলতে চেয়েছিলি না?
হ্যাঁ।
কোন একটা কোম্পানির ব্যাপারে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম তো।
তা সোমনাথ আজ আমার বাড়িতে এসেছে, তুই যদি আসিস সামনাসামনি কথা হয়ে যাবে।
বাহ, ফ্যান্টাস্টিক, এক্ষুনি পৌঁছচ্ছি।
ওকে, আয়।
ড্রাইভারকে সুপর্ণর বাড়ির ঠিকানায় পৌঁছে দিতে নির্দেশ দিল আদিত্য। দেখা গেল সোমনাথ গুঁই ছেলেটি বেশ করিতকর্মা। ল্যাপটপ থেকে কুমুদিনীর ডেটা শিট বের করে বেশ কয়েকটা তথ্য বলে দিল। কুমুদিনীর একজন কর্মচারীর সঙ্গে ওদের টিমের কথা হয়েছে। তার মতে কোম্পানির ধার দেওয়ার ব্যবসা সম্পর্কে কর্মচারীদের কেউই তেমন কিছু জানত না, ওরা স্টক ব্রোকিং এর কাজটাই দেখত। তবু লোকটি বিভিন্ন সূত্রে তিনটে ক্লায়েন্ট কোম্পানির নাম শুনেছিল। তাদের মধ্যে একটি হল নিউ এজ মুভিজ, বুটলেগার নামের একটি নাইট ক্লাব, আর মাতঙ্গিনী হিমঘর নামের একটা আলুর কোল্ড স্টোরেজ। এই কোম্পানিগুলোকে কিরকম সুদে কত টাকা দেওয়া হয়েছে সেসব লোকটি জানে না। স্টক ব্রোকিং এর ক্ষেত্রে কুমুদিনীর বড় ক্লায়েন্ট বিশেষ ছিল না, একমাত্র মহাদেব এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া। ওদের হয়েই সবচেয়ে বেশি স্টক কেনা বেচা করে কুমুদিনী। সোমনাথের সঙ্গে দরকারি কথা সেরে সুপর্ণর সঙ্গে দিদার আড্ডা মেরে মেসে ফিরে গেল আদিত্য। এর পরের কয়েকটা দিন অলসভাবে গড়িয়ে গেল। তারপর হঠাৎ একদিন বিকেল বেলায় বিমল এসে হাজির।
আপনার কথা মতো টালিগঞ্জের সেই স্টুডিওর খবর আনতে গিয়েছিলাম স্যার।
বসো বসো, কি জানতে পারলে?
ওই ছায়াছবি স্টুডিওর কাছে একটা চায়ের দোকানে খোঁজ খবর করতে গিয়েছিলাম। বিশাল বড় চায়ের দোকান, স্টুডিওর হাড়ির খবর সব নাকি দোকানের মালিকটা রাখে।
আচ্ছা।
তাকে গিয়ে বললাম এখানে ফেরারি বইয়ের শুটিং হচ্ছে শুনলাম, কোনো কাজ টাজ পাওয়া যাবে?
দোকান মালিক কি বলল?
সে বুড়ো ভারী তিরিক্ষি মেজাজের স্যার, আমার কথায় খিচিয়ে উঠে বলল, ধর ফেরারি বইয়ের প্রডিউসার রোহিত ধাবানির হীরের ব্যবসায় কি যেন একটা গন্ডগোল হয়েছে, তাই শুটিং নাকি বন্ধ হয়ে গেছে।
তাই নাকি?
হ্যাঁ। তখন আমি বললাম, সে কি কথা, এই যে এত লোকের কাছে শুনলাম ওই ছায়াছবি স্টুডিওতে ফিল্মের শুটিং হচ্ছে। বুড়ো তখন বলল, হচ্ছে না ছাই, একে তো প্রডিউসারের টাকার টানাটানি চলছে, তার উপর প্রোডাকশন ম্যানেজার রনি ঘোষাল নাকি 5 দিন ধরে বেপাত্তা, ডিরেক্টরের মাথায় হাত পড়ে গেছে, এখন ওরা তোমাকে ঘন্টা কাজ দেবে।
আচ্ছা, তার মানে রোহিত ধামানির আসল ব্যবসাটা হীরের, এদিকে সেই ব্যবসায় গন্ডগোল, আর রনি ঘোষাল নিখোঁজ।
হ্যাঁ স্যার।
ইন্টারেস্টিং। কিন্তু বিমল, এই তথ্যগুলো যে আর আমার কোনো কাজে লাগবে না।
সে কি, কেন স্যার?
আমার মক্কেল আমায় কেস থেকে ছুটি দিয়েছে। যাই হোক, তুমি এত কাজ করলে এই 2000 টাকা রাখো, এর থেকে বেশি দেবার সামর্থ্য নেই, পরে না হয় আবার।
কি যে বলেন স্যার, আপনার জন্য কাজ করতে পারলেও আনন্দ হয়, টাকা যা দেবেন তাতেই আমার চলবে। আজ তাহলে আসি স্যার।
হ্যাঁ।
ভোরবেলায় ওঠার নামে আদিত্যর গায়ে জ্বর আসে। নেহাত এমার্জেন্সির কারণে আজকাল ফোনটা রাতে সুইচ অফ করে না। আজ 7 সকালে বেমক্কা ফোন বাজার শব্দে মেজাজটা খিঁচড়ে গিয়েছিল, কিন্তু স্ক্রিনে গৌতমের নামটা দেখে ঘুম কেটে গেল। ও ফোন করেছে মানে কিছু একটা ঘটেছে। আদিত্য ফোনটা ধরে বলল,
কি ব্যাপার এত সকালে যে?
শোন, তুই কি কদিন আগে জাকারিয়া স্ট্রিটের কোনো হোটেলে ফেরদৌস রহমান বলে কারোর সঙ্গে দেখা করেছিলি?
হ্যাঁ করেছিলাম তো, কেন বল দেখি?
কাল রাত্রিরে লোকটাকে কেউ ব্রুটালি টর্চার করে খুন করেছে।
হোয়াট?
হ্যাঁ, 2 হাত আর 2 পায়ই গুলি লেগেছে, আর একটা গুলি বুকের বাঁ দিক দিয়ে হার্ট ফুঁড়ে বেরিয়ে গেছে। সম্ভবত শেষ গুলিটাতেই মৃত্যুটা হয়েছে, আমি অবশ্য ডেড বডি দেখিনি, রিপোর্টে শুনলাম।
ইস, লোকটার স্ত্রী আর পিসিকে আমি কথা দিয়েছিলাম যে ওকে প্রোটেক্ট করবার চেষ্টা করব, আর সে কিনা এইভাবে কি যে আফসোস হচ্ছে। কিন্তু কিন্তু আমি যে ফিরদৌসের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেটা তোরা জানলি কি করে?
ফিরদৌসের একজন অনুচর আছে, তার নাম সেলিম। সে পুলিশকে বলেছে যে কয়েকদিন আগে ফিরদৌসের সঙ্গে দেখা করানোর জন্য আদিত্য মজুমদার নামে একজন ভদ্রলোককে তার অ্যামো স্ট্রিটের মেস থেকে ডেকে এনেছিল। চেহারা যা ডেসক্রিপশন দিয়েছে সেটাও তোর সঙ্গে মিলে যাচ্ছে। ওদিকে আবার সোমেন মুখোটি বলে যে ছেলেটা এই কেসটা ইনভেস্টিগেট করছে সে তোর বেজায় ভক্ত, ফলে সেলিমের কথা শুনেই আমাকে ফোন করেছিল।
আই সি।
আচ্ছা শোন, সোমেন কিন্তু তোকে এই কেসটা ইনভলভ করতে চাইছে, তা তুই কি ওকে একটু সাহায্য করতে পারবি?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই কেসে থাকাটা আমার নৈতিক দায়িত্ব বলা যায়। আচ্ছা, খুনটা কি তার মানে ওই হোটেল সিতারাতেই হয়েছে?
হ্যাঁ, চারতলার একটা ঘরে। গত 5 সপ্তাহ ধরে লোকটা ওই ঘরেই থাকছিল।
ও, আমাকে অবশ্য ফিরদৌস বলেছিল যে ওর কোনো এক বন্ধুর বাড়িতে উঠেছে, আসল থাকার জায়গাটা সেফটির কারণেই গোপন করেছিল। কিন্তু তাতেই বা কি লাভ হলো?
আচ্ছা একটা কথা বলতো, এই লোকটার সঙ্গে তোর এক্সাক্ট কানেকশনটা কি?
ফিরদৌসের সঙ্গে দেখা করবার কারণ আর তার কেসের পটভূমিকাটা সংক্ষেপে গৌতমকে জানালো আদিত্য। সব শুনে গৌতম বলল,
শোন, ফিরদৌসের বডি কিন্তু এখনো হোটেল সিতারাতেই রয়েছে। সোমেন অলরেডি ওর টিম নিয়ে ওখানে পৌঁছে গেছে। 7টা নাগাদ একজন অফিসার তোকে মেস থেকে তুলে হোটেলে পৌঁছে দেবে, তুই তৈরি হয়ে থাক।
বেশ।
কাঁটায় কাঁটায় 7টার সময় পুলিশের জিপ এসে আদিত্যকে তুলে নিল। ড্রাইভারের পাশে বসা অল্প বয়সী পুলিশটি হল সাব ইন্সপেক্টর চাকি। আদিত্যদের পেছনে আরো একটি পুলিশের ভ্যান যাচ্ছিল। হোটেল সিতারার গেটের সামনে অপেক্ষা করছিল একজন বছর 40-এর চটপটে গোছের লোক। আদিত্য নামতেই সে এগিয়ে এসে বলল,
নমস্কার, আমি সোমেন মুখুটি স্যার, এই কেসের ইনচার্জ। আমি কিন্তু আপনার বড় ভক্ত। ওই চন্দ্রলেখা সেনের কেসটায় আলিপুরে পোস্টেড ছিলাম, তখন আপনাকে দেখেছি, কিন্তু আলাপটা হয়ে ওঠেনি।
আলাপ করে ভালো লাগলো সোমেন বাবু।
চলুন স্যার, খুনের জায়গাটা একবার দেখবেন। পুরো চারতলাটাই সিল করে দিয়েছি বুঝলেন। ফ্লোরে 5 জন বোর্ডার ছিলেন, তাদের 3তলা আর 2তলায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আচ্ছা, খুনটা হয়েছে কত নম্বর রুমে?
412 নম্বর সুইটে। হোটেলের বেস্ট 2টো ঘরের মধ্যে একটা ওটা।
লিফট থেকে বেরিয়ে বাঁদিকে 412 নম্বর ঘর। দুজন বন্দুকধারী পুলিশ পাহারা দিচ্ছে। দরজা দিয়ে ঢুকে একটা ছোট্ট প্যাসেজ, তার ডান দিকে বাথরুম, বাঁদিকে ওয়ার্ড্রোব। আরো ভেতরে ঢুকলে একদিকে ডাবল বেড, টেবিল, একটা ওয়াল ক্যাবিনেট, আর অন্যদিকে টিভি আর বসার ব্যবস্থা। সোফার পাশে সাইড টেবিলের ওপর কফি বানানোর সরঞ্জাম। সামনে কার্পেটের ওপর শুইয়ে রাখা ফিরদৌসের দেহটা একটা সাদা চাদর দিয়ে ঢাকা। 2টো পা, 2হাতের কবজি আর বুকের বাঁ দিক থেকে রক্ত চুঁইয়ে সাদা চাদরটা লাল হয়ে গেছে। চাদরটা সরিয়ে আদিত্য দেখল ফিরদৌসের মুখটা মৃত্যু যন্ত্রণায় বিকৃত হয়ে আছে। কার্পেটের উপর অনেকটা জায়গা জুড়ে ঘষ্টানো দাগ আর রক্তের ছোপ। সোফা থেকে খানিকটা দূরে আর একটা জায়গায় অনেকখানি রক্ত জমাট বেঁধে আছে। ঘরের অন্য জিনিসপত্র খুব একটা ওলটপালট হয়নি। ঘরের মাঝখানে একটা কালো রঙের স্যুটকেস আর একটা নীল রঙের বড় ট্রাভেল ব্যাগ রাখা রয়েছে। আদিত্য মৃতদেহটা বেশ কিছুক্ষণ পরীক্ষা করে সোমেনকে বলল,
আচ্ছা
স্যার,
মৃতদেহটা যখন পাওয়া গেল তখন সেটার পজিশনটা কিরকম ছিল?
মাথাটা ছিল এই বড় সোফাটার উপর আর শরীরটা চিত হয়েছিল কার্পেটের উপরে। ডান হাতটা সোফার পাশে ওই সাইড টেবিলটার দিকে বাড়ানো ছিল বুঝলেন। টেবিলের ড্রয়ারে একটা রিভলভার পাওয়া গেছে।
আচ্ছা,
ও হ্যাঁ, আর টিভিটা ফুল ভলিউমে চলছিল। এই ঘরগুলো মোটামুটি সাউন্ড প্রুফ, তবু মনে হচ্ছে এতটাই কোনো রিস্ক নিতে চায়নি, পাশে বন্দুকের আওয়াজ কানে যায় তাই টিভিটা চালিয়ে দিয়েছিল।
মনে হচ্ছে প্রথমে ফিরদৌসের হাতে পায়ে গুলি করে ওকে যন্ত্রণা দিয়ে কোনো ইনফরমেশন বার করার চেষ্টা হয়েছিল।
হতে পারে।
আহত অবস্থায় ফিরদৌস কার্পেটের ওপর ঘষ্টাতে ঘষ্টাতে সাইড টেবিলের ড্রয়ার থেকে রিভলভারটা বার করার চেষ্টা করছিল। সেই সময়েই বোধহয় বাকি গুলিগুলো চালানো হয়েছে। সোফা অবধি পৌঁছতেই আততায়ী ওর বুকের বাঁদিকে অব্যর্থ লক্ষ্যে গুলি করেছে।
হ্যাঁ স্যার, লোকটার হাতের নিশানা বেশ ভালো।
খুনের মেথড দেখে তো মনে হচ্ছে পেশাদার সুপারি কিলারের কাজ। অথচ ফিরদৌস তো নিজেই লোকটাকে দরজা খুলে দিয়েছে মনে হয়। একটা অচেনা লোককে সে নিশ্চয়ই ঘরে ঢুকতে দেবে না। আচ্ছা, রিভলভার ছাড়া ফিরদৌসের কাছে আর কি কি ছিল? আপনার এই ব্যাগ আর সুটকেসগুলো খুলে দেখেছেন কি?
হ্যাঁ হ্যাঁ দেখেছি স্যার। এই জিনিসের লিস্টটা দাও জলদি। এই যে স্যার, পড়ে শোনাচ্ছি। একটা ল্যাপটপ, দুটো মোবাইল, দাড়ি কাটার সরঞ্জাম, পাঁচ সেট পায়জামা পাঞ্জাবি, কয়েকটা শার্ট প্যান্ট, অন্তর্বাস, তিন রকমের ট্যাবলেটের স্ট্রিপ, তার মধ্যে কয়েকটা করে খাওয়া, আর জিনিসপত্র সব সুটকেসেই রাখা আছে। ওই নীল ব্যাগটা খালিই ছিল।
খালি ছিল?
হ্যাঁ।
স্ট্রেঞ্জ। আরো একটা ব্যাপার, ফিরদৌস নিজের কাছে বন্দুক রেখেছিল কেন? পার্সোনাল সেফটি নাকি অন্য কোনো কারণ? আচ্ছা সোমেনবাবু, ফিরদৌসের মোবাইলও পাওয়া গেছে বললেন না?
হ্যাঁ স্যার, দুটো মোবাইল আছে।
এটাও অদ্ভুত। খুনি যদি ফিরদৌসের চেনা হয় তাহলে ফিরদৌসের মোবাইলে বেফাস কিছু সূত্র থাকা অস্বাভাবিক নয়। খুনির মাথায় কি সেটা আসেনি? না হলে ফিরদৌসের মোবাইল দুটো সঙ্গে নিয়ে গেল না কেন?
তাড়াহুড়োয় ভুলে যেতে পারে কি?
তা পারে। মোবাইল দুটো থেকে যদি ওর ফোন নাম্বারগুলো উদ্ধার করতে পারেন তাহলে ভালো হয়।
ওকে।
আর মেসেজগুলো তো অবশ্যই দেখবেন, বলার কিছু নেই।
হুম।
ফোন আর ল্যাপটপ থেকে কি কি ইনফরমেশন পাওয়া গেল সেটা আমাকে জানাবেন।
নিশ্চয়ই জানাবো স্যার।
আদিত্য জানলা দিয়ে নিচের রাস্তার দিকে তাকাল। ওই নীল রঙের খালি ট্রাভেল ব্যাগটা বেশ ভাবাচ্ছে। এরকম একটা ব্যাগ সে আগেও দেখেছে। তাকে ভাবতে দেখে সোমেন অন্য একজন জুনিয়র অফিসারকে জিজ্ঞেস করল, ফিরদৌসকে জীবিত অবস্থায় শেষ কে দেখেছে? অফিসারটি জানাল, গতকাল রাতে ডিনারের এঁটো বাসন নিয়ে যেতে একজন বেয়ারা এসেছিল। ফিরদৌস তখনও সোফায় বসে টিভি দেখছিল। আর ওর মৃতদেহটাও আবিষ্কার করে সেই একই বেয়ারা আর হোটেল ম্যানেজার। ফিরদৌস রিসেপশনে বলে রেখেছিল তাকে যেন ভোর পাঁচটায় ঘুম থেকে তুলে দেওয়া হয়। বারবার ফোন করা সত্ত্বেও যখন কেউ ফোন ধরল না, এমনকি দরজায় ধাক্কাধাক্কি করেও যখন লাভ হল না, তখন ম্যানেজার এসে ডুপ্লিকেট কি দিয়ে দরজা খুলে দেখে ঘরে রক্তারক্তি কাণ্ড। এই অবধি শুনে আদিত্য বলল,
রিসেপশনে রাত্রিরে কে থাকে?
রিসেপশনের ছেলেটা ডিউটি শেষ করে রাত ১০টায় বেরিয়ে যায়, আবার সকাল ৮টায় আসে। হোটেলের একজন বেয়ারা ওই রিসেপশন ডেস্কের পেছনে বিছানা করে ঘুমায়, আর বাইরে একজন সিকিউরিটি গার্ড রাত জেগে পাহারা দেয়। রাত্রে কেউ হোটেলে চেক ইন করতে চাইলে সেই রিসেপশনের বেয়ারাকে ডেকে দেয়।
হোটেলে বোর্ডারদের নাম ঠিকানা এন্ট্রি কিভাবে করা হয়? ডিজিটালি নাকি হাতে লেখা রেজিস্টারে?
দাঁড়ান, একবার বরং ম্যানেজারকে ডাকি, ওই ভালো বলতে পারবে।
ম্যানেজার এসে জানালো, রিসেপশনে যে ডেস্কটপটা আছে ওতেই চেক ইন, চেক আউট, বিলিং এবং আরো যাবতীয় এন্ট্রি করা হয়। এছাড়া ম্যানেজারের অফিসে আর মালিকের ঘরে একটি করে, আর অ্যাকাউন্ট সেকশনে দুটি কম্পিউটার আছে, সবকটি ল্যান দিয়ে কানেক্টেড। রাতে কোনো গেস্ট এলে বেয়ারা একটা রেজিস্টারে তখনকার মতো নামধাম লিখে রাখে। পরদিন সকালবেলায় রিসেপশনিস্ট এলে ডিটেলগুলো কম্পিউটারে তুলে দেয়। তবে রাতে গেস্ট আসার ব্যাপারটা বিরল। এন্ট্রিগুলো দেখতে আদিত্য, সোমেন আর জুনিয়র অফিসারটি নীচে নামল। সেখানে রহমান নামের রাত্রিকালীন বেয়ারাটি তখনও দাঁড়িয়েছিল। রিসেপশনিস্ট ছেলেটিও তক্ষুনি এসে পৌঁছেছে। রহমানকে জিজ্ঞাসাবাদ করতে একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। গতকাল রাতে ১১টা নাগাদ একটা লোক এই হোটেলে চেক ইন করেছিল।
রেজিস্টার ঘেঁটে জানা গেল লোকটির নাম দিলীপ সাক্সেনা। রাতের দিকে লাউঞ্জ এবং রিসেপশন এরিয়ার অর্ধেকের বেশি লাইট বন্ধ করে দেওয়া হয়। ওই কম আলোতে লোকটার মুখ ভালো করে দেখতে পায়নি রহমান। আদিত্য রহমানকে জিজ্ঞেস করল,
চেক ইন করার সময় তো আইডি দেখাতে হয়, আপনি আইডির কপি নিয়ে রাখেননি?
আসলে স্যার, আমি তো ফটোকপি মেশিনটা চালাতে জানি না, তাছাড়া রাতে ওটা অফিস ঘরে বন্ধ থাকে, তাই উনার আইডির কপি করানো যায়নি। কথা ছিল সকালবেলা রিসেপশনে এসে উনি কপিটা করিয়ে নেবেন।
কোন ঘরে ছিলেন উনি?
চারতল্লা 403 নম্বর ঘরে স্যার। কিন্তু সকালে যখন চারতল্লাটা পুলিশ সিল করে দিল, তখন চারতল্লার বাকি বোর্ডারদের সঙ্গে উনিও লাইনে দাঁড়িয়ে ও দোতল্লার 201 নম্বর ঘরের চাবি নিলেন, আর ফের উপর ভি চলে গেলেন। কিন্তু
কিন্তু
বেডটি দেওয়ার জন্য আমি ওনার ঘরে অনেকবার বেল বাজালাম স্যার, কিন্তু উনি তো দরওয়াজাই খুললেন না।
সঙ্গে সঙ্গে আদিত্য, সৌমেন, হোটেলের ম্যানেজার আর জুনিয়র অফিসারটি দোতলায় দৌড়ল। ডুপ্লিকেট কি দিয়ে দরজা খুলে দেখা গেল ঘর ফাঁকা, বিছানার চাদরটা টান টান করে পাতা। দিলীপ সাক্সেনা নামক সেই অজ্ঞাত গেস্ট কর্পূরের মতো উবে গেছে। আবার একতলায় নেমে রিসেপশনের পেছনে সিসিটিভি মনিটর রুমে ঢুকল সবাই। ম্যানেজার গতকাল রাতের ফুটেজ বার করে দেখাল, রাত 11:34 একজন দাড়িওয়ালা লোক ছোট্ট একটা ব্যাগ হাতে চারতলার লিফট থেকে নামছে। রহমান দেখে বলল, ওই লোকটাই দিলীপ সাক্সেনা, যদিও পুরোপুরি নিশ্চিত হতে পারল না। চারতলার ঘরের দরজাগুলো সিসিটিভির আওতায় না এলেও সিঁড়ির মুখটা তাতে ধরা পড়ে। জুনিয়র অফিসারকে সেই ফুটেজগুলো থানায় নিয়ে গিয়ে ভালো করে দেখার নির্দেশ দিল সৌমেন। রিসেপশনের কম্পিউটারটা ঘেঁটে জানা গেল ফেরদৌস এই হোটেলে এসেছে 9 ফেব্রুয়ারি, অর্থাৎ যেদিন কুমুদিনীর অফিসে রেড হয়। প্রথম থেকেই সে 412 নম্বর ঘরটাতেই ছিল, তবে কিছুদিন আগে 307 নম্বর ঘরটাও বুক করেছিল মিটিং করবার জন্য। আদিত্য এবারে জিজ্ঞেস করল,
আচ্ছা সোমেনবাবু, আগে ফিরদৌসের সাকরেদ কি যেন নাম?
সেলিম।
হ্যাঁ সেলিম, সে তো আমার কথা আপনাদের বলেছে বললেন।
হ্যাঁ,
তা সেই লোকটাকে আপনারা পেলেন কোথায়?
লোকটা বোধহয় ভোরবেলা ফিরদৌসের সঙ্গে দেখা করতে এসেছিল, বুঝলেন, সেই জন্যই ফিরদৌস হোটেলের রিসেপশনে বলে রেখেছিল যে ওকে ভোর 5টায় ডেকে দিতে। আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন সেলিম রিসেপশনেই ছিল।
আচ্ছা বুঝলাম। হোটেল থেকে বেরোবার কটা রাস্তা আছে কেউ বলতে পারবেন?
রিসেপশনিস্ট ছেলেটি জানাল, সামনের রাস্তাটা ছাড়া হোটেল থেকে বেরোবার আর কোনো পথ নেই, অর্থাৎ ফেরদৌসকে খুন করে আততাই যদি রাতের বেলায় হোটেল থেকে বেরোয় তাহলে সিকিউরিটি গার্ড তাকে ঠিকই দেখতে পাবে। সিকিউরিটি গার্ডকে ডাকতে সেও বলল, কাল রাত 11:30 নাগাদ একজন হোটেলে চেক ইন করেছিল ঠিকই, কিন্তু তার আগে বা পরে হোটেল থেকে আর কাউকে বেরিয়ে যেতে বা ঢুকতে সে দেখেনি। সোমেন মুখুটি যখন আদিত্যকে তার মেসের সামনে নামিয়ে দিল তখন বেলা 11:00 বেজে গেছে। অত ভোরে ঘুম থেকে উঠে বড়ই ক্লান্ত লাগছিল, কিন্তু আজ কপালে ঘুম লেখা নেই। দুপুরে সবে মাত্র একটু তন্দ্রা এসেছিল এমন সময় রত্না ফোন করে ডিনারের নেমন্তন্ন করল। আদিত্য জানালো সে 7টা নাগাদ যাবে। ফোনটা রেখেই তার খেয়াল হল আজ গেয়া ডুয়ার্স থেকে ফিরছে। সকালের ডামাডোলের মধ্যে সে ব্যাপারটা ভুলেই গিয়েছিল। বিকেলে চা খেতে খেতে আদিত্য আবার নীল ব্যাগটার কথা ভাবল। ফেরদৌসের সঙ্গে দেখা হওয়ার সময় তার বলা একটা কথা মনে পড়ে গেল।
টাকাটা পৌঁছে দেওয়ার পর আপনি কি করলেন?
ফাঁকা ব্যাগটা গাড়িতে তুলে দিয়ে সহদেব আর জামিলকে রবির গাড়িতে হালি শহরে পাঠিয়ে দিলাম।
বটুকবাবুর টাকা যে ব্যাগটায় ভরা হয়েছিল সেটা কাজের শেষে হালি শহরেই ফিরে গেছে। এদিকে ফেরদৌসের যত জিনিসপত্র কালো স্যুটকেসটাতেই ধরে গিয়েছিল,
তাহলে নীল রঙের ফাঁকা ব্যাগটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছিল? অনেক ভেবেও মাথায় কোনো উত্তর এলো না। প্রায় 5:45 সময় কেয়া ফোন করে ক্লান্ত গলায় জানালো ফ্লাইট লেট করলেও অবশেষে সে কলকাতায় ফিরেছে, পরশু সন্ধেবেলায় দেখা করতে বলল। কথাবার্তা সেরে তৈরি হয়ে বেরোতে বেরোতে 7:30 বেজে গেল। আদিত্য ভেবেছিল দেরি করে যাওয়ার জন্য রত্না হয়তো বকাবকি করবে, কিন্তু রত্না দিব্যি খোশ মেজাজেই তাকে ড্রয়িং রুমে বসিয়ে চা করতে গেল। বলে গেল অমিতাভ একটা অনলাইন মিটিংয়ে আটকে আছে, একটু পরেই আসবে। টিভিতে বাংলা খবর হচ্ছে, একদল নেতা একজন টিভি অ্যাঙ্কারের সঙ্গে বসে তারস্বরে চেঁচামেচি করছে। বিরক্ত হয়ে অমিতাভর শেলফে বই খুঁজতে উঠেছিল আদিত্য, কিন্তু পরক্ষণেই শুনতে পেল টিভির অ্যাঙ্কার বলছে,
গতকাল জাকারিয়া স্ট্রিটের সিতারা হোটেলে বিভৎস হত্যাকাণ্ডের পর শহরে আজ আবার একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা। রাজারহাট নিউ টাউন অঞ্চলে একটি 4-তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর 2-তলার ফ্ল্যাটে ডাকাতির শিকার হয়েছেন 25 বছরের এক যুবতী। সিকিউরিটি গার্ডের সাময়িক অনুপস্থিতি সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ফ্ল্যাটে হামলা করে। অনুমান করা হচ্ছে আলমারি থেকে বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে ফ্ল্যাটের মালিককে মেরে পালিয়েছে তারা। সবথেকে চাঞ্চল্যকর তথ্যটি হলো মৃতদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এই খুন এবং ডাকাতির ঘটনাটি ঘটেছে বেশ কয়েকদিন আগে। আমরা এবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সাথে।
মিটিং শেষ করে অমিতাভ যে কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে আদিত্য খেয়াল করেনি। টিভিটা অফ করে দুজনেই সোফায় গিয়ে বসল। রত্নাও চা আর ভাজা ভুজি নিয়ে এল। এমনিতে অমিতাভ আর রত্নার সঙ্গে আড্ডার বিষয়ের অভাব হয় না আদিত্য, কিন্তু সেই আড্ডায় ঢোকার আগে আর একটা দরকারি কথা জেনে নিতে হবে। চায়ে চুমুক দিয়ে আদিত্য বলল,
আচ্ছা অমিতাভ, তুই তো বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ানোর সময় কলকাতা থেকে বর্ধমান ডেলি প্যাসেঞ্জারি করতি।
হ্যাঁ।
বলেছিলি তখন নাকি বর্ধমান মেডিকেল কলেজের কিছু ডাক্তারদের সঙ্গে তোর ট্রেনেই আলাপ হয়েছিল। আচ্ছা, তাঁদের কারুর সঙ্গে কি তোর এখনো যোগাযোগ আছে?
পাগল নাকি, সে তো মান্ধাতার আমলের কথা। তা হঠাৎ বর্ধমানের ডাক্তারের খোঁজ করছিস কেন তুই?
আসলে বর্ধমান মেডিকেল কলেজে একজন পিডিয়াট্রিশিয়ান আছেন, ডাক্তার সামন্ত।
আচ্ছা।
ওই যে কুমুদিনী কোম্পানির ব্যাপারে তদন্ত করছিলাম, তার মালিক বটুক সামন্তর ছেলে, তার সঙ্গে একবার কথা বলা দরকার। তাই ভাবছিলাম কেউ যদি ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারে।
আচ্ছা, তোমার ওই স্কুলের বন্ধু ছিল না, কি যেন নাম, আরে যে পিজির চাইল্ড স্পেশালিস্ট ছিল?
কে, নীলাদ্রি?
হ্যাঁ হ্যাঁ, নীলাদ্রি।
আরে সে তো মেদিনীপুর সদর হাসপাতালে বদলি হয়েছে, বর্ধমান নয়।
ও,
কিন্তু সে যদি পিডিয়াট্রিশিয়ান হয় তাহলে হয়তো বর্ধমানের ওই ডাক্তারকে চিনলেও চিনতে পারে। ওকে একবার জিজ্ঞেস করে দেখ না।
ওকে, বাট পসিবিলিটি ক্ষীণ, তবু যখন বলছিস আমি খোঁজ নেব। আচ্ছা, দয়া করে এবার কি আমরা একটু আড্ডায় ফিরতে পারি?
জো হুকুম জনাব।
পরদিন সকাল 10 নাগাদ গৌতম মেসেজ করে তার অফিসে আসতে বলল। কোনো কাজ ছিল না বলে আদিত্য বেশ তাড়াতাড়ি পৌঁছে গেল। পদোন্নতির পর গৌতমের অফিসের সাজসজ্জা বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে চায়ের কোয়ালিটি। দুধ সাদা টিপটে সুগন্ধি চা পাতা ভিজিয়ে টেবিলে রেখে গেল এক আর্দালি। গৌতম কাপে চা ঢালতে ঢালতেই আদিত্য বলল,
তোকে তো বলাই হয়নি, জাহাঙ্গীর খানের কেসটা আমি আর হ্যান্ডেল করছি না, ক্লায়েন্ট আমাকে অব্যাহতি দিয়েছে।
বাহ,
এক্সিলেন্ট। ফেরদৌসের খুনের ব্যাপারে যখন আমরাই তোর সাহায্য চাইছি তখন জাহাঙ্গীর খানের সঙ্গে তোর ইনভলভমেন্ট না থাকাই ভালো। এমনিও জাহাঙ্গীর খান এই কেসের একজন প্রাইম সাসপেক্ট, ভাইপোর প্রতি ওর একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছিল, তাই ওকে খুন করার মোটিভ লোকটার আছে। হ্যাঁ, তা তো আছেই। যাক, এবার বল কি জন্য ডেকেছিস।
হ্যাঁ, কয়েকটা বিষয়ে ডিসকাস করার ছিল। দেখ, আমার মনে হয় ফেরদৌসের খুনের পেছনে ওই উধাও হয়ে যাওয়া 20 কোটি টাকার একটা বড় ভূমিকা আছে।
আর এটাও মনে হয় যে কুমুদিনীর ভেতরের ব্যাপারটা ভালো করে বুঝতে না পারলে ফিরদৌসের মার্ডারের কেসটা সলভ করা যাবে না। তাই ভাবছিলাম অফিসার শিকদারকে কুমুদিনীর কেসটা থেকে সরিয়ে সোমেনকে একসঙ্গে দুটো কেসেরই দায়িত্ব দিয়ে দেব। আসলে সোমেনই ব্যাপারটা আমাকে সাজেস্ট করল। একজন অফিসারই যদি দুটো ঘটনা ইনভেস্টিগেট করে তাহলে ব্যাপারটা আরো স্ট্রিমলাইনড হয়। আমার তো মনে হল সোমেন ঠিকই বলছে। তোর কি মত?
আই এগ্রি। তোর ওই অফিসার শিকদার লোকটা এমনিও একটু সিক্রেটিভ টাইপ, ইনভেস্টিগেশনের তথ্য শেয়ার করতে চাইছিল না। সোমেন ছেলেটাকে বরং বেশ ব্রাইট আর কোঅপারেটিভ মনে হল। ও যদি কুমুদিনীর কেসটা চার্জ নেয় তাহলে আমার অন্তত খুব সুবিধা হয়।
বেশ, তাহলে সেই ব্যবস্থাই করছি। আর হ্যাঁ, বটুক সামন্ত যে টেম্পোরারি বেল পেয়েছিল সেটা হাইকোর্টে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। হাইকোর্ট আমাদের আপিল খারিজ করে দিয়েছে, ফলে বটুক সামন্তকে আর কাস্টডিতে নেওয়া যাচ্ছে না।
সে ঠিক আছে। আচ্ছা, এবার আমিও কয়েকটা দরকারি কথা সেরে নি। সেদিন সকালে হোটেল সিতারাতে গিয়ে ব্যাপারগুলো মাথায় এসেছিল।
তাই নাকি? বল কি ব্যাপার।
9 ফেব্রুয়ারি পুলিশ যখন কুমুদিনীতে রেড করল, ফিরদৌস সেদিনই হোটেল সিতারাতে চেক ইন করেছিল। হোটেল সিতারা থেকে কিন্তু কুমুদিনীর অফিস একেবারেই দূরে নয়। এবার বিষয়টা হল, এত জায়গা থাকতে বেছে বেছে কুমুদিনীর অত কাছের একটা হোটেলে কেন গেল ফিরদৌস? তাও আবার অফিস রেড হওয়ার দিন। অন্য ব্যাপারটা হল লাগেজ। ফিরদৌসের সব জিনিসপত্র একটা কালো সুটকেসে ছিল, কিন্তু ওর ঘরে একটা নীল রঙের খালি ট্রাভেল ব্যাগও পাওয়া গেছে। ওই ব্যাগটায় তাহলে কি ছিল?
ইন্টারেস্টিং পয়েন্টস। আর কোন অবজারভেশন?
খুনের জায়গাটা দেখে মনে হয়েছিল ফিরদৌস খুনিকে চিনত আর তাকে বিনা বাধায় নিজের ঘরে ঢুকতে দিয়েছিল। এদিকে খুনের ধরনটা দেখে মনে হচ্ছে ব্রুটাল, প্রফেশনাল কিলিং। দুটো কিছুতেই মিলছে না। দু নম্বর, আমার মনে হচ্ছে ফিরদৌসকে খুন করে সঙ্গে সঙ্গে হোটেল থেকে বেরিয়ে যাওয়াটাই সহজ, কারণ তাতে ধরা পড়ার চান্স কম।
রাইট,
কিন্তু হোটেলের তো একটাই এক্সিট, সেক্ষেত্রে সিকিউরিটি গার্ড ওকে দেখতে পেল না কেন? গার্ড তো হলপ করে বলেছে সে সারা রাত জেগেছিল।
বুঝলাম, সবকটাই ভাববার বিষয়।
আর ফিরদৌসের মোবাইল দুটো ভাবাচ্ছে। খুনি যদি ফিরদৌসের পরিচিত কেউ হয় তাহলে ওর সম্পর্কে ফোনে এভিডেন্স থাকাটা অসম্ভব নয়। কিন্তু তাও সে ফিরদৌসের মোবাইল দুটো ঘরেই ফেলে রেখে গিয়েছিল। এবারে আমাদের খতিয়ে দেখতে হবে কল লিস্ট আর মেসেজগুলো থেকে কিছু তথ্য পাওয়া যায় কিনা।
কল লিস্ট আমি তোকে পাঠিয়ে দেবো, চিন্তা করিস না।
থ্যাংকস। আর হ্যাঁ, সোমেনকে তো কুমুদিনীর কেসটাও দিচ্ছিস। ও যখন কুমুদিনীর অফিসে যাবে তখন আমাকে একবার খবর দিতে বলিস তো, আমারও অফিসটা দেখা দরকার।
ওকে, জানিয়ে দেব।
গৌতমের সঙ্গে কথা বলে আবার অফিসে ফিরে এসেছিল আদিত্য। সন্ধে থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হল। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে গুনগুন করছিল আদিত্য।
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার।
আচমকা অফিসের দরজাটা খটখটিয়ে উঠল। আদিত্য উঠে দরজা খুলে দেখে ছাতা হাতে একজন বোরখা পরা মহিলা দাঁড়িয়ে আছেন। ওকে দেখে তিনি মুখের আবরণটা সরালেন। এবার আদিত্য চিনতে পারল, জাহাঙ্গীর খানের স্ত্রী নুসরত। তাকে ঘরে বসিয়ে নিজেও বসল আদিত্য। নুসরত বললেন,
আদিত্য বাবু, আপনি কিন্তু বলেছিলেন ফিরদৌস বেকসুর হলে আপনি ওকে বাঁচানোর চেষ্টা করবেন।
হ্যাঁ, সেটা আমারই অক্ষমতা ম্যাডাম, আই এম সরি। তবে ফিরদৌস বোধহয় সম্পূর্ণ নিরাপরাধ নয়, অন্তত পরোক্ষভাবে নিশ্চয়ই কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল।
তাই নাকি?
যেভাবে ওকে খুন করা হয়েছে সেটা দেখে মনে হয় ওর কাছ থেকে কোনো গোপন খবর বার করার চেষ্টা হয়েছে।
কি গোপন খবর?
আপনার স্বামীর ওই 20 কোটি টাকার ব্যাপারে কোনো খবর হতে পারে।
আবার অন্য কিছুও হতে পারে। কিন্তু একটা বিষয় কয়েকদিন থেকেই আমাকে ভাবাচ্ছে। ফিরদৌস আমাকে দিয়ে জাহাঙ্গীর সাহেবকে বার্তা পাঠাতে চেয়েছিল যে সে নির্দোষ, অর্থাৎ সে ভেবেছিল জাহাঙ্গীর ওকে বিশ্বাস করবেন। আমিও সেই কথা ভেবেই জাহাঙ্গীর সাহেবকে ফিরদৌসের খবরটা দিয়েছিলাম। কিন্তু খুনটা হওয়ার পর তো সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। যাই হোক, আপনি বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।
আমি চাই ফিরদৌসের খুনিকে আপনি খুঁজে বের করুন। এর জন্য যা টাকা লাগবে আমি দেব।
দেখুন, খুনিকে তো আমিও বার করতে চাই, কিন্তু আপনার হয়ে কাজ করতে যে একটু অসুবিধা আছে ম্যাডাম।
কি অসুবিধে?
দেখুন, ফিরদৌসের খুনের পেছনে যদি জাহাঙ্গীর সাহেবের হাত থাকে, তাহলে তো ওকে পুলিশের হাতে তুলে দিতে আমি বাধ্য হব। সেটা কি আপনি মেনে নিতে পারবেন? আর তার চেয়েও বড় কথা, খুনের একজন প্রাইম সাসপেক্টের কাছ থেকে টাকা নেওয়াটাই তো অনৈতিক ব্যাপার। আপনার কাছ থেকে আমি তাহলে পারিশ্রমিক নেব কি করে?
সেটা নিয়ে আপনি ভাববেন না। আমার স্বামীর টাকা থেকে আমি আপনাকে ফিস দেব না। আমার আর আমার ছোট ভাইয়ের একটা ব্যবসা আছে কাতারে, ওই ব্যবসাটা সম্পূর্ণভাবে আমার আব্বুর দেওয়া টাকা থেকে তৈরি। জাহাঙ্গীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আপনাকে দেওয়ার জন্য আমার নিজস্ব টাকার কোনো অভাব নেই। আর আমার স্বামী অপরাধী হলে আপনি তাকে স্বচ্ছন্দে জেলে পাঠাতে পারেন, আমার মেনে নিতে কোনো অসুবিধা হবে না।
কিন্তু বাজারে তো এত গোয়েন্দা আছে, আপনি আমাকেই কেন নিয়োগ করতে চান?
কারণ আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি, আপনি ইমানদার লোক, অনেক গুরুত্বপূর্ণ কেস সলভ করেছেন, পুলিশের সঙ্গে নিয়মিত কাজ করেন, তাই কোনো বেআইনি পথে আপনি হাঁটবেন না।
আপনি যে এখানে এসেছেন সেটা আপনার স্বামী আশা করি জানেন না।
অবশ্যই না, আর আপনি এই কাজের দায়িত্ব নিলেও উনি কিছুই জানতে পারবেন না। আমি সব রকম ভাবে সাবধান হয়ে এসেছি। এবার বলুন, আপনি রাজি?
বেশ, রাজি। কিন্তু আপনি যদি চান কেসটা সলভ হোক, তাহলে প্লিজ কোনো তথ্য গোপন করবেন না।
করব না, আপনি যা জানতে চান জিজ্ঞেস করতে পারেন।
আচ্ছা, সত্যি করে বলুন তো, ফিরদৌস কোথায় লুকিয়েছিল আপনারা কি জানতেন?
খুদা কসম, জানতাম না। ফিরদৌসের বিবি সাবিনা হয়তো জানতো, কিন্তু এই ব্যাপারে সে আমাকে কিছুই বলেনি।
সাবিনার সঙ্গে কি কোনোভাবে দেখা করা যেতে পারে?
সাবিনা এখনো শকে আছে আদিত্যবাবু, কথা বলবার মতো অবস্থায় ফিরতে ফিরতে অন্তত সপ্তাহ খানিক তো লাগবেই। আপনি চাইলে আমি ওকে সঙ্গে নিয়ে আপনার অফিসে চলে আসব, আপনি তো আর হালি শহরে যেতে পারবেন না।
তা ঠিক। আচ্ছা বেশ, তাই আসবেন, তখন আরো ডিটেলে কথা বলা যাবে।
বেশ, আপনি আপাতত এই চেকটা রাখুন অ্যাডভান্স, আজ আসি, একটু তাড়া আছে। খুদা হাফিজ।
নমস্কার।
বৃষ্টি মাথায় করেই চলে গেলেন নুসরত। চেকের অঙ্কটা দেখে আদিত্যর মনটা সামান্য হলেও উৎফুল্ল হল। কাল পার্ক স্ট্রিটে কেয়ার সঙ্গে দেখা করার কথা, ওকে মন খুলে ট্রিট দিতে পারবে। বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আদিত্য ভাবছিল কি উপায়ে বাড়ি ফেরা যায়। এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন এল।
হ্যালো।
হ্যালো, আমি কি আদিত্য মজুমদারের সঙ্গে কথা বলছি?
হ্যাঁ, আমি আদিত্য, কে বলছেন?
আদিত্যবাবু, আমার নাম গোবিন্দ রায়।
গোবিন্দ রায়? কুমুদিনীর এজেন্ট গোবিন্দ রায়?
আগে হ্যাঁ হ্যাঁ, খুন হওয়ার আগে ফিরদৌস আপনার নম্বরটা আমাকে দিয়েছিল।
ফিরদৌস দিয়েছিল? আপনার সঙ্গে ওর যোগাযোগ ছিল নাকি?
হ্যাঁ, ও যখন লুকিয়েছিল তখন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ফোনে সব কথা বলা সম্ভব নয়। পরশুদিন সকালে আপনার সঙ্গে একবার দেখা হতে পারে, খুব দরকার।
পরশুদিন সকালে? আচ্ছা ঠিক আছে, আসুন। অফিসের ডিরেকশনটা আপনার এই নম্বরে মেসেজ করে দিলে হবে তো?
হ্যাঁ হবে হবে। আর স্যার, স্যার আমার একান্ত অনুরোধ, পুলিশকে দয়া করে কিছু জানাবেন না, ফিরদৌস বলেছিল আপনাকে বিশ্বাস করা যায়?
নিশ্চিন্ত থাকুন, পুলিশ কিছু জানবে না। আপনি পরশুদিন সকাল ১১টায় চলে আসুন, তখন সব কথা শুনব।
সকাল থেকে বার তিন চারেক ফোন করেও কেয়াকে ধরা যায়নি। যখন সে রীতিমতো ছটফট করা শুরু করেছে, তখন কেয়া মেসেজ করে বলল ফোনটা ওপরের ঘরে ফেলে গিয়েছিল বলে ধরা হয়নি, বিকেল ৪টার সময় মেস থেকে ওকে গাড়িতে তুলে নেবে। মেসেজটা পেয়ে স্বস্তির সঙ্গে সঙ্গে কেমন যেন অভিমানও হল। শেষ কবে কাউকে নিয়ে অভিমান হয়েছে আদিত্য মনেই করতে পারল না। বিকেলে গাড়িতে উঠে বসতেই কেয়া বলল,
কি ব্যাপার, মুখটা বেজার কেন শুনি?
সকালে এতবার ফোন করলাম, তুমি তো একবারও জিজ্ঞেস করলে না কেন ফোন করেছি।
কেন আবার? নিশ্চয়ই আমার জন্য তোমার চিন্তা হচ্ছিল।
তুমি তুমি জানো?
না জানার কি আছে?
কেন এত চিন্তা হয় বলো তো?
আমার প্রতি তোমার গভীর টান, তাই।
ঠাট্টা নয়, জানো কদিন আগেই টিভিতে দেখলাম রাজারহাটে একজন অল্পবয়সী মেয়েকে কারা যেন খুন করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কলকাতা শহরে আজকাল সব জলভাত, সাবধানে থাকতে হয়।
আরে ধুর, আমাদের মতো ভিড়ে ঠাসা মহিলা হস্টেলে কি ওসব হয় নাকি? নিউ টাউন, সল্ট লেক, বাইপাস, ওসব এমনিও ফাঁকা ফাঁকা জায়গা, আর তার উপরে ওই খুন হয়ে যাওয়া মেয়েটা অত বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ প্রায় একাই থাকত।
ও বাবা, খবরটা তুমিও দেখেছো তার মানে?
না দেখে উপায় আছে? অষ্টপ্রহর নিউজ চ্যানেলে ওটা ছাড়া আর কোনো খবর নেই।
সেই,
তবে জানো তো, ওই মেয়েটার বোধহয় ব্যক্তিগত জীবনেই কিছু সমস্যা ছিল। একটা নাইট ক্লাবে কাজ করত, সেখানকার মালিকের সঙ্গে নাকি একটা জটিল সম্পর্ক ছিল।
আচ্ছা,
নাইট ক্লাব মালিক অবশ্য বলছে ঘটনার রাতে সে নাকি দিল্লিতে ছিল, পুলিশকে অ্যালিবাইও দিয়েছে।
তাই নাকি? নাম কি লোকটার?
অদ্ভুত একটা নাম, পিটার অরোরা।
পাঞ্জাবি মনে হয়। আর খুন হওয়া মেয়েটার নাম কি?
মেয়েটা বাঙালি, নাম পল্লবী ভদ্র। রাজারহাটের দিকেই একটা নাইট ক্লাবে কাজ করত। ওই নাইট ক্লাবের নামটাও ভারী অদ্ভুত, কি যেন, হ্যাঁ, বুটলেগার।
বুটলেগার?
চকিতে মনে পড়ে গেল আদিত্যর, সেদিন সুপর্ণর বাড়িতে বসে তার সুপারভাইজার সোমনাথ গুঁইয়ের মুখে এই নামটা শুনেছে। বুটলেগার নাইট ক্লাব কুমুদিনী বিত্ত নিগম কোম্পানির একজন ক্লায়েন্ট। মনে মনে বেশ উত্তেজিত হয়ে উঠলেও এ ব্যাপারে আর কথা বাড়াল না আদিত্য। বাকি সন্ধেটা কাজের কথা বলে নষ্ট করার কোনো মানেই হয় না। পরদিন সকাল গড়িয়ে দুপুর ১২টা বেজে গেল, কিন্তু গোবিন্দ রায় দেখা করতে এলো না, তার ফোনটাও সুইচড অফ। ইতিমধ্যে ইন্সপেক্টর সোমেন মুখুটি ফোন করে জানাল ফিরদৌসের দুটো ফোন থেকেই কল লিস্ট বার করা হয়েছে, সেসব আদিত্যকে মেল করে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া কলকাতার হাওয়ালা বাজারে খোঁজ নেওয়া হয়েছিল যে সম্প্রতি কোথাও কেউ মোটা অঙ্কের ইউএস ডলার ভাঙানোর চেষ্টা করেছে কিনা, কিন্তু সেরকম কোন ট্রেস পাওয়া যায়নি। ফিরদৌসের ল্যাপটপে জরুরি কিছুই ছিল না, ফাঁকা নীল রঙের ট্রাভেল ব্যাগটা নাকি কুমুদিনীর তরফ থেকে একটা বড় দিনের গিফট। অন্যান্য ক্লায়েন্ট আর কর্মচারীদের মতো ফিরদৌস এবং জাহাঙ্গীরও একটা করে ব্যাগ পেয়েছিল। জাহাঙ্গীরের বডিগার্ড জামিল আর সহদেব জানিয়েছে সেদিন ওই রকম একটা নীল ব্যাগেই ফিরদৌস ২০ লক্ষ ইউএস ডলার ভরে নিয়ে গিয়েছিল, কিন্তু কাজ হয়ে যাওয়ার পর সেই ব্যাগটা আবার হালি শহরে ফেরত গেছে। অর্থাৎ এই নীল ব্যাগটা সম্ভবত ফিরদৌসের নিজের ব্যাগ। খবরগুলো দিয়ে সোমেন বলল,
স্যার আমার একটা সন্দেহ হচ্ছে, বলবো?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন।
সবার কথা শুনে তো বোঝা যাচ্ছে যে নীল রঙের ওই রকম ট্রাভেল ব্যাগ দুটো আছে, একটা জাহাঙ্গীরের আর একটা ফিরদৌসের। এবার
এমনটা কি হতে পারে যে ফিরদৌস তার নিজের ব্যাগে 1 কোটি টাকা আগে থেকেই গাড়িতে লুকিয়ে রেখেছিল, আর তারপর গাড়ি থেকে নামবার সময় ওই ব্যাগটার সঙ্গে জাহাঙ্গীরের ওই $20,00,000 ব্যাগটা কোনোভাবে অদল বদল করে নেয়, আর বটুক সামন্তকে সেই 1 কোটি টাকা ভর্তি ব্যাগটাই দিয়ে আসে?
এটা একটা জোরালো পসিবিলিটি, কিন্তু নিশ্চিত হতে গেলে আরো প্রমাণ দরকার। আচ্ছা, আপনি কি এর মধ্যে কুমুদিনীর অফিসে যাচ্ছেন?
সঠিক তো জানি না স্যার, কিন্তু গেলে আপনাকে নিয়েই যাব। আজ বিকেলে অন্য একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওই কুমুদিনীর ব্যাপারেই।
ও,
আপনি যাবেন নাকি আমার সঙ্গে?
কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন?
রোহিত ধামানির প্রোডাকশন ম্যানেজার রনি ঘোষালের সঙ্গে।
আচ্ছা,
ধামানি তো বিদেশে, ওদিকে রনি ঘোষালও বিস্তর ধানাই পানাই করছিল। যাই হোক, শেষ পর্যন্ত আজ বিকেল 4:30 সময় দিয়েছে।
বাহ, ভালোই হলো, আমি যাব আপনার সঙ্গে।
ঠিক আছে স্যার, তাহলে বিকেলে দেখা হবে।
রনি ঘোষালের বাড়ি আনোয়ার শাহ রোডের কাছাকাছি, 4 তলায় ফ্ল্যাট, লিফট নেই। ফ্ল্যাটের বেল বাজাতে মধ্যবয়স্ক এক পরিচারিকা দরজা খুলে দিয়ে তাদের ভেতরে নিয়ে গিয়ে বসাল। রনি ঘোষালের বসার ঘরটা অত্যন্ত অগোছালো। বেতের সোফার ওপর ধুলো জমেছে, সেন্টার টেবিলে ডাই করা ম্যাগাজিন, ঘরের অন্য প্রান্তে খাবার টেবিল, তার ওপর খাবার ঢাকা দেওয়া রয়েছে। একটু পরে 30-বছরের এক যুবক ঘরে ঢুকল। সুমনা ঘোষালের সঙ্গে মুখের স্পষ্ট মিল আছে, শান্ত ব্যক্তিত্বহীন হাবভাব। রনি একটু কুণ্ঠিতভাবে বলল,
যদি অনুমতি দেন তাহলে আমি কথা বলতে বলতে লাঞ্চটা সেরে নিতে পারি। আসলে সেই সকাল থেকে ঘুরছি তো, কিছু খাওয়া হয়নি।
হ্যাঁ হ্যাঁ, খান না। কিন্তু আপনি সকালে কোথায় গিয়েছিলেন?
কাকদ্বীপের কাছে, একটা লোকেশন দেখতে।
আচ্ছা, এটা কি আপনাদের ওই ফেরারি বলে ছবিটার শুটিং? কিন্তু এর শুটিংটা বিদেশে হওয়ার কথা ছিল না?
হ্যাঁ ছিল তো, কিন্তু সেসব প্ল্যান বাতিল করা হয়েছে, প্রডিউসারের টাকা শেষ। ছবির গল্প তো আগাগোড়া বদলেছেই, নামটাও হয়তো বদলে যাবে। এর আগে ছবির একটা পার্ট ইউরোপে শুটিং হয়ে গেছে যদিও।
ও, তা হঠাৎ পয়সার অভাব হলো কেন?
আসলে দেখুন, আমি পুরোটা জানি না। আমি ধামানি সাহেবের কোম্পানিতে চাকরি করি মাত্র, তবে যেটুকু শুনেছি সেটা বলতে পারি।
হ্যাঁ হ্যাঁ, সেটুকুই বলুন না।
বেশ, বলছি, ধামানি সাহেবের আসল ব্যবসাটা যে হীরের সেটা জানেন তো?
হ্যাঁ।
ওরা আনকাট হীরে কিনে এনে এই দেশে সেটা কাটিয়ে অ্যামস্টারড্যামের হীরের বাজারে বিক্রি করেন, কিন্তু কোনো কারণে সেই ব্যবসায় হঠাৎ অনেক ক্ষতি হয়ে গেছে, তাই এখন উনি আর সিনেমায় টাকা ঢালতে পারছেন না।
ও, কিন্তু আমি যে শুনেছিলাম সিনেমাটা ফান্ড করার জন্য কুমুদিনী বিত্ত নিগম কোম্পানি থেকে আপনাদের প্রোডাকশন 20 কোটি টাকা ধার নিয়েছে।
দেখুন, এগুলো তো সব হাই লেভেল পলিসি ডিসিশন, এসব আর আমি কি করে জানব বলুন?
সঠিক জানার দরকার নেই, কানা ঘুষো কিছুই শোনেননি?
হ্যাঁ শুনেছিলাম, আমাদের আলাস্কায় শুটিং করার জন্য যখন টাকার দরকার পড়বে তখন ওটা ওই কুমুদিনী থেকে ধার নেওয়া হবে।
ও,
কিন্তু শুধু ধারের ওপর তো আর এত বড় প্রোডাকশন চলতে পারে না, প্রডিউসার নিজে কিছু ইনভেস্ট না করলে কোম্পানি বা টাকা ধার দেবে কেন?
হ্যাঁ তা বটে। আচ্ছা, রোহিত ধামানি এখন কোথায় আছেন?
ব্যবসার কাজে ইউরোপেরই কোথাও একটা গেছেন।
ও আচ্ছা, এমন কি হতে পারে যে কুমুদিনীর থেকে ওই 20 কোটি টাকাটা ধামানি সাহেব অলরেডি পেয়ে গেছেন, কিন্তু সেটা সিনেমায় না লাগিয়ে হীরের ব্যবসার সমস্যা মেটাতে ব্যবহার করছেন? আপনার কি মত?
ওরে বাবা, এসব ব্যাপারে আমার মতো চুনোপুঁটির মতামতের কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া ধামানি সাহেবের হীরের ব্যবসার সম্পর্কে ওর প্রোডাকশন কোম্পানির লোকেরা এমনিও কিছু জানবে না, দুটো তো সম্পূর্ণ আলাদা বিজনেস।
আর একটা কথা বলুন তো।
বলুন।
ধামানি সাহেব যদি ফেরারি ছবির জন্য কুমুদিনী থেকে টাকা ধার নিতেন, তাহলে সেই টাকাটা কি ডলারে নেওয়ার কোনো সম্ভাবনা ছিল? মানে যেহেতু আলাস্কায় শুটিং এর জন্য টাকাটা চাওয়া হচ্ছে।
ডলারে?
হ্যাঁ।
নো আইডিয়া স্যার। এই ব্যাপারটা আমি একেবারেই জানি না।
বেশ, এবার আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করছি।
করুন।
কিছুদিন আগে স্টুডিও পাড়ায় একটা গুজব রটেছিল, আপনি নাকি কাউকে কিছু না বলে বেপাত্তা হয়ে গেছেন, আর সেই জন্য ছবির শুটিং নাকি বন্ধ হয়ে আছে। কথাটা সত্যি?
একেবারেই না। ছবির শুটিং যে টাকার অভাবে কিছুদিন বন্ধ ছিল এ কথা সত্যি। যখন দেখলাম যে কাজ কিছু হচ্ছে না, তখন আমি বসকে বলেই কিছুদিনের জন্য ছুটি নিয়ে দিল্লি গেছিলাম, অন্য একটা দরকার ছিল।
আচ্ছা, বলছি এবার আমার দু একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, আপনি চাইলে উত্তর নাও দিতে পারেন।
হ্যাঁ বলুন।
আপনার এই ফ্ল্যাটটা কি নিজের নাকি ভাড়ার?
এটা আমার মায়ের ফ্ল্যাট, অভিনেত্রী সুমনা ঘোষাল। উনি নিজে এখানে থাকেন না, আমায় থাকতে দিয়েছেন।
ফ্ল্যাটটা উনি কবে কিনেছিলেন সেটা জানেন কি?
সে তো আমার জন্মের অনেকদিন আগে, মা তখন অভিনেত্রী হিসেবে খুব একটা নাম করে উঠতে পারেননি, কিন্তু কাজের প্রয়োজনে টালিগঞ্জের কাছাকাছি থাকাটা খুব দরকার ছিল, তাই খুবই অল্প দামে এই ফ্ল্যাটটা কিনেছিলেন। আমার দিদিমাও বোধহয় কিছু সাহায্য করেছিলেন তখন।
ও আচ্ছা, সুমনা দেবী এ বাড়িতে তার মানে বেশ কিছুদিন থেকেছেন তাই তো?
না না, বরং উল্টোটা, এই বাড়িতে আসার অল্প কিছুদিনের মধ্যেই মায়ের সাকসেস চলে আসে। মা তখন নিউ আলিপুরে একটা ফ্ল্যাট ভাড়া করে ওখানে উঠে যান।
আপনার ছোটবেলাটা তাহলে কোথায় কেটেছে?
খুব ছোটবেলায় মায়ের সঙ্গেই থাকতাম, তারপর হস্টেলে হস্টেলে বড় হয়েছি।
এ বাড়িতে কতদিন ধরে আছেন?
গত 5-6 বছর। এর আগে আমি নয়ডায় চাকরি করতাম, কিন্তু সেখানে প্রচুর খাটনি আর মাইনেটাও খুব কম, পেরে উঠছিলাম না। মাই তখন ধামানি সাহেবের সঙ্গে যোগাযোগ করে এই চাকরিটা জোগাড় করে দেন। আসলে মা ধামানি সাহেবকে অনেকদিন ধরেই চেনেন, তখন থেকেই এখানে আছি। তার আগে বাড়িটা ফাঁকাই পড়েছিল।
আচ্ছা, তার মানে মা আর দিদিমা ছাড়া আপনার আর কোনো আত্মীয় নেই?
আপনি কি আমার পিতৃ পরিচয় জানতে চাইছেন? তাহলে বলি আমি নিজেই সেটা জানি না। মাকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনো সদুত্তর পাইনি, আর দিদিমা বহুকাল হল মারা গেছেন।
আই সি, সরি, আপনাকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না।
না না, ইটস ওকে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে কি আমি এবার উঠতে পারি? আসলে সারাদিন খুব পরিশ্রম গেছে, একটু বিশ্রাম চাই।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ, আজ উঠি।
নমস্কার।
কথাবার্তা সেরে বেরোতে বেরোতে 6:15 বেজে গেল। সোমেন মুখুটি রনিকে আলাদা করে কোনো প্রশ্ন করেনি, আদিত্যর সঙ্গেও আর কিছু আলোচনা না করে বিদায় নিয়ে এসে চলে গেল। আদিত্যর তখনই মনে পড়ল নিজের ল্যাপটপটা সে অফিসেই ভুলে এসেছে, সিকিউরিটি শ্যামল নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। অফিসে পৌঁছে সে দেখল তার আশঙ্কাই ঠিক, অফিসের দরজার সামনের সব আলো নেভানো। একটু বিরক্ত হয়ে পকেট থেকে চাবিটা বার করতে গিয়েই থমকে গেল আদিত্য। বারান্দার এক কোণে একটা কালো ছায়া গুটিসুটি মেরে আছে না? হ্যাঁ, জায়গাটা অন্ধকার হলেও দেখার ভুল হয়নি। এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে আদিত্য হাঁক দিল,
কে ওখানে? দেরি আসুন, আমার হাতে কিন্তু আর্মস আছে।
না 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 না, মারবেন না স্যার, মারবেন না। আমার নাম গোবিন্দ রায়, কুমুদিনীর গোবিন্দ। পরশু ফোন করেছিলাম।
গোবিন্দ রায়? কিন্তু আপনার তো সকালবেলায় আসার কথা ছিল, কতক্ষণ অপেক্ষা করলাম আপনার জন্য, তখন না এসে এখন এইভাবে চোরের মতো ঘাপটি মেরে আছেন কেন?
বুঝি স্যার, বুঝি। ভেতরে চলুন না স্যার, বাইরে দাঁড়িয়ে ঠিক।
ঠিক আছে, আসুন।
অফিসে ঢুকে দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দিয়ে আদিত্য দেখল আপাদমস্তক ঢাকা দেওয়া চাদরটা গা থেকে এতক্ষণে খুলেছে লোকটা। তামাটে রং, পাকানো চেহারা, গালে দুদিনে না কামানো দাড়ি, পিঠে একটা ছোট ব্যাগ ব্যাগ, বয়স 50-এর কোঠায় হবে। আদিত্য নিজের চেয়ারে বসে কাচের গ্লাসে জল ঢেলে এগিয়ে দিল লোকটির দিকে। প্রায় এক নিঃশ্বাসে ঢকঢক করে জলটা খেয়ে ফেলল গোবিন্দ।
আদিত্য বলল, এবার বলুন এখানে লুকিয়েছিলেন কেন?
আসলে আসলে আপনার সঙ্গে দেখা করতে দেরি হয়ে গেল, এসে দেখি বিল্ডিংও কেউ নেই, ভাবলাম একটু অপেক্ষা করে যাই, যদি কেউ এসে পড়ে।
বেশ, কি আলোচনা করবার আছে বলুন।
কি আর বলবো স্যার, কি বলবো, খুব খুব ভয় ভয়ে দিন কাটাচ্ছি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ফিরদৌসে যে হাল হয়েছে সেটা সেটা যে কোনো দিন আমারও হতে পারে।
আপনিও খুনের ভয় পাচ্ছেন, কিন্তু কেন? ফিরদৌসের ঘটনাটার সঙ্গে আপনার যোগটা কোথায়?
দোহাই আপনার, সেটা এখানে বসে আপনাকে বলতে পারবো না।
আশ্চর্য, তাহলে আমার কাছে এসেছেন কেন?
স্যার, আমি আমি জানি যে পুলিশের ওপর মহলে আপনার চেনাশোনা আছে, আপনি যদি দয়া করে একটা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেন তাহলে তাহলে আমি সব কথা খুলে বলবো, পুলিশের সামনেই বলবো। তবে তবে যে কোনো পুলিশ হলে হবে না।
তার মানে?
আপনি অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত বাবুর বন্ধু, আপনি বললে নিশ্চয়ই ওরা শুনবেন। আমি নিজে যদি কোনোভাবে ভুল লোকের কাছে মুখ খুলতে যাই তাহলে তাহলে আমি প্রাণে বাঁচব না।
ভুল লোক? পুলিশের মধ্যেও ভুল লোককে চেনেন নাকি আপনি?
ভাতে কটা কাঁকড় আছে সেটা মুখে না পড়লে কি করে বুঝবেন স্যার? কুমুদিনীর যা ব্যবসা ছিল তার জন্য পুলিশের সঙ্গে অন্যরকম সম্পর্ক রাখতেই হতো, আমি ভুলক্রমেও সেই রকম কারুর সামনে পড়তে চাই না। তবে হ্যাঁ, এই অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্তের সততা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। উনি লালবাজারের উঁচু পদে ওঠার পর থেকে যে পুলিশ কর্তাদের করাপ্ট হতে অনেক বেশি অসুবিধে হচ্ছে সেটা আমি কোম্পানিতেই কানাঘুষো শুনেছিলাম, কারণ ব্যাপারটা নিয়ে বটুকবাবু চিন্তিত হয়ে পড়েছিলেন।
আপনি বোধহয় জানেন না, সুদর্শন শিকদার বলে যে ইন্সপেক্টরটি কুমুদিনীর কেসটা দেখছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন অন্য একজন পুলিশ অফিসার তদন্ত করছেন, এটা গৌতমের নির্দেশেই হয়েছে।
তবু আমি গৌতম সাহেব আর আপনি ছাড়া কাউকে ভরসা করতে পারছি না। ফিরদৌস যখন আমার সঙ্গে যোগাযোগ করে তখন আপনার কথাই জোর দিয়ে বলেছিল।
আপনি যে ইনফরমেশনটা দিতে চান সেটার সঙ্গে কি $20,00,000 কোনো সম্পর্ক আছে?
আছে 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 আছে, গভীর সম্পর্ক আছে, কিন্তু কিন্তু সে ব্যাপারে এখন কিছু বলতে পারবো না।
আচ্ছা, অন্য একটা জিনিস বলতে পারবেন?
হ্যাঁ,
বটুক সামন্ত আমাকে বলেছিলেন ফিরদৌস ওকে $2,00,000 বদলে ভারতীয় নোটে $1,00,000 পৌঁছে দিয়েছিল, কিন্তু ফিরদৌসের বক্তব্য সে পুরো $2,00,000 বটুকবাবুকে দিয়েছে। এদের মধ্যে কে সত্যি বলছে সেটা জানেন?
দেখুন, ফিরদৌস আমাকেও বলেছিল সে $2,00,000 পৌঁছে দিয়ে এসেছে, আমি ব্যাপারটা নিজে চোখে দেখিনি তাই সত্যি মিথ্যে বলতে পারবো না। এইটুকু জানি যে ঠিক ওই সময় কোম্পানিতে $1,00,000 একটা অ্যামাউন্ট ঢুকেছিল, টাকাটা কে এনেছিল বা কোথা থেকে আনা হয়েছিল জানি না, কিন্তু সেটা কোথায় গেছে তা বোধহয় জানি।
কোথায় গেছে সেটা অন্তত বলবেন কি?
বলবো বলবো, আপনার অন্তত একটা প্রশ্নের উত্তর না দিলে আপনিই বা সাহায্য করবেন কেন? তবে তবে ঘটনাটা একটু ভেঙে বলা দরকার।
তাই বলুন, সবকিছু মনে করে বলুন, তাড়াহুড়োর দরকার নেই।
ঘটনাটা ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঘটেছিল, বটুকবাবুর ঘরে ওর সঙ্গে কোনো একটা বিষয় এই আলোচনা করছিলাম, এমন সময় সেক্রেটারি সৌভিক নন্দ ভেতরে এসে বলল পিটার আরোরা এসেছে।
পিটার আরোরা, অর্থাৎ আপনাদের ক্লায়েন্ট বুটলেগার নাইট ক্লাবের মালিক?
হ্যাঁ, ঠিক ধরেছেন। পিটার এসেছে শুনে বটুকবাবু আমাকে কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে বসতে বললেন, আমিও বেরিয়ে সৌভিকের ডেস্কের সামনে চেয়ারটায় বসলাম। একটু পরেই দেখলাম পিটার আরোরা ঢুকছে, হাতে নীল রঙের একটা একটা ট্রাভেল ব্যাগ। ওই ধরনের ব্যাগ কর্মচারী আর ক্লায়েন্টদের কুমুদিনী গিফট করে থাকে।
হ্যাঁ, এ ব্যাপারে আমিও আগে শুনেছি। পিটারের ব্যাগটার ভিতরে কি ছিল সেটা বোধহয় জানতে পারেননি।
না না না, চেন বন্ধ ছিল।
তারপর
পিটার বটুকবাবুর ঘরে ঢোকার পর আমি সৌভিককে জিজ্ঞেস করলাম, পিটার আর ওরা কি করতে এসেছে? তার উত্তরে সৌভিক বলল, পিটার ওর নাইট ক্লাবে যে বেআইনি জুয়া খেলার জয়েন্টটা চালায়, সেখানে নাকি কিছুদিন আগে তুমুল ঝামেলা হয়েছে।
কি ধরনের ঝামেলা?
ওখানে ওই ক্যাসিনো সিস্টেমে টোকেন দিয়ে জুয়া খেলা হতো, বুঝলে? ক্লাব খোলার পর টাকা দিয়ে টোকেন কিনতে হতো, তারপর তাই দিয়ে জুয়া খেলা চলত। খেলার শেষে যত টোকেন আপনার কাছে পড়ে থাকবে সেগুলো কাউন্টারে নিয়ে গিয়ে আবার টাকায় ভাঙিয়ে নিতে হবে, এটাই ছিল সিস্টেম। এবার কিছুদিন আগে কয়েকটা লোক নাকি কাউন্টারে গিয়ে কতগুলো নকল টোকেন ভাঙানোর চেষ্টা করেছিল।
নকল টোকেন মানে এমন টোকেন যেগুলো পিটারের নাইট ক্লাবের নয়?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাবে জুয়া খেলে ওই টোকেনগুলো জেতা হয়নি, তো সেই জাল টোকেনগুলো কাউন্টারে ভাঙানোর চেষ্টা করবার ফলে তুমুল গোলমাল হয়। তারপর থেকে বেশ কিছুদিন জুয়া খেলা বন্ধ ছিল। সৌভিক বলল, আবার নাকি জুয়া খেলা শুরু হবে, কিন্তু এবারে আর টোকেন নয়, সরাসরি ওই নগদ টাকাতেই হবে। বটুকবাবু নাকি ওই জন্যে পিটারকে 500 টাকার নোটের 1 কোটি টাকা ক্যাশ জোগাড় করে দেবেন, সেই টাকাটা নিতেইও এসেছে। একটু পরে আমিও দেখলাম পিটার আবার ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে।
তার মানে পিটার অফিসে ঢোকার সময় ব্যাগটা খালি ছিল, আর বেরোবার সময় তাতে 1 কোটি ক্যাশ ছিল। অন্তত সৌভিকবাবু যা বলছেন সেটা থেকে তো ব্যাপারটা তাই দাঁড়ায়।
হ্যাঁ, আচ্ছা আপনি বলতে মনে পড়ল, পিটার যখন ঢুকছিল তখন ওকে দেখে মনে হচ্ছিল ব্যাগটা বেশ হালকা, কিন্তু বেরোবার সময় স্পষ্ট দেখলাম পিটার যে হাতে ব্যাগটা বইছে সেদিকে সামান্য হেলে গেছে, অর্থাৎ ব্যাগটার ওজন অনেকটা বেড়ে গেছে।
আচ্ছা বুঝলাম। এবার একটা অন্য প্রশ্ন করি, আপনি সকালে এলেন না কেন?
সকালে এসেছিলাম জানেন, কিন্তু বিল্ডিংয়ে ঢুকতে পারিনি, উল্টো ফুটপাতে দাঁড়িয়ে কিছুক্ষণ বাড়িটার দিকে নজর রাখছিলাম। তখনই লক্ষ্য করলাম গেটের কাছে একটা সন্দেহজনক লোক দাঁড়িয়ে আছে, দেখেই মনে হয় পুলিশের খোঁচর। প্রথমে বেশ অবাক লাগলো, আমি যে সকাল 11টায় এখানে আসব সেটা পুলিশ জানবে কি করে? তারপরে মনে পড়ল পুলিশ নিশ্চয়ই ফিরদৌসের কল লিস্ট চেক করে আমার নম্বরটা পেয়ে সেটাকে ট্র্যাক করছে, হয়তো আপনার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে তার সবই রেকর্ড করেছে, তাই আমাকে ধরবার জন্য লোক পাঠিয়েছে। এটা মাথাতে আসতেই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম।
ইন্টারেস্টিং। ঠিক আছে গোবিন্দবাবু, আমি গৌতমের সঙ্গে কথা বলবো, আশা করছি উনি শিগগিরই আপনার সঙ্গে দেখা করবেন। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে?
শিয়ালদা স্টেশনের উল্টো দিকের একটা হোটেলে আছি, হোটেলের ঘরের ফোন নাম্বারটা এই কাগজে লেখা আছে, এইটা।
আচ্ছা,
আমি সারাদিন হোটেলেই থাকছি, আপনার ফোনের জন্য অপেক্ষা করব।
ঠিক আছে, আজ তাহলে আপনি বরং। ওহো, একটা কথা তো বলাই হয়নি।
কি কথা?
আচ্ছা, আপনি কি পল্লবী ভদ্র বলে কোনো মেয়েকে চেনেন? পিটার আরোরার নাইট ক্লাবে কাজ করত, কিছুদিন আগে সে খুন হয়েছে, বাড়িতে ডাকাত পড়েছিল, তারাই খুন করে গেছে।
কি কি বললেন? পল্লবী, পল্লবী খুন হয়েছে? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর!
ওকে চিনতেন তার মানে?
হ্যাঁ, খুব ভালো করে চিনতাম, ওর একজন পুরুষ বন্ধু ছিল তাকেও চিনতাম। প্রথম দিকে ওরা দুজনে মাঝে মাঝে কুমুদিনীর অফিসে আসত, পরে বোধ হয় দুজনে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপর থেকে পল্লবী একাই আসত, আমার সঙ্গে দেখা হলেই নানা রকম গল্প করত। পিটার আরোরার খুব বিশ্বাসী মানুষ ছিল পল্লবী। কিন্তু কিন্তু খুনটা কবে হল, কেউ ধরা পড়েছে?
না, যতদূর জানি এখনো কেউ ধরা পড়েনি, মাত্র কয়েকদিন আগেকার ঘটনা তো।
ও আচ্ছা 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 আচ্ছা, আদিত্যবাবু তাহলে আমি
এবারে
হ্যাঁ আসুন, আমি শিগগিরই আপনাকে খবর দিচ্ছি, সাবধানে থাকবেন।
পরদিন সকালে অফিসে বসে গোবিন্দ রায়ের কথাই ভাবছিল আদিত্য। গৌতম আজকে বিকেল 4:30 নাগাদ দেখা করার জন্য সময় দিয়েছে। গোবিন্দ রায়ের হোটেলের ঘরে ফোন করে সে খবরটা জানিয়েও দিয়েছে কাল রাতেই। আপাতত তেমন কোনো কাজ নেই বলে অলসভাবে কফি খাচ্ছিল আদিত্য। হঠাৎ দরজাটা দড়াম করে খুলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড়ের মতো একটি অল্প বয়সী মেয়ে ঢুকল। আদিত্য সামনের চেয়ারটায় ধপ করে বসে পড়ে বলল,
সারপ্রাইজ, কেমন আছো আদিত্যদা, কদিন পর দেখা বলো তো।
নূপুর, কি কাণ্ড, তুমি কবে এলে?
চন্দ্রলেখার কেসটার ব্যাপারে নূপুর মণ্ডল বিস্তর সাহায্য করেছিল আদিত্যকে। কিছুদিন আগে অবশ্য সে চাকরির সূত্রে ব্যাঙ্গালোর চলে গিয়েছিল, ফিরে এসেছে আরো রোগা হয়ে। আদিত্যর প্রশ্নটা আন্দাজ করেই নূপুর বলল,
কদিন আগেই পার্মানেন্টলি ফিরে এলাম বুঝলে, ওখানে যা হাড় ভাঙা খাটুনি আর যা মাইনে, বেশি দিন আর পোষালো না।
সে কি কাণ্ড, এত কষ্ট করে পাওয়া চাকরিটা ছেড়ে দিলে, এখন কি করবে ভাবছ?
ভাববো আবার কি, শুরু করে দিয়েছি।
কি শুরু করলে?
আমাদের নতুন কোম্পানি।
নতুন কোম্পানি?
হ্যাঁ, ভাবতে পারো, ব্যাঙ্গালোরে থাকার সময় আমার দুজন বাঙালি রুমমেট ছিল, আমরা একসঙ্গে ফিরে এসে একটা কনসালটেন্সি ফার্ম খুলেছি। সেক্টর 5 একটা অফিস স্পেস হায়ার করলাম,
বাবা,
সেই সঙ্গে বাগুইহাটিতে তিনজনের থাকার জন্য একটা 3 BHK ফ্ল্যাটও ভাড়া নিয়েছি।
ইলাহি ব্যাপার তো, কিন্তু ব্যবসা দাঁড় করানো মানে তো প্রচুর খাটনি।
তা তো বটেই, তবে যা প্রজেক্ট আসছে আপাতত আমার বন্ধুরাই সামলাচ্ছে। আমার দায়িত্ব হল অফিস আর ফ্ল্যাটটা সাজানো।
তার মানে তো খুবই ব্যস্ত, কি আর করা, তুমি ফ্রি থাকলে আমার একটা কাজ দিতাম।
কি যে বলো আদিত্যদা, তুমি কোনো কাজ দিলে সেটা আমি না করতে পারি, বলোই না কি কাজ।
একজন প্রাক্তন অভিনেত্রীকে একটা সিনেমা পত্রিকার সাংবাদিক সেজে ইন্টারভিউ করতে হবে, একটু লম্বা ইন্টারভিউ হবে, এই ধরো ঘন্টা দুয়েক। ভদ্রমহিলার উপর ভালো করে রিসার্চ করে যেতে হবে কিন্তু, আর তার চেয়েও বড় কথা, ওকে ইন্টারভিউ দিতে রাজি করাতে হবে।
ও এই ব্যাপার, এটা নিশ্চয়ই পারবো।
না না, কাজটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়।
কেন?
ভদ্রমহিলার একটা গোলমেলে অতীত আছে, ইন্টারভিউতে সেটাকে টেনে বার করতে হবে। উনি খুব সহজ মেজাজের নন, ফলে ওর পেট থেকে কথা বার করতে তোমাকে কিন্তু অনেক বুদ্ধি খরচ করতে হবে।
বাহ, বেশ ইন্টারেস্টিং কাজ, তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। কিন্তু ইন্টারভিউটা কার সঙ্গে?
ভদ্রমহিলার নাম সুমনা ঘোষাল।
আচ্ছা।
যৌবনে দু একটা ছবিতে হিরোইন হয়েছিলেন, কিন্তু তেমন সুবিধে করতে পারেননি। কিছুদিন মুম্বাইতে থেকে হিন্দি সিরিয়াল করেছেন, তবে আজকাল আর ওকে দেখা যায় না কোথাও। সুমনা ঘোষালের মাও পেশাদার মঞ্চাভিনেত্রী ছিলেন, ওর ছেলের পিতৃ পরিচয়টা ঘোলাটে, ওর বাবা কে সেটা ভদ্রমহিলা কাউকেই জানাননি, নিজের ছেলেকেও না।
আচ্ছা।
এই ব্যাপারটা সম্পর্কে যদি নতুন কোনো তথ্য বার করতে পারো তাহলে খুব ভালো হয়। আমার আরো যা যা নোটস আছে সব তোমাকে পাঠিয়ে দেব। খেয়াল রাখবে ভদ্রমহিলার যেন তোমাকে অ্যামেচার বলে সন্দেহ না হয়।
না না, হবে না। কিন্তু সুমনা ঘোষালের ব্যাপারে তুমি কেন ইন্টারেস্টেড সেটাও আমার জানা দরকার, না হলে ইন্টারভিউতে দরকারি প্রশ্নগুলো কি করে করব বলো তো।
ঠিক আছে বলছি, কিন্তু সময় লাগবে একটু।
বলো না, আমার তাড়া নেই।
কেস হিস্ট্রি শুনে নূপুর যখন বেরোল তখন ঘড়িতে প্রায় 1টা। লাঞ্চের কথা বলতে শ্যামলকে ফোন করতে যাচ্ছিল আদিত্য, কিন্তু মোবাইলের দিকে হাতটা বাড়াতেই সেটা বেজে উঠল। সোমেন ফোন করেছে।
হ্যালো, হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত?
না না, বলুন কি ব্যাপার, কোনো খবর আছে?
হ্যাঁ স্যার, তবে
তবে
খবর খুব একটা ভালো নয় স্যার। শিয়ালদার কাছে একটা হোটেলে এক ভদ্রলোক মারা গেছেন, নাম গোবিন্দ রায়।
কি? ও মাই গড, আবার?
স্যার আপনি কি একবার আসবেন? গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তাহলে।
হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই।
এই নিয়ে দ্বিতীয়বার একজন লোক তার কাছে আশ্রয় চেয়েও শেষ পর্যন্ত মারা গেল। নিজেকে বড় অক্ষম মনে হচ্ছিল আদিত্যর। গোবিন্দর ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল, গোবিন্দর ভয়টাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। লোকটার মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক জরুরি সূত্রও হয়তো হারিয়ে গেল। অনেকটা জল খেয়ে নিজেকে ধাতস্থ করল আদিত্য। এখন আক্ষেপের সময় নয়, অপরাধের জাল আরো বিস্তৃত হওয়ার আগে দুষ্কৃতিকে আটকাতে হবে।
সানডে সাসপেন্সে শুনছিলেন অভিরূপ সরকারের লেখা কুমুদিনী বিত্ত নিগম রহস্যর প্রথম পর্ব। অভিরূপ সরকার অর্থনীতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি করার পর দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 2022 সালে দীপ প্রকাশন থেকে প্রকাশিত হয় কুমুদিনী বিত্ত নিগম রহস্য। শিক্ষিত মধ্যবিত্ত রসিক বাঙালি আদিত্য মজুমদার, যার যাপনে রুচিতে বা ব্যবহারে তিনি সহজেই আপনার ঘরের মানুষ হয়ে উঠতে পারেন। আবার কোন বাড়তি চটক ছাড়াই যখন আদিত্য অবলীলায় দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেন, তখন তিনি হয়ে ওঠেন অসাধারণ। এই উপন্যাসটির অডিও নাট্যরূপ দিয়েছেন অভিজিৎ ভূঁইয়া ও শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে শেখর, আদিত্য মজুমদারের ভূমিকায় তথাগত চৌধুরী, জাহাঙ্গীর খান, অর্পণ কুমার শর্মা, বটুক সামন্ত, ইন্দ্রনীল ভাদুরী, কেয়া তৃণাঞ্জনা দাস এবং সুমনা ঘোষালের চরিত্রে সুরঞ্জনা দাশগুপ্ত, অন্যান্য চরিত্রে সৌভিক গুহ সরকার, দেবজ্যোতি ঘোষ, সৃজন গুপ্ত, কোরক সামন্ত, অনুরণ সেনগুপ্ত, সায়ন্তন মৈত্র, অর্ঘ্যমাল্য মাইতি, অভিজিৎ ভূঁইয়া, সুতীর্থ বেদজ্ঞ, অর্ক চক্রবর্তী, অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সুজাতা ঘোষ, শ্রমণা রায় চৌধুরী, আম্রপালি ভট্টাচার্য ও সুনয়না ভৌমিক। শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায় ও ঋদ্ধি সরকার, সহকারী নির্দেশক আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস, গল্পের সূত্রধার ও মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী।